চকচকে মেহগনি কাঠের উপরে সূর্যের একটা হালকা আলো এসে পড়েছে। সেই আলোয় আমার মনে হল কাঠের উপর এক কোণায় খুব সম্ভবত পেন্সিলে কিছু একটা লেখা আছে, যাকে ইংরেজিতে বলে স্ক্রিবল করা। কাছে গিয়ে ঝুঁকে দেখলাম ছোট ছোট অক্ষরে একটা দু লাইনের ছড়া লেখা, মঞ্জুশ্রীর শক্তিপীঠে সোনার তরী গাঁথা, চাইলে পেতে হে সন্ধানী ক্ষণিক ছোঁয়াও মাথা।
গপ্প মিলে ঠিক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প অভিক সরকারের লেখা চক্র সম্বরের পুঁথি। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ, অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক।
সেবারে পুজোয় ষষ্ঠীর দিনই এক পশলা ঝড় বৃষ্টি হয়ে পুজোর প্রায় দফা রফা, আমাদের সবারই তো মাথায় হাত। বছরে এই একটা মাত্র সময় এই নিয়ম কানুনের বাইরে গিয়ে একটু ফুর্তি ফার্তা করার পারমিশন থাকে, সেসব ভেস্তে গেলে কারই বা আনন্দ হয়। তা বাড়িতে বসে থেকে থেকে বেজায় মন খারাপ, মায়ের হাতের অমন চমৎকার পরোটার ঘুগনি অবধি পানসে লাগছে, এমন সময় তাপসের ফোন।
সাংঘাতিক ব্যাপার ঘটে গেছে, আমি আসছি, এসে সব বলছি।
তাপস আমার এক খুড়তুতো ভাইয়ের বন্ধু, ছোটখাটো চেহারার হাসি খুশি ছেলে তাপস, তবে পড়াশোনায় তুখোড়। অঙ্কে পরিষ্কার মাথা, ধাঁধা আর রুবিক্স কিউব সলভ করত প্রায় তুড়ি মেরে, নানা ধরনের তাসের ম্যাজিকও দেখাতো চমৎকার। সে যাই হোক, পরের দিন সকালে তাপস এসে হাজির। মা তো তাপসকে খুবই স্নেহ করতেন, তিনিও অনেকদিন পর ওকে দেখতে পেয়ে খুব খুশি। এক গাদা কুশল মঙ্গল ইত্যাদির পর সে ছোকরা সোফায় একটু থিতু হয়ে বসতেই প্রশ্ন করলাম,
বল ভাই কি ব্যাপার, কাল তো তোর ফোন শুনে কিছুই বুঝলাম না, শুধু এটুকু বুঝলাম যে কি একটা ব্যাপারে আমার সাহায্য চাই তোর।
আচ্ছা এবার বলতো, তোর মতো এমন চৌখস ছেলের আমার সাহায্য দরকার পড়ল কেন? জবাবে তাপস যেটা বলল সেটা যেমনই অদ্ভুত তেমনই আশ্চর্যজনক।
খুবই অদ্ভুত ব্যাপার রে, আমার এক দূর সম্পর্কে জ্যাঠা থাকতেন দার্জিলিংয়ে, মানে রক্তের সম্পর্কের কেউ না, বাবার গ্রামতুতো দাদা, কলকাতার কোন একটা বয়েজ স্কুলের হিস্ট্রির টিচার ছিলেন এককালে, বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের উপর অগাধ জ্ঞান, বিদেশের কোনো জার্নালে নাকি পেপার টেপারও বেরিয়েছিল দু একবার। ভদ্রলোকের তিন কুলে কেউ নেই বুঝলি, বিয়ে শাদীর ঝামেলাও জাননি, ওই বুড়ি মাকে নিয়ে কাকুরগাছির কাছে একটা অ্যাপার্টমেন্টে একাই থাকতেন। আমার বাবা তার এই আতপাগল গ্রামতুতো দাদাকে একটু শ্রদ্ধাভক্তি করতেন, বাড়িতে তাই প্রায় যাতায়াত ছিল, সেই সূত্রেই উনি আমাকে ভাইপো বলতেন।
কি নাম ওনার?
নরনারায়ণ, আমি চিরকাল ওনাকে নারাঞ্জলি বলেই ডেকে এসেছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, মা মারা যাওয়ার পরপরই কেমন যেন বিবাগী হয়ে যান মানুষটা।
বিবাগী?
হ্যাঁ, মানে ওই যাকে বলে না নেলা খ্যাপা, ওই রকম আর কি। হুট করে চাকরিটা ছেড়ে দেন, তখনও রিটায়ার করতে প্রায় বছর দশেক বাকি। একালে ডাকসাইটে নাস্তিক ভদ্রলোক, তখন নাকি প্রায় বেনারস, কাঞ্চি, কামাখ্যা, কেদারনাথ এসব করে বেড়াতেন। শেষ দিকটায় নাকি তন্ত্রমন্ত্র ইত্যাদির দিকেও ঝুঁকেছিলেন, তাও আবার দেশি কিছু না, খাস টিবেটান তান্ত্রিক পদ্ধতি। তাই নারায়ণ জেঠু শেষমেশ বছর সাতেক আগে হঠাৎ করে কলকাতার বাড়ি টাড়ি বেচে দিয়ে দার্জিলিংয়ে গিয়ে থিতু হন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা অনেকে মানা করেছিলেন বটে, কিন্তু উনি শোনেননি। সেই যে গেলেন, তারপর থেকে নো খবর নো পাত্তা। মাঝে মাঝেই আমি দেখতে যেতাম জেঠুকে, আমার সঙ্গেই যা একটু যোগাযোগ ছিল ভদ্রলোকের। আর জেঠু নিজেও দেশের লোকজনদের সঙ্গে যোগাযোগ রাখতে খুব একটা উৎসাহী ছিলেন না, ফলে যা হয় আর কি, লোকে মোটামুটি ভুলেই গিয়েছিল নরনারায়ণ ভট্টাচার্যকে। তা গতকাল সকালে জেঠু আমাকে ফোন করেন, কিন্তু হ্যালো বলার পরই জেঠু আমাকে আর বেশি কিছু বলার সুযোগ দেননি, কোনো ভনিতা না করে বললেন,
শোন তপু, আমার কিছু ঠিক লাগছে না, একটা বিপদে আঁচ পাচ্ছি, তুই পারলে চট করে একবার দার্জিলিং চলে আয়,
আমার বেশ অদ্ভুতই লেগেছে। নারাঞ্জের তো এমনিতে যেমন ধীর স্থির, আবার দরকার পড়লে তেমন ডেয়ার ডেভিল গোছের লোক। দুষ্প্রাপ্য পুঁথি আর মূর্তির খোঁজে কাহা কাহা মুল্লুক চলে যেতেন একাই। একবার খিদিরপূর্ণা রাজাবাজার কোথায় যেন গুন্ডারা কোনো একটা দামি মুদ্রার খোঁজে তার উপর হামলা করে। বেটার ছেলেগুলো বিশেষ সুবিধা তো করতে পারেই নি, উল্টে নারাঞ্জেঠু ইঁট মেরে দুটোর মাথা ফাটিয়ে দিয়েছিলেন। কিরকম শক্তপোক্ত লোকই ফোন করে বিপদে আমার সাহায্য চাইছেন, এরা কেমন যেন।
আচ্ছা, বিপদটা কিরকম আর কিসের জন্য সাহায্য চাইছেন উনি কি সেটা বলেছেন?
না, পুরোটা খুলে বলেননি জেঠু। তবে এটুকু বুঝতে পেরেছি যে ওর ধারণা হয়েছে ওর প্রাণ বেজায় বিপন্ন। কেউ বা কারা জেঠুর পিছনে নাকি উঠে পড়ে লেগেছে। তারা নাকি খুবই সাংঘাতিক মানুষ, নিজেদের স্বার্থসিদ্ধির জন্যে দু চারটে খুন জখম করা ওদের পক্ষে জল ভাত। নারায়ণ জেঠু এও বলেন যে উনি মরতে ভয় পান না, কিন্তু দৈবাৎ ওর হাতে এমন একটা জিনিস এসেছে যার ঐতিহাসিক মূল্য অসীম, টাকা করিতে তার পরিমাপ হওয়া সম্ভব নয়। যারা জেঠুর পেছনে পড়েছে তারা চায় এটা যেন কিছুতেই প্রকাশ না পায়, তাতে ওদের পরিচয় ফাঁস হয়ে যেতে পারে। কিন্তু সেটা হারিয়ে গেলে নাকি বাংলা ভাষার ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার হাতছাড়া হয়ে যাবে, আর সেটা জেঠু কিছুতেই হতে দিতে পারেন না।
আর কি বললেন জেঠু?
দেখ, আমি তো অনেক প্রশ্ন করেছিলাম কিন্তু আর কিছুই ভেঙে বলেননি তিনি, শুধু বলেছিলেন
আমার কাছ থেকে এটা নিয়ে যা তাপস, আমি জায়গা বলে দেব, যে করে হোক সেখানে এটা পৌঁছে দিস, ব্যাস তাহলেই তোর ছুটি। তারপর আমি মরি বা বাঁচি তাতে আমার কিছু এসে যায় না।
আমি আর তাপস দুজনেই খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। কাজটা যে ঝুঁকির তাতে সন্দেহ নেই, এদিকে কৌতূহল হচ্ছে বিস্তর। এরকম ছোটখাটো দু একটা অ্যাডভেঞ্চার ততদিনে আমরা করে ফেলেছি অলরেডি, আর গ্রাজুয়েশন করে বাড়িতে বসে আছি, বাপ মায়ের অন্ন ধ্বংস করছি, নিয়মিত জিম করছি, মার্শাল আর্টও শেখা আছে অল্প স্বল্প। তবে মুশকিল হচ্ছে মাকে নিয়ে। এসব ঝামেলার কথা খুলে বললে আমাকে তো যেতে দেবেনই না, তার উপর তাপসের যাওয়াটাও পাক্কা ভণ্ডুল করে দেবেন। ফলে স্থির হল দুজনের কারো বাড়িতে কিচ্ছুটি খুলে বলা চলবে না। নারায়ণ জেঠু বহুদিন বাদে তাপসকে দেখতে চেয়েছেন, এই বলে চুপচাপ কেটে পড়তে হবে। আমিও যে যাচ্ছি সেই কথাটাও জানিয়ে দেওয়া হবে জেঠুকে। সেই প্ল্যান মাফিক দুজনের বাড়িতেই আজই পেশ করা হল। আবেদন মঞ্জুরও হয়ে গেল ঝটপট। তাপসের বাবা তো বলেই দিলেন,
দেখ তোরা ওকে আর একবার বুঝিয়ে সুঝিয়ে দার্জিলিং এর পাট গুটিয়ে কলকাতায় চলে আসার কথাটা বলিস, কিন্তু একলা মানুষ কবে কোথায় মরে টরে পড়ে থাকবে সে খবরও পাব না, এখানে থাকলে অন্তত দেখাশোনাটা হবে।
তখনকার দিনে টিকিট বুকিং করায় বিস্তর হ্যাপা ছিল। তখন পুজোর ছুটি পড়েছে, উত্তরবঙ্গের যে কোনো ট্রেনে জায়গা পাওয়া আর ভগবানের দেখা পাওয়া একই ব্যাপার। বাঁচোয়া এই যে তাপসের কোনে কাকা রেলওয়েতে কাজ করতেন, শেষমেশ তাকেই অনেক ধরে কয়ে কোনো মতে দার্জিলিং মেলে স্লিপার ক্লাসে দুটো টিকিট ম্যানেজ করা হল, আর আমরাও দুজনে দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম। যেদিন রওনা দিলাম সেটা ছিল বুধবার। নিউ জলপাইগুড়ি পৌঁছলাম বৃহস্পতিবার দিন সকালে। পাহাড়ে যেতে গেলে অনেকে স্টেশন থেকেই গাড়ি নিয়ে নেন, আমরা কিন্তু ওদিকে গেলাম না। ধীরে সুস্থে স্টেশনের কাছে একটা ছোট হোটেলে উঠলাম প্রথমে। একটা কারণ যদি হয় যে তখন অলরেডি পেটে ছুঁচোয় ডন মারছে, তো আরেকটা হলো যে আমাদের কেনাকাটিও বাকি ছিল কিছু। হোটেলে ধীরে সুস্থে স্নান খাওয়া সেরে নিলাম। তারপর সব কিছু মিটিয়ে টিটিয়ে যখন জগবাহাদুরের চেনা জিপে চড়ে দার্জিলিংয়ের দিকে রওনা দিলাম, তখন বাজে ঠিক দুপুর দুটো। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে হলে কার্শিয়ং হয়ে পাংখাবাড়ি রুটটাই বেটার, এতে টাইম কম লাগে, তার উপর সিনিক বিউটিটাও দুর্দান্ত। কিন্তু জগবাহাদুর বলল,
ওদিকে কি একটা ঝামেলা হয়েছে, রোহিণী টি গার্ডেন থেকে হেভি জ্যাম।
অগত্যা সেবক হয়ে যাওয়াটাই ঠিক হল, আর সেইখান থেকেই বুঝতে পারলাম কিছু একটা গণ্ডগোল আছে। আমাদের জিপটা সবে করোনেশন ব্রিজ ডাইনে ফেলে কালীঝোড়ার দিকে একটু এগিয়েছে, এমন সময় একটা হেয়ার পিন ব্যান্ড ঘুরেই দেখি রাস্তার উপর এক ভদ্রলোক অসহায়ের মতো দাঁড়িয়ে, পায়ের কাছে রাখা মস্ত রুকস্যাক, আর আমাদের দিকে দুহাত তুলে নাড়াচ্ছেন। পাহাড়ের অলিখিত আইন হচ্ছে রাস্তায় বিপন্ন মানুষ দেখলেই তাকে হেল্প করা। জগবাহাদুরও তাই ভদ্রলোক যেখানে দাঁড়িয়েছিলেন তার সামনে গাড়িটাকে আস্তে করে সাইড করে রাখলেন। আমরা নামতেই ভদ্রলোক দৌড়ে এলেন প্রায়। রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে বললেন,
সো কাইন্ড অফ ইউ। এই দেখুন না, শিলিগুড়ি স্টেশন থেকে গাড়ি নিয়ে যাচ্ছি দার্জিলিং, মাঝখানে গাড়ি খারাপ হয়ে কি গেরো রে বাবা। সে তো কোন রকমে সেবকে নেমে গেছে গাড়ি সারাই করাতে, আসার আর নামই নেই। সেই থেকে দু ঘন্টা ধরে।
আরে ঠিক আছে ঠিক আছে, আপনি উঠে আসুন, ড্রাইভারের পাশের সিটটা তো ফাঁকাই আছে।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই।
উনিও অমনি দিব্যি থ্যাংক ইউ বলে গাড়িতে উঠে পড়লেন। তারপর এক গাল হেসে বললেন,
অনেক ধন্যবাদ ভাই, খুব উপকার করলেন। আপনারা না এলে যে কি বিপদেই পড়তুম। হ্যাঁ, আজকাল আর এমন পরোপকারী লোকজনের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। বাই দ্য ওয়ে, আমার নাম হচ্ছে দেবাশিস বণিক, বাড়ি ভবানীপুর।
আমরাও আমাদের পরিচয় টরিচয় দিলাম। কথায় কথায় জানা গেল দেবাশিসবাবু ধর্মতলায় একটা কিউরিও শপ চালান। বাড়িতে বউ আছে, আর আছে একটি ছোট মেয়ে, বয়স 5। মাঝে সাঝে এদিকে আসতে হয়।
চেনা গাড়ি ভাই, বরাবর ঠিকঠাক পৌঁছে দিয়েছে, এবারেই যে কি হল।
গাড়িটা মংপুর কাছাকাছি একটা চায়ের দোকানে গিয়ে থামতে সবাই নেমে একবার হাত পা ছাড়িয়ে নিলাম।
এই রাস্তা দিয়ে গেলে এই দোকানে ম্যাগি আর চা খাওয়াটা মাস্ট।
আমরা চা আর ম্যাগি খেলাম। দাম অবশ্য দেবাশিস বাবুই দিলেন। আমরা পয়সা বের করতেই হা হা করে উঠলেন ভদ্রলোক।
না 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 না, তোমরা আমার যা উপকার করলে ভাই তার তুলনা নেই, অন্তত চা আর ম্যাগিটা তো খাওয়াতে দাও।
দার্জিলিং পৌঁছতে পৌঁছতে প্রায় 7টা বাজল। পাহাড়ি এলাকায় তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যায়। দেবাশিস বাবুকে নামিয়ে দিলাম ম্যালের সামনেটায়। উনি ফের এক প্রস্থ ধন্যবাদ টনবাদ দিয়ে নেমে গেলেন।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। হোটেল হিমালয়ান রিট্রিটে উঠেছি ভায়া, দিন চারেক আছি, এদিকে এলে একবার দর্শন দিও
বলে রুকস্যাকটা পিঠে ঝুলিয়ে ম্যালের দিকে উঠে গেলেন ভদ্রলোক। একবার তাপসের দিকে তাকিয়ে দেখলাম ওর কপালে গভীর ভ্রুকুটি, কি যেন একটা ভাবছে মন দিয়ে। আমি ওকে একবার ঠেলা দিলাম।
কিরে কি ভাবছিস?
না কিছু না, চল লেট হয়ে যাচ্ছে।
এইবার বলুন তো জেঠু, কেসটা কি? সেদিন ফোনে কি যে বললেন তার কিছুই তো বুঝলাম না।
পরের দিন সকাল, আমরা চারজন, অর্থাৎ আমি, তাপস, ইন্সপেক্টর গুরুং আর নারায়ণ জেঠু চা খেতে বসেছি জেঠুর বাংলোর দোতলায়। দোতলার অর্ধেকটা খোলা ছাদ, বাকি অর্ধেকটায় জেঠুর স্টাডি কাম লাইব্রেরি। আমরা সকালেই এক প্রস্থ ঘুরে এসেছি লাইব্রেরি থেকে, কমসে কম 10,000-এর বইয়ের সম্ভার। তার বেশিরভাগ বই আবার বাংলা ভাষার আর সাহিত্যের ইতিহাসের ওপর। মধ্যযুগের ভারতের ইতিহাস নিয়েও বেশ কিছু বই দেখলাম, বৌদ্ধ ধর্মের ওপর বই তো অগুন্তি। আমরা বসেছি চা গাছের গুড়ি কেটে তৈরি একটা চমৎকার টি টেবিল ঘিরে। আশ্বিনের সকাল, হাওয়ায় শীতের কামড় যথেষ্টই। আমার আর তাপসের গায়ে মোটা গরম পোশাক, আমাদের চারজনের সামনেই ধোঁয়া ওঠা চায়ের কাপ। তার গন্ধেই মাত হয়ে যেতে হয়, স্বাদের তো কথাই নেই। পরে জেনেছিলাম ওটা নাকি গোপালধারা টি এস্টেটের চা। জেঠুর বাংলোটা ঠিক দার্জিলিংয়ে নয়, একটু দূরে লেবংয়ে। জায়গাটা জব্বর, সামনের দিকে সোজা তাকালে পাহাড়ের শ্রেণী, ঝকঝকে আকাশ, তাই চূড়োগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। পরে ওদের নামও জেনেছিলাম জেঠুর কাছে, জানু, কাবরু, পাণ্ডেম অ্যান্ড অফকোর্স দ্য গ্রেট কাঞ্চনজঙ্ঘা। একটু নিচের দিকে তাকালে আবার লেবং রেসকোর্স, গোটা নর্থ বেঙ্গলে একমাত্র ঘোড়দৌড়ের জায়গা। জেঠুর বাংলোর পাশ থেকে পাহাড়ের ঢাল নেমে গেছে নিচের দিকে, তার গা বেয়ে ঘন জঙ্গল আর উঁচু উঁচু গাছের বাহার। ঢালের গায়ে ছোট ছোট চা বাগান, বাগানের পাশ দিয়ে সরু রাস্তা রূপলি ফিতের মতো এঁকে বেঁকে চলে গেছে সমতলের দিকে। ছাদের পাঁচিল ঘেঁষে দাঁড়ালে নিচের দিকে আরও একটা গ্রাম চোখে পড়ে। জেঠু বললেন ওটার নাম হারসিং হাট্টা। জেঠুর সঙ্গে আলাপটা অবশ্য আজ সকালেই হল, কারণ কাল রাতে যখন বাংলোয় পৌঁছই তখন বাজে প্রায় 8টা। যে ছেলেটা দরজা খুলে দিল তার নাম লোবসাম। জেঠু তখন জেগেছিলেন না, ডাক্তারের নির্দেশে ওকে 7টার মধ্যেই খেয়ে দিয়ে শুয়ে পড়তে হয়। লোবসামি আমাদের ঘরটর দেখিয়ে ডিনারের ব্যবস্থা করে দেয়।
জেঠু কেসটা কি? সেদিন ফোনে কি যে বললেন তা কিছুই তো বুঝলাম না।
জেঠু মাথা নিচু করে চায়ের কাপে চামচ নাড়াচাড়া করছিলেন। ভদ্রলোকের বয়স প্রায় ষাটের কাছাকাছি, মাঝারি হাইট, হলদেটে ফর্সা রং আর এক মাথা কাঁচা পাকা চুল, যাকে ইংরেজিতে বলে সল্ট অ্যান্ড পেপার। জেঠুর পাশের চেয়ারে বসেছিলেন ইন্সপেক্টর গুরুং। ইনি হলেন দার্জিলিং থানার অফিসার ইনচার্জ, অর্থাৎ দারোগাবাবু। যেমন চমৎকার পেটাই চেহারা, তেমনই সুন্দর দেখতে ভদ্রলোককে। তার উপর এর পড়াশোনাটাও আবার কলকাতাতেই, তাই বাংলাটাও মাতৃভাষার মতোই ঝরঝরে বলেন তিনি। চায়ের কাপে একটা চুমুক দিয়ে কাপটা নামিয়ে রেখে মিস্টার গুরুং বললেন,
হ্যাঁ মাস্টার সাহেব, আপনি ব্যাপারটা এবারে খুলে বলুন, এত জরুরি এতলা কিসের?
জবাবে জেঠু কিছু বললেন না, শুধু পকেট থেকে একটা কাগজের টুকরো বের করে ভাঁজ খুলে টেবিলের উপর রাখলেন। আমরা তিনজনে হুমড়ি খেয়ে পড়লাম। একটা হলদে রঙের তুলোট কাগজ, দেখলেই বোঝা যায় যে তার বয়স হয়েছে। তুলোট কাগজ শিকালেও খুব একটা চট করে পাওয়া যেত না, এখন তো বোধহয় আরো দুষ্প্রাপ্য। তার চারটে কোণায় চারটে অদ্ভুত চিহ্ন আঁকা, আর মাঝখানে লাল রঙের কালিতে লেখা চার লাইনের একটা কবিতা। মুশকিল হচ্ছে যে কবিতাটা বাংলা অক্ষরে লেখা বটে, কিন্তু ভাষাটা একেবারে অচেনা। পড়ে কিছুই বুঝলাম না। লেখাটা এরকম,
মোহেরা মায়া জল বান্ধয়ে পয়গম, চৌদিশ চচ্ছড়ু থাবর জগম, না এ যো ভতারি নশো সুবন কেড়ুয়াল, অব্যজস্যু কুম্ভীরে লুড়িউ আলা জল, দুহিলা দুধল প্রভা সামায় উজু বাটে, অট মহাসিদ্ধ মাকাল কাটে।
কি আবার কোন ভাষা? মানে লিপিটা তো বাংলাই মনে হচ্ছে, কিন্তু এ তো মানেই বুঝতে পারছি না।
ইন্সপেক্টর গুরুং খানিকক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন কাগজটার দিকে। কাগজটা হাতে তুলে নাকের কাছে নিয়ে এসে কি একটা শুঁকলেন, তারপর নামিয়ে রেখে ভুরু টুরু কুঁচকে বললেন,
এটা কোথায় পেলেন আপনি?
গত শনিবার মর্নিং ওয়াকের জন্য দরজা খুলে বেরোতে যাব, দেখি লেটার বক্সে একটা বড় সাদা খাম। খামের উপর কোনো নাম ঠিকানা কিছু নেই, ডাকঘরে সিল থাকার প্রশ্নই ওঠে না। খাম ছিঁড়ে দেখি এই চিঠি।
কিন্তু জেঠু, চিঠিটার তো কোনো মানেই বুঝতে পারছি না, কি ভাষা এটা?
বাংলা?
অসম্ভব, এ বাংলা হতেই পারে না।
কিন্তু মাস্টার সাহেব, একটা কথা বলুন, আপনি বলছেন যে এসব নাকি থ্রেট লেটার, কিন্তু আপনাকে অদ্ভুত ল্যাঙ্গুয়েজে থ্রেট দিয়ে এসব চিঠি ফিটি কে পাঠাবে? না আপনি কোনো বড় বিজনেসম্যান, না আপনি কোনো খাজানার মালিক হয়ে বসেছেন, তাহলে আপনাকে থ্রেট দিয়ে লাভটা কি? আমি বলছি এসব কোনো লোকাল ছেলে ছোকরা কীর্তিকলাপ।
না গুরু, এ কোনো লোকাল ফোচকে ছোঁড়ার কীর্তি নয়। তার কারণও আছে, দুটো কারণ। এক, এখানকার ছেলেমেয়েরা আমাকে কতটা ভালোবাসে সে তুমিও ভালো করেই জানো। তবে দ্বিতীয় কারণটাই মোক্ষম। আজকের যুগে এই ভাষায় অরিজিনাল দুটো লাইন লেখার ক্ষমতা খুব কম লোকেরই আছে।
দেখুন মাস্টার সাহেব, আমার মতে সেরকম চিন্তার কিছুই নেই। মনে হচ্ছে কোনো কারণে কেউ একজন প্র্যাঙ্ক করেছে আপনার সঙ্গে। তবুও সাবধানের মার নেই, আমি বরং একটা কনস্টেবলকে বলছি আপনার বাড়ি দুবেলা খোঁজ নিয়ে যাবে। আমার মত হচ্ছে কয়েকটা দিন সাবধানে থাকুন। থানা আর আমার বাড়ি দুটোর ফোন নাম্বারই তো আছে আপনার কাছে, উল্টোপাল্টা কিছু ঘটতে দেখলে আমাকে ফোন করবেন।
এই বলে কাপটা নামিয়ে রেখে উঠে চলে গেলেন ভদ্রলোক। তাপস এতক্ষণ কাগজের টুকরোটাকে খুব মন দিয়ে দেখছিল, বলা ভালো চার কোণে আঁকা চারটে অদ্ভুত চিহ্নকে দেখছিল। এবার সোজা হয়ে বসে জেঠুকে জিজ্ঞেস করল,
এবার বলতো জেঠু, এটা কোন ভাষা আর লেখাটার মানেটাই বা কি?
বললাম তো বাংলা, আর ওখানে যা লেখা আছে তার আক্ষরিক অর্থ হচ্ছে মোহের মায়াজালে বদ্ধ পতঙ্গকে একদিন তার সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি ছেড়ে যেতে হয়। নৌকায় যার অধিকার নেই তার হাতে এসেছে সোনার দাঁড়, তাই অবিদ্যারূপী কুমির এসেছে সবকিছু তছনছ করে লুটে নিতে। বরং দুইয়ে নেওয়া দুধও উল্টো পথে বইতে পারে, কিন্তু মহাকালরূপী অষ্টমহাসিদ্ধর হাত থেকে তার রক্ষা নেই। বুঝতে পারলি না তাই তো? উচ্চ মাধ্যমিকের বাংলার সেকেন্ড পেপারটা যে দুজনের কেউই মন দিয়ে পড়িসনি সেটা বেশ বুঝতে পারছি। বলি, চর্যাপদ বলে কোনো বই বা পুঁথির নাম মনে পড়ছে?
শুনে প্রমাদ গুনলাম। এইচএসে বাংলার সেকেন্ড পেপারে বাংলা সাহিত্যের ইতিহাস ছিল বটে, অসিত কুমার বাড়ুজ্যে মশাই এর একটা গাবদা বইয়ের কথাও আবছাভাবে মনে পড়ল, আর সেখানে চর্যাপদ বলে কিছু একটার কথা পড়েছিলাম বোধ হয়। কিন্তু সে বেড়া বহু কষ্টে টপকেছি, এখন কি আর সেসব মনে থাকে?
বাঙালি হয়েও যে আমরা বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে কিছুই জানি না, এটা আমাদের পক্ষে খুবই লজ্জার বিষয়। যাই হোক, ছোট করেই বলি, চর্যাপদ হচ্ছে একটা পুঁথির নাম, বাংলা ভাষাতেই লেখা বটে, কিন্তু এ হচ্ছে বাংলার আদিতম রূপ। এখন আমরা বাংলা ভাষা যেভাবে দেখি বা বলি বা লিখি, তার সঙ্গে এর সম্পর্ক সামান্যই।
ইয়েস, চর্যাপদ, হ্যাঁ হ্যাঁ, বাংলা ভাষায় ছাপা প্রথম বই মনে পড়েছে, হরপ্রসাদ শাস্ত্রী নেপাল বা ভুটানের রাজার গোয়ালঘর থেকে এই বই উদ্ধার করেছিলেন, এইবার মনে পড়েছে।
প্রথম ছাপা বই না, বাংলা ভাষার ওল্ডেস্ট যে ফর্ম, সেই ফর্মে লেখা বই, আর গোয়ালঘরে না, খুঁজে পাওয়া গিয়েছিল নেপালের রাজপরিবারের লাইব্রেরিতে। যিনি খুঁজে পেয়েছিলেন তার নামটা অবশ্য ঠিকই বলেছিস, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তাঁর দৌলতেই আমরা বাংলা আদি যুগের অনেক কথা জানতে পেরেছি। নমস্য পণ্ডিত ব্যক্তি ছিলেন হরপ্রসাদ, শুধু বাংলার ইতিহাস না, পুরো বৌদ্ধ ধর্মের ইতিহাসের উপরেই একজন অথরিটি।
কিন্তু আসল কথাটা তো চাপা পড়ে গেল জেঠু, লেখাটার মাথামুন্ডু যে কিছুই বুঝলাম না, আর তাতে করে আপনাকে কি করে ধমকি দেওয়া হচ্ছে সেটাও তো বুঝলাম না।
বুঝলি না তাই তো? আসলে ওটার আক্ষরিক অর্থ আর প্রকৃত অর্থের মধ্যে একটা তফাত আছে, পড়ে যা বুঝছিস তার একটা মানে তো আছেই, সে যতই দুর্বোধ্য হোক না কেন, তবে আসল মানেটা পাবি ওই প্রকৃত অর্থের মধ্যেই, সেটা বোঝা অবশ্য একটু ডিফিকাল্ট।
কেন জেঠু?
কারণ ওটাই চর্যাপদের বৈশিষ্ট্য। চর্যাপদ যারা লিখেছিলেন তারা বৌদ্ধ ধর্মের একটা আলাদা শাখার সাধক ছিলেন, যাকে বলে সহজিয়া বৌদ্ধ ধর্ম। তোরা নিশ্চয়ই জানিস যে বুদ্ধদেব মারা যাওয়ার কয়েকশো বছরের মধ্যেই বৌদ্ধ ধর্ম হীনযান আর মহাযান এই দুই ভাগে ভেঙে গিয়েছিল। মহাযান বৌদ্ধ ধর্মের শেষ দিকে একটা শাখা জন্মায়, নাম বজ্রযান। যান শব্দটার অর্থ পথ বা রাস্তা। আজকে আমরা তান্ত্রিক বুদ্ধিজম বলতে যা যা বুঝি তার সবই এই বজ্রযানই বৌদ্ধদের কল্যাণে প্রাপ্ত।
হ্যাঁ হ্যাঁ, ওই তারা, বজ্রযোগিনী, যমন্তক।
যমন্তক না, যমান্তক। যমের অন্ত করেন যিনি তিনি যমান্তক, আর হ্যাঁ, এসবই বজ্রযানী বৌদ্ধদের দেবদেবী। এই বজ্রযান বৌদ্ধ ধর্ম থেকে আসে, সহজিয়া বৌদ্ধ মত, আর সেটার জন্ম এই বাংলাদেশেই।
হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার সঙ্গে এই চিঠির কি সম্পর্ক? আর ওই গোলমেলে আসল মানে আক্ষরিক মানে এসব আবার কি?
এসব যাঁরা লিখেছিলেন তারা বৌদ্ধ সহজিয়া মতে সাধনা টাধনা করতেন। তাঁরা চাইতেন যে যাঁরা এই সাধন বিদ্যার অধিকারী একমাত্র তাঁরাই যেন এসব জটিল পদের মানে বোঝেন, তাই তাঁরা এরকম হেঁয়ালি ভরা ভাষায়, মানে এই একই বাক্যের দু ধরনের মানে আছে এমন ভাষায় দোহা লিখে গেছেন। মানে পদকর্তা বলেই দিচ্ছেন যে যদি তুমি এ পথের পথিক না হও তাহলে তফাত যাও, এ রাস্তা তোমার নয়।
তার মানে এই যে চিঠিটা আপনাকে লেখা হয়েছে তার ওই পতঙ্গ, কুমির, উজুবাট না কি সব যেন বললেন, মানে তার অন্য মানেও আছে?
আছেই তো।
কি সেটা?
এখানে বলা হচ্ছে আমি লোভে পড়ে এমন একটা জিনিস দখল করেছি যার উপর আমার কোনো অধিকার নেই, সেটাকে সুবন কেড়ুয়াল অর্থাৎ সোনার দাঁড়ের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই অবিদ্যারূপী কুমির অর্থাৎ কোনো খতরনাক ক্রিমিনাল লুকিয়ে লুকিয়ে আমার উপর আক্রমণ করার প্রতীক্ষায় আছে। এর কোনো প্রতিকার নেই, কারণ দুইয়ে নেওয়া দুধের উল্টো পথে বয়ে যাওয়া যেমন অসম্ভব, অষ্টমহাসিদ্ধের হাত থেকে রক্ষা পাওয়াটাও তেমনই অসম্ভব।
শুনে দুজনেরই ভারী আশ্চর্য লাগল। আমি কি একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই লোভসাম এসে বলল,
ও ডাচ্ছা ভাইয়া হে।
শুনে নারায়ণ জেঠু শশব ব্যস্ত হয়ে উঠে গেলেন।
আমি তো তোমাকে সেদিনই বলেছিলাম নারায়ণ, এই জিনিস হাতের কাছে রেখো না। তোমার উচিত ছিল এটা হাতে পাওয়া মাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি বা বঙ্গীয় সাহিত্য পরিষদ অথবা এশিয়াটিক সোসাইটির মতো কোনো সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করা, তাহলে এত হ্যাঙ্গাম হতোই না। তুমি তো আবার আমার কথা কানে তোলার প্রয়োজনই বোধ করো না।
দত্তবাবুর গলার স্বরে গম গম করছিল জায়গাটা। আমরা হাঁ করে চেয়েছিলাম ভদ্রলোকের দিকে। ষাট পঁয়ষট্টি বছর বয়সে অমন সুপুরুষ আজকাল চট করে দেখাই যায় না। প্রায় ছ ফুটের কাছাকাছি হাইট, শরীরে সামান্য মেদ, কাশির পেয়ারার মতো গায়ের রং, চোখা নাক আর গমগমে গলার আওয়াজে লোকটার ব্যক্তিত্ব জিনিসটা যেন আরো খোলতাই হয়েছে। তাছাড়া ভদ্রলোকের যে পয়সা আছে সেটা গায়ে চড়ানো বিদেশি পুলোভারেই মালুম দিচ্ছে।
আলাপ করিয়ে দিই, উনি একজন রিটায়ার্ড সরকারি আমলা, কুচবিহারের লোক, বাবা ছিলেন রাজপরিবারের ম্যানেজার, দাপটে কাজ করেছেন সারা জীবন,
কোনোদিন অন্যায়ের সামনে মাথা নোয়ায়নি হে। মাথা উঁচু করে কাজে ঢুকেছিলাম, মাথা উঁচু করে বেরিয়েছি।
এখন রিটায়ার্ড লাইফ কাটাচ্ছেন বাংলার ইতিহাস নিয়ে চর্চা করে। মাস তিনেক হলো এখানে এসেছেন, ভাবছেন এখানেই একটা বাড়ি কিনে থিতু হবেন। এর মধ্যেই আমার সঙ্গে বেশ একটা বন্ধুত্ব হয়ে গেছে। আপনি তো জানেন দত্তদা, এই বিষয়টা আমার কাছে কতটা মূল্যবান। এমন একটা জিনিস হাতে এলো, নিজে একটু নেড়ে ঘেঁটে দেখব না?
দেখো নারায়ণ, এসব ছেলে ভুলোনো কথা আমাকে বোঝাতে আসবে না। বরং স্বীকার করো যে এটা নিয়ে একটা পেপার টেপার লিখে ঐতিহাসিক মহলে একটা হইচই লাগিয়ে দেবে, লোকে তোমাকে দ্বিতীয় হরপ্রসাদ শাস্ত্রী বলে ডাকবে। সেইটাই তোমার মনের ইচ্ছে। খ্যাতি, স্রেফ খ্যাতির লোভেই এত বড় রিস্কটা তুমি নিচ্ছ।
এই শেষ বয়সে এসে যদি একটু খ্যাতির লোভ হয়েই থাকে তাহলে সেটা কি খুব অন্যায় হবে দাদা? আপনি তো জানেন যে এই কাজেই আমি আমার প্রায় সারাটা জীবন ব্যয় করেছি। এখন যদি বাংলা ভাষা আর সাহিত্যের ইতিহাসে হই হই ফেলে দেওয়ার মতো কিছু পেয়েই থাকি, তার দৌলতে কিছু খ্যাতি তো আমারও প্রাপ্য হয় দত্তদা।
তা সে বস্তুটি এখনো বাড়িতেই আছে না অন্য কোথাও রেখেছ?
প্রত্যেকবার এইটি জিজ্ঞেস করে কেন আমাকে বিড়ম্বনায় ফেলেন দাদা? আপনি তো জানেন পুঁথিটা কোথায় রেখেছি, সেটা আমি আপনাকে কেন কাউকেই বলব না। আপনি কি ভাবছেন, যারা আমার উপর নজর রাখছে তারা কি আর আপনার উপরেও স্পাই লাগায়নি? কাল যদি তারা পুঁথিটার খোঁজে আপনাকে পাকড়াও করে? না দাদা, আপনি বয়োজ্যেষ্ঠ, এসব খবর জানিয়ে আপনাকে বিপদে ফেলার কোনো বাসনাই আমার নেই। তাছাড়া ওটা আমার লাইফ ইন্স্যুরেন্সও বটে। যতক্ষণ আমার কাছে গচ্ছিত আছে ততক্ষণ আমি নিরাপদ। ওরা আমার কোনো অনিষ্ট করার আগে দশ বার ভাববে, কিন্তু কোথায় আছে সেটা জানিয়ে আমি আর আপনাকে বিপদে ফেলতে পারলাম না, সরি।
আরে সকাল থেকে তো অনেক কিছুই শুনলাম জেঠু, কিন্তু জিনিসটা যে কি সেটাই তো বুঝতে পারছি না।
পুঁথি, একটা প্রাচীন পুঁথি, নাম চক্র সম্বর ধ্যানমালা।
কি কি, কোন ফুলের মালা?
চক্র সম্বর ধ্যানমালা, ফুলের মালা নয় তপু।
বাপরে বাপ, কি সব নাম! মানে কিসের পুঁথি এটা যার জন্য আপনাকে খুনের হুমকি পেতে হচ্ছে?
তার কারণ অনেক জটিল হে। এই পুঁথি মহামূল্যবান, টাকা এর ভ্যালু পরিমাপ করা যাবে না। যে কোনো ইতিহাসবিদ এর খোঁজ পেলে স্রেফ আনন্দেই পাগল হয়ে যাবে। আর ইতিহাস বলতে শুধু বাংলা ভাষার ইতিহাস না, বৌদ্ধ ধর্মের বজ্রযান নামের একটা তান্ত্রিক শাখা আছে, সেটা জানো তো? তার ইতিহাসেও এই পুঁথির গুরুত্ব অনেক।
কিন্তু এই যে চক্র সম্বরণ না কি একটা বললেন, সেটা কি বস্তু? মানে পুঁথিটায় কি লেখা আছে? গুপ্তধনের হদিশ?
না রে, গুপ্তলিপি বা গুপ্তধন নয়, এখানে চক্র সম্বর নামের এক বৌদ্ধ দেবতার পূজো ধ্যান এসবের পদ্ধতি লেখা আছে। এই চক্র সম্বর হলেন বৌদ্ধদের একজন অতি ভয়ঙ্কর দেবতা। এর মূর্তি এতই ভয়াবহ যে রাত বিরেতে দেখলে ঘাবড়ে যাবি তোরা।
না সে না হয় বুঝলাম, কিন্তু পুঁথিটা এত দামি কেন? মানে এরকম পুঁথি টুথি তো আর দুনিয়াতে কম কিছু নেই, এটা কি এমন স্পেশাল যে লোকজন এর পেছনে একেবারে উঠে পড়ে লেগেছে?
এরকম পুঁথি যে দুনিয়ায় কম নেই সে কথাটা সত্যি, তবে তার মধ্যেই যে বেশ কিছু পুঁথি একেবারে তোলপাড় ফেলে দেওয়ার মতো সেও তো তোরা জানিস। ডেড সি স্ক্রোলের নাম শুনেছিস তো? ধরে নিয়ে এটাও সেরকমই একটা পুঁথি।
বুঝলাম, কিন্তু তোলপাড় কেন?
তার কারণ এই পুঁথিটার এমন দুটো বৈশিষ্ট্য আছে যা এই পুঁথিটাকে অমূল্য করে তুলেছে।
কিরকম?
প্রথম হচ্ছে এর লিপি। জানি না তোরা জানিস কিনা, বৌদ্ধ দেব দেবীদের পুজো আচ্ছা করার নিয়মাবলী নিয়ে যেসব পুঁথি আজ অবধি পাওয়া গেছে তার সবকটাই সংস্কৃতে লেখা, কিন্তু এই পুঁথিটা লেখা একটা সম্পূর্ণ অন্য ভাষায়। এবার কি সেই ভাষা বল দেখি?
চর্যাপদের বাংলা।
বাহ 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 বাহ, তোমার ভাইপটি তো বেশ ইন্টেলিজেন্ট দেখছি নারায়ণ। হ্যাঁ ঠিকই বলেছ, চর্যাপদের পুরোটাই সহজিয়া বৌদ্ধদের গান দোহা এইসব নিয়ে লেখা। এদিকে আবার তান্ত্রিক বৌদ্ধ ধর্মের কোনো ধারণী বা সূত্র চর্যাপদের ভাষায় লেখা হয়েছে বলে জানা নেই, তাই সেদিক দিয়ে তো এই পুঁথিটা অমূল্য তো বটেই। তবে দ্বিতীয় কারণটাই মোক্ষম, সেটাই এই পুঁথিটাকে অসাধারণ আর অমূল্য করে তুলেছে। তবে সেটা বলার আগে একবার জেনে নেওয়া দরকার, বাংলা ভাষার ইতিহাসের ব্যাপারে তোমাদের কিরকম কি আইডিয়া?
বলাই বাহুল্য দুজনেই জানালাম যে আমাদের এই বিষয় বিশেষ কেন কোনো আইডিয়াই নেই। দত্ত সাহেব বোধ হয় মনে মনে সন্তুষ্ট হলেন। তিনি নারায়ণ জেঠুকে বললেন,
একটা চা দিতে বলো না তোমার ওই কাজের লোকটাকে, ওই তেনজিং না কে যেন ওই।
আপনার স্মৃতিশক্তির ও বলিহারি দাদা, বলি তেনজিং কয়েকদিনের জন্য দেশে যাচ্ছে শুনে এই লোবসামকে যে আপনি জুটিয়ে দিলেন সেটা কি একেবারেই ভুলে মেরে দিয়েছেন? বাংলা আর বাংলা সাহিত্যের ইতিহাস ছাড়া কি আর কিছুই মনে থাকে না আপনার?
কথাটা শুনে দত্ত সাহেব যে একটু অপ্রস্তুত হলেন সেটা বলাই বাহুল্য, তবে সে মুহূর্তের জন্য। নারায়ণ জেঠু ভেতরে চলে যেতেই চেয়ারে বেশ আয়েশি ভঙ্গিতে গুছিয়ে বসলেন দত্ত সাহেব। বোঝা গেল যে তার লুপ্ত কনফিডেন্স ফিরে এসেছে।
চর্যাপদ যে বাংলা ভাষায় লেখা প্রথম পুঁথি সেটা তো জানোই। সুনীতি কুমার চাটুর্যের মতে চর্যাপদ লেখা হয়েছিল মোটামুটি 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। এ নিয়ে পণ্ডিত মহলে এখনো বিস্তর বিতর্ক আছে যদিও, তবে এটাই সবচেয়ে গ্রহণযোগ্য মত। আমিও এ নিয়ে দীর্ঘ গবেষণা করেছি। আমার মতে চর্যাপদের সময়কাল কিছুতেই একাদশ শতাব্দী মানে 1000 থেকে 1100 পর হতে পারে না। আমার মতে ওই 100 বছরের মধ্যেই চর্যাপদ সংকলিত হয়েছিল। চর্যাপদের পর নেক্সট কোন বইকে আমরা বাংলা ভাষায় লেখা দ্বিতীয় বই বলে গণ্য করি জানো? বইটার নাম শ্রীকৃষ্ণ কীর্তন, বড়ু চণ্ডীদাসের লেখা। বেসিক্যালি শ্রীকৃষ্ণকে নিয়ে লেখা একটি গীতিকাব্য। প্রথম আর শেষ দিকের পাতাগুলো পাওয়া যায়নি, ফলে এটাও চর্যাপদের মতোই কত সালে লেখা সঠিক সেটা জানা যায় না। তবে আমরা ওই মোটামুটি চতুর্দশ শতকটাকেই শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল বলে ধরে থাকি, অর্থাৎ 1300 থেকে 1400 সালের মধ্যে, চৈতন্যদেব জন্মাবার আগে।
ইতিমধ্যে নারায়ণ জেঠু ফিরে এসেছিলেন হাতে একগোছা কাগজ। আমাদের আলোচনার শেষ দিকটা যে তিনি শুনেছেন সেটা বোঝা গেল যখন তিনি যোগ করলেন,
চর্যাপদের পুঁথি কোথা থেকে পাওয়া যায় সে তো শুনলে, শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটা কোত্থেকে পাওয়া যায় জানিস? 1909 সালের ঘটনা। বাঁকুড়ার বেলিয়া তোড় গ্রামের এক বাসিন্দা, নাম বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, আশেপাশের গ্রামে প্রাচীন পুঁথির খোঁজ পত্তর করছিলেন। এই করতে করতেই উনি বিষ্ণুপুরের কাছাকাছি কাকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামের একজন বেশ পয়সাওয়ালা গেরস্থের বাড়ি পৌঁছন। সেখানে মুখুজ্জিবাবুর গোয়াল ঘরের মাচায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটা খুঁজে পান এই বসন্ত রঞ্জন। পরে জানা যায় এই দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন বন বিষ্ণুপুরের রাজগুরু শ্রীনিবাস আচার্যের মেয়ের দিকের বংশধর। পুঁথিটির সঙ্গে একটা চিরকুট পাওয়া যায়, আর সেই থেকে জানা যায় যে 250 আগে বইটা বিষ্ণুপুরের গাঁথা ঘর অর্থাৎ রাজ লাইব্রেরিতে ছিল।
কিন্তু তার সঙ্গে এই চক্র সংবর্ধনা না কি নাম সেই পুঁথির কি সম্পর্ক?
ওই দিকে চর্যাপদ আর এই দিকে শ্রীকৃষ্ণ কীর্তন, এই দুইয়ের মাঝখানে 250 থেকে 300 বছরের লম্বা গ্যাপ। এর মধ্যে লেখা বাংলা ভাষার আর কি কি নিদর্শন পাওয়া গেছে বলতো?
আমরা ঠায় বসে রইলাম, মুখে কথা জোগাল না।
ওরা তো বলতেই পারল না, আমি এবার বলি নারায়ণ, একটাও না। সেই সময়ের বাংলায় লেখা একটা পুঁথিও আজ অবধি খুঁজে পাওয়া যায়নি, অথচ সে সময় কি বাংলা ভাষায় আর কোনো কিছু লেখা হয়নি? নিশ্চয়ই হয়েছে, কিন্তু আজ অবধি সেসব পুঁথিপত্রের একটাও যে কেন পাওয়া যায়নি সেও এক রহস্য। অথচ সেই একই সময়ে সংস্কৃতে লেখা বেশ কিছু পুঁথি কিন্তু পাওয়া গেছে, যেমন ধরো জয়দেবের লেখা গীত গোবিন্দ, কিন্তু বাংলা ভাষা বা লিপির কোনো চিহ্নই নেই।
এবার দুজনেই আমাদের দিকে ঝুঁকে এলেন। নারায়ণ জিটু ফিসফিস করে বললেন,
এখানেই এই পুঁথিটার মাহাত্ম্য। আমাদের মতে এই পুঁথি হচ্ছে সেই হারিয়ে যাওয়া সময়ের বাংলার ভাষা হরফ আর লিপির একমাত্র নমুনা।
আমরা চর্যাপদ থেকে সেই সময়কার বাংলা ভাষার একটা আন্দাজ পাই, তারপর 250-300 বছর কমপ্লিটলি ব্ল্যাঙ্ক, তারপরেই সোজা শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে আজ অবধি বাংলা ভাষা কোন পথে এগিয়েছে সেসব আমরা খুব ভালো করেই জানি। শুধু জানি না বাংলা ভাষা আর লিপির ওই 300 বছরের ইতিহাস। কি হে ভাইপো, কিছু বুঝলে?
তাপস এক দৃষ্টিতে ছাদের দরজার দিকে তাকিয়েছিল। বাঘাটে পুলিশি গলায় শেষে শব্দ দুটো কানে যেতে একটু নড়ে চড়ে বসল সে।
এই পুঁথিটা হচ্ছে সেই মিসিং লিংক, আর সেই জন্যই এটা অমূল্য। টাকা দিয়ে এর কোনো পরিমাপ হয় না।
তাপস দেখলাম ভুরু কুঁচকে কিসব ভাবছে, কিছুক্ষণ বাদে মাথা তুলে জিজ্ঞেস করল,
কিন্তু পুঁথিটা যে ওই সময়কারই সেটা কি করে বুঝলেন?
ভাষা দেখে, সিম্পল। চর্যাপদের ভাষা জানো তো, সোনে ভরিলি করুণা নাবি রূপা থই নাহি কোঠাবি, অর্থাৎ করুণা নৌকা সোনায় পরিপূর্ণ, রূপা রাখার জায়গা নেই। আর শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা হচ্ছে রাজা কংসাসুরে মোয়ে করিব গোহারি, তোমহার জীবন তবে নাহিক মুরারি, অর্থাৎ রাজা কংসের কাছে আমি কাতর প্রার্থনা করব যাতে কংস তোমাকে হত্যা করেন। এই পুঁথিটার ভাষা ঠিক এই দুয়ের মাঝামাঝি। যেমন ধরো এরকম হতে পারে, দেহ চক্ক সম্বর দেহ কাল জান দশ বদিউ মুখে করিয় দান, সত্যসজ্ঞ করি বিচরণ মুই বুঝিউ দেহ কৃপা লুটলু উই। আমি বাক্য গঠন ব্যাকরণ ইত্যাদি দিয়েও বুঝিয়ে দিতে পারি, কিন্তু এই ভাষার প্রকারভেদটাই হচ্ছে বোঝার সবচেয়ে ভালো উপায়।
বলে নারায়ণ জেঠুর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন,
আজ কিছু পাব নাকি?
নারায়ণ জেঠু হাতে ধরা কাগজের গোছাটা এগিয়ে দিলেন।
22-28 নম্বর পাতা অবধি কপি করেছি, সঙ্গে টিকাও করেছি আমার জ্ঞান বুদ্ধি মতো। আশা করি অতবারের মতো এবারেও আপনি বেশ কিছু ভুল খুঁজে পাবেন এর মধ্যে।
ব্যাপারটা আমার বেশ আশ্চর্য লাগল। পুঁথিটা দত্ত সাহেব নিশ্চয়ই পড়েছেন, তিনি তো তাহলে নিজেই কপি করে নিতে পারেন, তাকে কপি করে দিতে হচ্ছে কেন? দত্ত সাহেব বোধহয় আমার মনের কথাটা বুঝতে পারলেন। কাগজের গোছাটা পকেটে ঢোকাতে ঢোকাতে তেরচা চোখে আমার দিকে চেয়ে বললেন,
তোমাদের জ্যাঠাটিকে যতটা সহজ ভাবো ততটা সহজ উনি নন ভায়া। হ্যাঁ, যদি ভাবো তুমি বললেই উনি ঝপাস করে পুঁথিখানা এনে তোমার কোলে ফেলে দেবেন, তবে সে গুড়ে শুধু বালি নয়, সেই চন্দননগর। আজ অবধি পুঁথিখানা সচক্ষে দেখবার সৌভাগ্য এই শর্মারও হয়নি। এই যে এতক্ষণ ধরে তোমাদের জ্ঞান বিতরণ করলুম, সেও এই তোমাদের জ্যাঠার করে দেওয়া কপির দৌলতে। উনি খুব সম্ভবত ভাবছেন যে পুঁথিটা একবার আমি দেখলেও রাস্তা থেকে লোকজন এসে আমাকে ছুরি মেরে যাবে। যত সব
আপনাকে তো আগেই বলেছি দাদা, ও জিনিসের ওপর সাংঘাতিক কিছু লোকের নজর আছে। আপনি তাদের চেনেন না, কিন্তু আমি বোধহয় চিনি না। আমি কিছুতেই আপনাকে এর মধ্যে টেনে আনতে পারি না।
দত্ত সাহেব গুটি গুটি পায়ে বেরিয়ে গেলেন। জেঠু খানিকক্ষণ আকাশের দিকে চোখ তুলেছে, তারপর বললেন,
চল রে তপু, লোকসানকে গাড়িটা বের করতে বলি। সুবোধ তো বোধহয় প্রথমবারের জন্য দার্জিলিং এলো, তাই না? ওকে দার্জিলিংটা ভালো করে দেখাবো না তা কি হয়। আজ ম্যালটা ঘুরে নে তোরা, কাল ভোরে টাইগার হিল থেকে শুরু করে আশেপাশের কিছু টুরিস্ট স্পটে ঘুরিয়ে দিচ্ছি, তারপর দুপুর বেরোলে রাত 8টার মধ্যে নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবি। একবার দুগ্গা দুগ্গা করে কলকাতা পৌঁছো, তারপর কোথায় পুঁথিটা পৌঁছে দিতে হবে সেটা আমি পরে ফোন করে বলে দেব।
বলছিলাম যে পুঁথিটা হাতে পাবো কখন? মানে আপনাকে ব্যাংকে যেতে হবে না, কাল তো সারাদিন শুনলাম ঘোরাঘুরি আছে।
তোমার কি ধারণা সুবোধ, ওটা আমি ব্যাংকের লকারে রেখেছি।
রাখেননি? তাহলে মানে কোথায় রেখেছেন? আর আমরাই বা কখন আর কিভাবে হাতে পাবো ওটা?
ধীরে বৎস, ধীরে, যখন সময় হবে নিশ্চয়ই দেখতে পাবে। কখন কিভাবে ওটা তোমাদের ট্রেনের কামরায় পৌঁছে দেওয়া হবে সে দায়িত্ব আমার।
এরপরে আর কথা হয় না। উঠতে উঠতে তাপস শুধু একটাই প্রশ্ন করল,
আচ্ছা আপনার এই কাজের ছেলেটি মানে লোবসামের বাড়ি কোথায়?
ওই যে হারসিং হাট্টা বলে গ্রামটা দেখালাম না, ওখানে।
তো একে আপনি পেলেন কোথা থেকে?
পেলাম কোথা থেকে? ওর কাকার নাম বীরেন্দ্র থাপা, সে এই দত্তদার বাড়িতে কাজ করে। কাজ বলতে গাড়ি চালানো, বাজার করা, টুকটাক ভাই ফরমাইশ খাটা, এই আর কি। ছোকরার বাপ মা নেই, ছোটবেলা থেকে কাকার কাছেই মানুষ, পড়াশোনাও বেশি দূর করেনি। তেনজিং ছিল আমার ডান হাত, ম্যান ফ্রাইডে বলতে পারিস। এই মাস দুয়েক আগে এক সকালে দেখি সে হাপিস, কাউকে কিছু না বলে একেবারে উধাও। বাড়ি থেকে কিছু চুরি টুরি যায়নি বলে উনি আর মাথা ঘামায়নি। আমি লোক খুঁজছি শুনে ওর কাকাই একদিন দত্তদাকে বলে গিয়ে আমার বাড়িতে এই লোপসামকে কাজে ঢুকিয়ে দেন। কেন বলতো?
না কিছু না, এমনি।
এই বলে তাপস উঠে পড়ল। এই আমার প্রথম দার্জিলিং দেখা। লেবং থেকে দার্জিলিং ম্যালে যাওয়ার রাস্তাটা ভুটিয়া বস্তির মধ্যে দিয়ে। নারায়ণ জেঠুর গাড়ি করে যেতে যেতে দুপাশের সৌন্দর্য দেখে আমি তো মোহিত। উঁচু উঁচু পাইন আর ফার গাছের জঙ্গল, গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে রাস্তার উপর, আর চারিদিকে নাম না জানা পাখির ডাক। একটা হেয়ারপিন বেন্ড ঘুরেই দেখি কতগুলো ভুটিয়া মেয়ে কাঁধে বিশাল বড় বেতের ঝুড়ি নিয়ে দল বেঁধে হাঁটছে। দার্জিলিং মেলে পৌঁছতে সময় লাগলো আধ ঘন্টা। পশ্চিমবঙ্গের অন্য কোথাও একই জায়গায় নানা জাতের নানা ভাষার আর নানা সাইজের এত টুরিস্ট দেখা অসম্ভব। দিশিদের মধ্যে অবশ্য বাঙালিরাই বেশি, তাদের চেনার উপায়ও খুব সহজ। সোয়েটার চাপা ভুঁড়ি আর বোকাশোকা মাঙ্কি ক্যাপ। মেলের একদিকের একটা খাদের ধার ঘেঁষে বেঞ্চি বসানো, সেখানে লোকজন বসে রোদ পোয়াচ্ছে। বাকি ম্যাল জুড়ে বাচ্চা কাচ্চাদের ক্যালোর ব্যালোরে, বড়দের হাঁকারে, টাট্টু ঘোড়া টকবগানিতে সে একেবারে জমজমাট ব্যাপার। নারায়ণ জেঠু এসেই একটা বেঞ্চির কোনা দখল করে বসেছিলেন। তিনি পাইপ ধরানোর চেষ্টা করছেন দেখে আমি আর তাপস অন্যদিকে হাঁটা দিলাম। তাপস অবশ্য একটু পরেই অক্সফোর্ড বুক অ্যান্ড স্টেশনারি লেখা মস্ত বড় একটা বইয়ের দোকান দেখে ভেতরে সেঁধিয়ে গেল। আমি আবার বইয়ের ভক্ত নই। আমি এদিক ওদিক তাকিয়ে দেখি পাশেই একটা টিবেটান কিউরিও শপ, তার ভেতরে ঢুকে সিল্কের কাপড়ের ওপর আঁকা একটা অদ্ভুত দেখতে দেবতার ছবি দেখছি। এমন সময় পাশ থেকে কে যেন বলে উঠল,
ওটাকে বলে থাংকা, টিবেটান আর্ট। আর যে দেবতার ছবিটা অত মন দিয়ে দেখছো, ওনার নাম বজ্র ভৈরব, ভারী ভয়ঙ্কর দেবতা।
ঘুরে দেখি আর কেউ নয়, আমাদের পথের আলাপি দেবাশিস বণিক। দেবাশিসদা আমার দিকে সহাস্যে হাত বাড়িয়ে দিয়ে বললেন,
কেমন ভায়া, বলেছিলাম না দেখা হয়ে যাবেই। তা হাতে যেটা নিয়েছো সেটা কিন্তু খুবই মানে যাকে বলে উমদা চিজ, হ্যাঁ, ভালো দাও পেলে ছেড়ো না হে, ওয়াল হ্যাঙ্গিং হিসেবে দারুণ।
মনে পড়ে গেল যে ভদ্রলোক বলেছিলেন উনি একটা কিউরিও শপ চালান কলকাতায়, ফলে এসব নিয়ে যে ওর একটা থর নলেজ থাকবে সেটার আশ্চর্য কি। হাতের থাংকাটা রেখে দিয়ে দুজনে বাইরে এলাম।
দোকানের জন্য কেনাকাটি করতে প্রায় দার্জিলিং এ আসতে হয় আমাকে। শুধু দার্জিলিং কেন, নেপাল, ভুটান এসব জায়গাতেও যাই বছরে দু একবার। গেল বছর তো একটা 1200 বছরের পুরনো তিব্বতী ধনুকের খোঁজে লাসাতেও গেছিলুম। সেটা দিয়ে নাকি লামা পালগি দর্জে অত্যাচারী রাজা লাংদারমাকে বধ করেছিলেন। তো গিয়ে দেখি পুরো জালি কেস, বুঝলে, মাঝখান থেকে যাওয়া আসার খরচটাই জলে।
তা কি করে বুঝলেন জালি কেস?
ওই সময় টিবেটান ধনুক একটু বিশেষ ধরনের হতো, বুঝলে তো। চীনের তাং পিরিয়ডে লংবো যেমন হতো ঠিক সেই টাইপের, কিন্তু যে ধনুকটা আমাকে দেখানো হলো সেটা দেখেই বুঝলাম যে ওটা চীনের মিং রাজত্বের সময়কার রিফ্লেক্স বো ছাড়া আর কিছু নয়। তো মিং রাজত্ব তো শুরুই হয়েছে লাংদারমাকে হত্যা করার 200 বছর পর, তো ওটা জালি কেস নয় তো কি?
বলা বাহুল্য আমি এসবের কিছুই বুঝলাম না, শুধু এইটুকু বুঝলাম যে এসব ঐতিহাসিক জিনিসপাতি নিয়ে ভদ্রলোকের অসীম জ্ঞান। ততক্ষণে বইয়ের দোকান থেকে তাপসও বেরিয়ে এসেছে, আমাদের দেখেই এগিয়ে এলো। সে ঠোঁটের কোনায় একটা চাপা হাসি, যার মানেটা আমি বিলক্ষণ চিনি।
এসো ভায়া, এই এতক্ষণ তোমার বন্ধুর সঙ্গে আলাপ করছিলাম। দার্জিলিং ঘুরছো কেমন? তোমার হাতে ওটা কি তাপস, বই কিনলে নাকি?
আমিও আগে খেয়াল করিনি। ঘুরে দেখি তাপসের হাতে একটা বই, বুদ্ধিজম ইন এনশিয়েন্ট বেঙ্গল, লেখক জেমস উইটলার।
আরে বাস, দুর্দান্ত বই পেয়েছো ভায়া, এই জিনিস তো বহুদিন আউট অফ প্রিন্ট ছিল, পেলে কি করে? তা তোমারও কি আমার মতো এই লাইনে ইন্টারেস্ট আছে নাকি?
ওই আর কি। তা আপনি আপনার দোকানের জন্য ভালো মেটেরিয়াল পেলেন কিছু?
কই আর পেলাম, কয়েকটা মূর্তি, দুটো ঘণ্টা আর একটা প্রদীপ, তাও কোনোটাই 100 বছরের বেশি পুরনো নয়। প্রদীপটাই যা একটু পদের, দলাই লামার প্যালেসে জ্বালানো হতো বলছে, দেখি কি দর ওঠে। তো এখানেই কথাবার্তা বলবে নাকি নাথমলের চায়ের দোকানে দার্জিলিং এর অথেন্টিক চা খেতে খেতে আড্ডাটা দেবে? হ্যাঁ।
আর চোখে দেখলাম তাপস তাকিয়ে আছে ম্যালের ঠিক উল্টো দিকে। এখন একটু দুপুর দুপুর, টুরিস্টরা যে যার হোটেলে ফিরে গেছে লাঞ্চ করবে বলে। ম্যালে লোক একটু কম, তাই ওদিকটা স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনজনেই দেখলাম যে ওদিকে তখন নারায়ণ জেঠুর পাশে একটা লোক বসে আছে। লোকটাকে দেখতে কেন জানি না একটু অদ্ভুত লাগলো আমার। কেন লাগলো সেটা তখন বুঝিনি, বুঝেছিলাম পরে। শুধু এইটা নজরে পড়ল যে নারায়ণ জেঠু সেই লোকটার সঙ্গে কথা বলছেন, আর বলছেন চাপা কিন্তু খুব উত্তেজিত ভঙ্গিতে। দেবাশিসটার দিকে তাকালাম, মনে হল লোকটা যেন দুচোখ দিয়ে দৃশ্যটা গিলছিল। তাপসও বোধহয় সেটা আঁচ করে স্বাভাবিকভাবেই বলল,
চলুন দেবাশিসদা, আপনি কোথায় যেন একটা দার্জিলিং এর অথেন্টিক চা খাওয়াবেন বলেছিলেন না?
দেবাশিসদাও যেন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও ওদিক থেকে এদিকে মাথাটা ঘোরাতে বাধ্য হলেন। তারপর অমায়িক হেসে বললেন,
আচ্ছা চলো মকাই বাড়ির ফার্স্ট ফ্ল্যাশে চা খাওয়া তোমাদের। অটম ফ্ল্যাশের মতো অত চমৎকার গন্ধ পাবে না হয়তো, তবে লিকারটা কিন্তু একেবারে মারহাবা, দুর্দান্ত।
সেদিনের আড্ডাটা তেমন আর জমেনি ভালো, তবে ভদ্রলোকের দৌলতে চায়ের ব্যাপারে অনেক কিছুই জানলাম। মোটমাট বোঝা গেল ভদ্রলোকের বেশ কিছু বিষয়ে ভালো জ্ঞান আছে, আর কথা বলতেও পারেন বেশ গুছিয়ে। এই গুণটা বোধ হয় কিউরিও সব চালিয়ে আয়ত্ত করেছেন। আমার কেন যেন একবার মনে হলো কোনো হাই স্কুলের ইতিহাস টিচার হিসেবে ভদ্রলোকে মানাতো বেশ। নাথমালের দোকান থেকে বেরিয়ে নিচের দিককার রাস্তাটা ধরলেন দেবাশিসদা।
মহাকালের মন্দিরটা একবার ঘুরে যাই, আকাশ ক্লিয়ার থাকলে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায় জানো তো, দেখি একবার ট্রাই নিয়ে।
লোকটা চলে যাওয়ার পর ভুরু কুঁচকে সেদিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়েছিল তাপস।
কিরে কি দেখছিস?
ভদ্রলোক ধুরন্ধর বটে, তবে মিথ্যে কথা বলার আর্টটা এখনো ঠিক রপ্ত করে উঠতে পারেননি। ইনি অটম ফ্ল্যাশ আর ফার্স্ট ফ্ল্যাশের তফাত বোঝেন না, মিং আর তাং ডাইনেস্টি টাইম পিরিয়ড গুলিয়ে ফেলেন, কিন্তু নিজেকে কিউরিও শপের মালিক বলে পরিচয় দেওয়ার এত আগ্রহ কেন কে জানে।
আমি কিছু বলার আগেই নারায়ণ জেঠু কাছে এসে দাঁড়ালেন। বোঝাই যাচ্ছিল যে জেঠু একটু উত্তেজিত হয়ে আছেন। আমাদের বললেন,
চল বাড়ি যাই, লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে বিকেলের দিকে না হয় আবার আসা যাবে, কেমন?
সেদিন দুপুরের খাওয়াটা জব্বর হয়েছিল। লোবসাম পাকা রাঁধুনে রাইস আকার মাটন দিয়ে কি একটা নেপালি ডিশ বানিয়েছিল। মেন কোর্সে অবশ্য একটা দিশি মুরগির ঝোলও ছিল, তেল মশলাহীন কিন্তু অতীব সুস্বাদু। খেয়ে টেয়ে নিজেদের ঘরে গিয়ে দিবানিদ্রার উদ্যোগ নিচ্ছি, এমন সময় ঘন ঘন কলিং বেলের আওয়াজ। আমি একেবারে অপটিউস অ্যাঙ্গেলে চিত হয়ে শুয়েছিলাম, নড়াছড়া কোনো উপায়ই ছিল না। অগত্যা তাপসই দেখতে গেল কেসটা কি, ফিরে এলো ঠিক দু মিনিটের মাথায়। ঝড়ের বেগে একটা জিন্স শর্টস এর উপর গলিয়ে নিতে নিতে বলল,
ঝটপট তৈরি হলে ম্যাল রোডের পাশের একটা লজে একজন খুন হয়েছে, ইন্সপেক্টর গুরুং এসেছে জেঠুকে ওখানে নিয়ে যাওয়ার জন্য, বডি শনাক্ত করতে হবে।
আমার মাথাটা পুরো ঘেটে গেল, কে খুন হয়েছে, কেনই বা খুন হয়েছে, আর তার বডি শনাক্ত করার জন্য নারায়ণ জেঠুকেই বা কেন যেতে হবে, সেটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে ধরছিল না। তবে তাপসের সঙ্গে পাল্লা দিয়ে তৈরি হয়ে নিতে আমার সময় লাগলো ঠিক দু মিনিট। আমরা যখন পুলিশের জিপে করে যাচ্ছি তখন বিকেল শুরু হয়েছে, রাস্তাটাও পুলিশের জিপের বাকি সববার মতো খুব গম্ভীর। ড্রাইভারের পাশে উৎকট রকমের গম্ভীর মুখে গুরুং চুপ করে বসে আছে, পেছনে আমি, তাপস, নারায়ণ জেঠু আর দুজন কনস্টেবল, কারো মুখে কোনো কথা নেই। লজটায় পৌঁছতে লাগলো ঠিক ২৫ মিনিট। ম্যালের যে রাস্তাটা গ্লেনেরিজের দিকে গেছে সেটা দিয়ে একটু নিচে নেমে ডান দিকে একটা হেয়ারপিন ব্যান্ড আছে, ঠিক তার মুখেই লজটা, নাম ড্যাফোডিল। খুনটা যে ওখানেই হয়েছে বোঝা যাচ্ছে লজের সামনে জমে ওঠা উত্তেজিত ভিড়টা দেখে। আমাদের জিপ দরজার সামনে এসে থামতেই ভিড়টা সরে গিয়ে যাওয়ার পথ করে দিল। লজটা দেখেই বোঝা যায় যে সস্তার জায়গা, বিবর্ণ হলদেটে রং, এদিক ওদিক শ্যাওলা ধরে আছে, ঢোকার দরজাটাও বোধ হয় ব্রিটিশ আমলে বানানো, নেহাত দামি সেগুন কাঠ বলে এখনো দাঁড়িয়ে আছে। রিসেপশনে দাঁড়িয়ে রিসেপশনিস্ট কাম ম্যানেজারটি বলির পাঠার মতো কাঁপছিলেন, গুরুংকে দেখেই হাউমাউ করে বকে যেতে থাকলেন।
স্যার, ড্যাফোডিলের প্রায় ৮০ বছরের ইতিহাসে এরকম ঘটনা কখনো হয়নি স্যার, আমি গ্যারান্টি দিয়ে বলছি স্যার, আমি বা আমাদের হোটেলে কেউ এসবের মধ্যে জড়িত নই। লজের এমন বদনাম হলো, আমার রেপুটেশনটা জলে চলে গেল স্যার। স্যার, পুলিশ রিপোর্টটা তাড়াতাড়ি সরিয়ে নিয়ে গেলে ভালো হয়, আর আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই খুনের একটা কিনারা করে ফেলুন স্যার।
গুরুং যে চাউনিটা দিল দেখে আমারই হাত পা ঠান্ডা হয়ে গেল, ম্যানেজারটির তো কথাই নেই। কাটা কাটা স্বরে গুরুং জিজ্ঞেস করল,
এই চাকরিতে আপনার কদিন হলো?
স্যার, ৬ মাস।
6 মাসেই আপনি লজের 80 বছরের ইতিহাস জেনে গেলেন।
স্পষ্ট দেখলাম ভদ্রলোক বার দুয়ে খাবি খাওয়ার মতো মুখ করে ঢোক গিললেন। গুরুং সেদিকে তাকিয়ে পরের প্রশ্ন ছুড়ে দিল,
লজের মালিক তো আপনি নন, নাম কি মালিকের? আর তিনি আছেন কোথায় এখন?
স্যার, লজের মালিক কুচবিহারের এক বাঙালি ভদ্রলোক। এই প্রপার্টিটা উনি ইনহেরিট করেছেন, মানে মালিকের আসল ব্যবসা হচ্ছে জুড়িবুটির। বহুদিন ধরেই দিল্লি আর কলকাতার বিভিন্ন ফার্মে ওই আয়ুর্বেদিক জিনিসপত্র সব সাপ্লাই করেন। ডাফোডিলের লজটা আসলে সাইড ব্যবসা, ওটা ওটা উনি আমার উপরই ছেড়ে রেখেছেন। এখন ওই ফোন সেলিং গেছেন ভুটান থেকে আসা কিছু শেকড় বাকড় তারই খোঁজে, তবে খবর পেয়ে শিলিগুড়ি থেকে রওনা দিয়েছেন, আর রাতের মধ্যেই এসে পড়বেন আশা করা যাচ্ছে।
বড়িটা কোথায়?
ওর ঘরেই স্যার, ওই রুম নাম্বার 302।
প্রথম খবরটা কে দেয়?
ওইটা রামবিলাস স্যার, ওই আসলে গেস্ট লাঞ্চের সময় বাইরে গিয়েছিলেন, ফিরে আসেন প্রায় ওই বেলা 1:30 নাগাদ, তারপর একজন আসেন ওই গেস্টের সঙ্গে দেখা করতে।
আপনারা বাইরের লোককে গেস্টদের রুমে ঢুকতে অ্যালাউ করেন?
করি স্যার, তবে ওই গেস্টকে জিজ্ঞেসে করি, মানে এনার জন্য তাই হয়েছিল, গেস্ট পারমিশন দিলেই তবেই আমরা ভিজিটারদের গেস্টদের রুমে যেতে অ্যালাউ করি।
হ্যাঁ, তারপর?
ভিজিটার বোধহয় গেস্টের রুমে আধ ঘন্টার মতো ছিলেন, তারপর চলে যান। তারও 8 ঘন্টা বা 45 মিনিট পর পাশের ঘরে যিনি ছিলেন, মানে ওই মিস্টার গাঙ্গুলি, তিনি ঘর থেকে বেরিয়ে আসেন বাইরে যাবেন বলে। তিনি তারপর ওই 302-এর দরজার নিচ থেকে ওই রকম রক্ত চুয়ে আসছে দেখে আমাদের খবর দেন।
আচ্ছা, তা আপনার এই মিস্টার গাঙ্গুলি কোথায় আছেন এখন? নিজের রুমেই?
আর বলবেন না স্যার, ওনার নাকি রক্ত দেখলেই মাথা ঘুরে, তাই চটপট ওনাকে কাছে ওই যে রিপোজ নার্সিংহোম ওখানে ভর্তি করে দিয়েছি। কি হ্যাপা বলুন তো, এদিকে খুন, ওদিকে অসুস্থ রোগী, মানে আপনারা একবারে
সে রহস্যময় ভিজিটারকে দেখতে কেমন?
বয়স ধরুন ওই মাঝ বয়সী, হাইট অল্প না বেশিও না, বেশ স্বাস্থ্যবান চেহারা, কথা শুনে বাঙালি মনে হয়, তবে ওই কথার মধ্যে না স্যার ওই হিন্দি উর্দু এই শব্দগুলি বেশি ব্যবহার করেন।
চশমা পরা, খুঁড়িয়ে হাঁটা, কথা বলতে গিয়ে তোতলানো, এমন কিছু নজরে পড়েছে আপনার?
না স্যার, অত মানে খেয়াল করে দেখিনি, আসলে জানতাম না না যে উনি খুন করবেন, জানলে হয়তো।
বুঝেছি, চলুন এবার বডিটা দেখান।
3-তলা লজ, প্রতিটি তলায় 8টা করে ঘর, 1-তলাটা ছাড়া। ওখানে অফিস, রিসেপশন, গুদাম ঘর, ডাইনিং হল বাদে 2টো মাত্র ঘর। সেই 2টো আর 2-তলা 3-তলা মিলিয়ে মোটামুটি 18টা ঘর বোর্ডার বা গেস্টদের। লিফট নেই, তাই পায়ে হেঁটেই উঠতে হল। 3-তলায় উঠে দেখলাম সিঁড়ি শেষ হয়ে ডান দিকে টানা লম্বা বারান্দা। বারান্দার একদম শেষে 301 নম্বর রুম। ম্যানেজার বাবু বললেন,
এখানেই গাঙ্গুলিবাবু ছিলেন, আপাতত রুমটা বন্ধই আছে, মানে ওই গাঙ্গুলিবাবু ফিরলে ওর জিনিসপত্র ওর হাতে ফিরিয়ে দেওয়া হবে।
অভিশপ্ত 302 নম্বর রুমের দরজাটা খোলাই ছিল, সেটা কেউ বন্ধও করেনি, বোধহয় পুলিশের হ্যাঙ্গামের কথা ভেবে। আমি আর তাপস উঁকি দিয়ে যে বিভৎস দৃশ্যটা দেখলাম তার কথা আমাদের বহুদিন মনে থাকবে। দেখলাম ঘরের বিছানা থেকে দরজার মাঝের যে অংশটা, সেখানে লম্বালম্বি পড়ে আছে একটা লোক, সরি লোক নয়, একটা দেহ। লোকটাকে চিনতে কোনো অসুবিধাই হল না, আজ দুপুরেই একে মেলে দেখেছি আমরা নারায়ণজিটুর সঙ্গে তর্কাতর্কি করতে। এখনো লোকটার গায়ে সেই একই পোশাক পরা, তফাতের মধ্যে এই যে বুকে একটা নেপালি খুকরি আমূল গেঁথে আছে, আর সারা মেঝেটা রক্তে থই থই, যদিও সেই রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে অনেকটা। আমি তার আগে কোনোদিন খুন হওয়া মৃতদেহ দেখিনি, ভয় আর ঘেন্নায় আমার প্রায় বমি পাচ্ছিল। আমি পকেট থেকে রুমাল বের করে বমি আটকাবার চেষ্টা করছি, এমন সময় 2টো জিনিস আমার নজরে পড়ল। 1, লোকটার মুখের ভাব, তাতে আতঙ্কের থেকে অবাক হওয়াটাই যেন বেশি করে ফুটে উঠেছে। আর 2, যেখানে লোকটার দেহ শুয়ে আছে তার পাশে মেঝেতে একটা অদ্ভুত চিহ্ন আঁকা, ওই রক্ত দিয়ে। চিহ্নটা ইংরেজি ওয়াই অক্ষরের মতো, শুধু মাথার দিকের আঁকড়ি দুটোর মধ্যেখানে একটা স্টার সাইন আঁকা আছে। চিহ্নটা আমরা সবাই দেখেছিলাম, শুধু আশ্চর্য লাগলো জেঠুকে দেখে। ভয় আর আতঙ্কে মুখটা বিবর্ণ হয়ে গেছে জেঠুর। হাতের দিকে নজর যেতে দেখলাম জেঠুর হাত সামান্য কাঁপছে।
মাস্টার সাহেব, আমাদের ইনফরমেশন মোতাবেক আজ দুপুরে এই লোকটার সঙ্গে আপনার দেখা হয়েছিল ম্যালে, ঠিক কিনা চিন্তা পাচ্ছেন?
অনেক চেষ্টা করে নিজেকে সামলে নিলেন নারায়ণ জেঠু।
হ্যাঁ, না চেনার কি আছে, এই তো সকালে ম্যালে ঘুরতে এসেছিলাম, তখন পাশে বসেছিল খানিকক্ষণ, আমি পাইপ খাচ্ছি দেখে আমার কাছে তামাক চাইছিল, দিইনি বলে সামান্য তর্কাতর্কিও হলো লোকটার সঙ্গে, ব্যাস এইটুকুই। তারপর ওরাও চলে এলো, আমিও ওদের নিয়ে বাড়ি চলে এলাম। এখন নিচে চলো বাপু, এরকম রক্তারক্তির দৃশ্য আমার একদম পোষায় না।
কথাটা যে ডাহা মিথ্যে সেটা না বললেও চলত। লোকে রাস্তাঘাটে পাশে বসে খৈনি চায় দেখেছি, কিন্তু কেউ অচেনা অজানা লোকের কাছে পাইপ খাওয়ার তামাক চায় এই প্রথম শুনলাম। গুরুং কথাটা একবর্ণ বিশ্বাস করেনি, সেটা ওর মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছিল। তবে মাস্টার সাহেবের প্রতি শ্রদ্ধা বা অন্য কোনো কারণে হোক, দেখলাম যে এ নিয়ে সে আর কোনো উচ্চবাচ্য করল না। তবে তার কপাল জুড়ে থাকা গভীর ভ্রুকুটিতে বোঝা যাচ্ছিল যে ব্যাপারটা অত সহজে মিটে যাওয়ার নয়। ততক্ষণে পুলিশের ফটোগ্রাফার এসে নানা অ্যাঙ্গেল থেকে মৃতদেহের ছবি নিতে শুরু করেছে। গুরুং সঙ্গের দুজন কনস্টেবলকে ওখানে দাঁড়াতে বলে নারায়ণ জেঠুকে নিয়ে নিচে নেমে গেছে। ঘরের সামনে শুধু আমি, তাপস, সেই অতি নির্লিপ্ত দুজন কনস্টেবল আর ফটোগ্রাফার ভদ্রলোক। ঘরের ভেতরের দিকে তাকালেই আমার বেজায় বমি পাচ্ছিল, তাই আমি বারান্দার দিকে মুখ ফিরিয়েছিলাম। সেখান থেকে একবার উঁকি দিয়ে দেখলাম যে লজের সামনে কৌতূহলী জনতার ভিড় ক্রমেই বাড়ছে। আমি ভাবছি এদের এড়িয়ে নামব কি করে। এমন সময় তাপস আমার কাঁধে হাত রেখে স্বাভাবিক স্বরে বলল,
চিন্তা করিস না, বিল্ডিং এর পেছনে একটা সিঁড়ি আছে, ওখান দিয়েই কেটে পড়ব, বাড়ি চল। কেস খুবই জটিল হয়ে উঠেছে, জেঠুর সঙ্গে অনেক কথা আছে, চল।
শুনছেন গপ্প মীরের ঠেকের আজকের গপ্প, অভীক সরকারের লেখা চক্র সম্বরের পুঁথি। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক।
সন্ধে সাতটা, নারায়ণ জেঠুর বাংলো থেকে তাকালে পাহাড় আর উপত্যকার বুক জুড়ে নেমে আসা ঘন অন্ধকার দেখা যায়, আর দেখা যায় অন্ধকারের বুকে জেগে থাকা পাহাড়ের গায়ে বসানো বস্তির আলোর বিন্দু। সেই হিম হিম উপত্যকার বুক থেকে পাকিয়ে পাকিয়ে উঠে আসছিল আশ্বিনের রাতের কুয়াশা। আমরা চারজন তার মধ্যে চবুধবু হয়ে বসেছিলাম। শীতটা অবশ্য আমার আর তাপসেরই বেশি লাগছিল, বাকি দুজন অর্থাৎ নারায়ণ জেঠু আর গুরুঙের অতটা ঠান্ডা লাগছিল না। হাজার হোক, ওরা এখানকারই লোক, আমরা টান টান হয়ে বসলাম। মনে হচ্ছে একটা শোডাউন হতে চলেছে। নারায়ণ জেঠু দেখলাম মাথা নিচু করে বসে আছেন, কিন্তু কোথায় কি। আমাদের সব আশায় জলাঞ্জলি দিয়ে গুরুং খুব নরম স্বরে আস্তে করে জিজ্ঞেস করল,
এইবারে বলুন তো মাস্টার সাহেব, আমাকে মিথ্যে কথা বলার দরকারটা কি ছিল?
মানে কোথায় মিথ্যে কথা বললাম?
মাস্টার সাহেব, আমি পুলিশ, আপনি টিচার, আমি ব বলতে বন্দুক বুঝি আর আপনি বুঝেন বই, কাজেই আমাকে এসব মিথ্যে কথা বলে লাভ আছে কোনো? লোকটা কে মাস্টার সাহেব, আমাকে সবকিছু খুলে বলবেন প্লিজ?
অন্ধকারের মধ্যেও জেঠুর ইতস্তত ভাবটা আমার নজর এড়াল না। মনে হল যেন এক মুহূর্তের জন্য থমকে গেলেন তিনি, তারপর ধীর স্বরে বললেন,
দর্জে, ওর নাম তাসি দর্জে, ও একজন অষ্ট মহাসিদ্ধ।
নারায়ণ জেঠু অনেকক্ষণ চুপ করে রইলেন। আকাশ থেকে তখন ঠান্ডা নীল আলো স্রোত নেমে আসছিল রহস্যময় কুয়াশার মতো। তারই মধ্যে হরসিং হাট্টার বস্তি থেকে অতি ক্ষীণভাবে ভেসে আসছিল উচ্চকিত স্বরে গাওয়া নেপালি গান। এই গানটা আজ সকালে আমরা অন্তত বার দশেক শুনেছি নারায়ণ জিঠুর গাড়িতে যেতে যেতে টেপ রেকর্ডারে।
আজ থেকে প্রায় বছর দশেক আগে আমি চাকরি ছেড়ে দিয়ে ভ্যাগাবন্ডের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। কি কাহিনী বোধ হয় তোমরা সবাই জানো। তখন আমার মা মারা গেছেন, তারপরেই আমি চাকরিটা ছেড়ে দিই। বাপদাদারা যথেষ্ট টাকা রেখে গিয়েছিলেন, তাই টাকার অভাব আমার কোনোদিনই ছিল না। যেটার অভাব ছিল সেটা হচ্ছে সাহচর্যের। মা মারা যেতে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। আমার শুধু মনে হতো যে আমার মা নেই, এই দুনিয়ায় আমার দেখভাল করার মতো কেউ নেই, আমি একা অনাথ। জানি কথাগুলো শুনে তোমরা হয়তো আমাকে পাগল ভাবছ, কিন্তু তপুর বাবা মানে অসীম, অসীম অন্তত বলতে পারবে আমার জীবন কতটা একলা কেটেছে আর কেন আমি মা মারা যাওয়ার পর এমন দিশেহারা হয়ে গিয়েছিলাম। ছাত্রাবস্থায় আমি ঘোরতর ঈশ্বর অবিশ্বাসী ছিলাম, গোঁড়া নাস্তিক বললেই চলে। কিন্তু মায়ের মৃত্যুর পর আমার সেই বিশ্বাস টলে গেল। আমার মনে প্রশ্ন জাগল, মানুষ মৃত্যুর পর কোথায় যায়? এই যে আমার মা মারা গেছেন, তিনি মরে যাওয়ার পর কোথায় গেছেন? তিনি কি দেখতে পাচ্ছেন যে তাকে হারিয়ে আমি কত কষ্টে আছি? এই নিয়ে চিন্তা ভাবনা করতে করতে পরলোক তত্ত্ব বা প্রেত তত্ত্বের প্রতি আমার আগ্রহ তৈরি হয়। আস্তে আস্তে আমি বিভিন্ন জায়গা থেকে এই বিষয়ে লেখা বইপত্র বা অন্যান্য তথ্য সংগ্রহ করা শুরু করি। দিনে দিনে আমার আগ্রহ বাড়তে থাকে। আমি ন্যাশনাল লাইব্রেরি সহ আশপাশের সমস্ত লাইব্রেরিতে এই সংক্রান্ত বিষয়ে রাখা সব কটা বইপত্র পড়তে শুরু করি। এই করতে করতে একদিনেই ন্যাশনাল লাইব্রেরি থেকেই আমি দৈবাৎ একটি অতি দুষ্প্রাপ্য বইয়ের খোঁজ পাই। তার নাম প্র্যাকটিসিং দ্য কাল্ট অফ ডেড অ্যাওয়েকেনিং ইন এনশিয়েন্ট বেঙ্গল। লেখকের নাম অ্যালান জেমস মুর। বইটা তখন আউট অফ প্রিন্ট, বোধ হয় লাস্ট কপিটাই ন্যাশনাল লাইব্রেরিতে ছিল। তা এই বইতে জেমস সাহেব একটি অদ্ভুত কথা বলেন। তিনি জানান যে 1100-1300 শতাব্দীর মধ্যে এই বাংলার উত্তর দিশায় এমন একদল গোপন বৌদ্ধ তান্ত্রিক দলের জন্ম হয় যারা নাকি মৃতদের আত্মাকে জাগ্রত করার পদ্ধতি জানতেন। তাদের সাধন পদ্ধতি ছিল খুবই মারাত্মক, বিপজ্জনক। এই মৃত আত্মা জাগানোর জন্য তারা এক অত্যন্ত ভয়ঙ্কর দর্শন দেবতার পূজো করতেন।
চক্রসম্বর?
এই জেমস সাহেব আরও লিখেছেন যে বৌদ্ধ তান্ত্রিকদের এই গোপন দলটি কোন মূর্তি নয়, একটি পুঁথিকে নিজেদের ইষ্ট দেবতা মনে করেন। তাতে চক্রসম্বরের পূজোর বিধিমন্ত্র এবং মৃতদের আত্মা জাগ্রত করার পদ্ধতি লেখা আছে। এই পুঁথিটি তাঁদের কাছে এতই পবিত্র যে তাঁরা সেটিকে সদা সর্বদা চোখের মণির মতো রক্ষা করে চলেন। দেখা বা পড়া তো দূরস্থান, তাঁদের সর্বোচ্চ গুরুকে বাদ দিয়ে আর কারও সেই পবিত্র পুঁথিটি স্পর্শ করার অধিকার পর্যন্ত নেই। সেটি রাখাও থাকে একটি অতি সুরক্ষিত জায়গায়। কেবলমাত্র বিশেষ বিশেষ চক্র সাধনার দিনেই সেটিকে বাইরে আনা হয়। এবং এখানেই শেষ নয়, উইটলার সাহেব আরও একটি অতি ইন্টারেস্টিং কথা লিখেছেন, আর সেটি এই বইটির গুরুত্ব আমার কাছে বহু গুণ বাড়িয়ে দেয়।
আমরা নড়ে চড়ে বসলাম। কাহিনীর মূল খণ্ডে প্রবেশ করছে এবার। নারায়ণ জেঠু দু হাতে মাথার রগ টিপে বসেছিলেন। সেই অবস্থাতেই ফের বলতে শুরু করলেন তিনি।
তিনি লিখেছেন যে পুঁথিটির নিরাপত্তার জন্য 8 জন বিশিষ্ট বলশালী ও পরাক্রমশালী তান্ত্রিক নিয়োগ করা হয়। তাঁরা 20 ওষধি সহ বিভিন্ন অস্ত্রশস্ত্রের প্রয়োগ তো জানতেনই, খালি হাতের মারামারি বা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট স্কিলেও যথেষ্ট পারদর্শী ছিলেন। পুঁথিটিকে রক্ষা করার জন্য হীরা যেমন অবলীলায় প্রাণ নিতেও পারতেন, তেমন প্রাণ দিতেও পারতেন। এই আটজনকে একত্রে বলা হতো অষ্টমহাসিদ্ধ। তারাই ছিলেন পুঁথিটির রক্ষক, অর ইন আদার ওয়ার্ডস কিপার্স অফ দ্য বুক।
তাই পুঁথি বা অষ্টমহাসিদ্ধের ব্যাপারে কোনো ইতিহাসবিদ কি কিছু বলেছেন? মানে আর অন্য কোনো রেফারেন্স? আপনি নিজেও তো ওই পিরিয়ডটার ব্যাপারে বিশেষজ্ঞ।
না, এই গোপন তান্ত্রিক গোষ্ঠীর ব্যাপারে আর কোথাও কোনো রেফারেন্স নেই। কেন নেই সেটা বলা অবশ্য সহজ, বইটা পড়লেই সেটা বোঝা যায়। জেমস মুর সাহেবের বক্তব্যটাই দাঁড়িয়ে আছে, তোমরা বিশ্বাস করো পুঁথিটা আমি দেখেছিলাম, আর ওদের সেসব গোপন কার্যকলাপ আমি স্বচক্ষে দেখেছি মার্কা দাবির ওপর। স্বপক্ষে কোনো প্রমাণ নেই, ফলে এই রকম দাবির ওপর ভিত্তি করে কোনো তথ্যকে প্রমাণিত বলে মেনে নেওয়াটা যে কোনো সুস্থ বুদ্ধির ইতিহাসবিদের পক্ষে ইম্পসিবল।
এটাই কি সেই পুঁথি যেটা নিয়ে আপনাকে হুমকি চিঠি পাঠানো হচ্ছে?
বলা বাহুল্য, এই বই পড়া মাত্র আমার কৌতূহল চতুর্গুণ বেড়ে যায়। তখন আমি যে শুধু প্রেতত্ত্বে ঘোর বিশ্বাসী তা নয়, সে নিয়ে প্রেত চক্র ইত্যাদিও বসানো শুরু করেছি। তার উপর সহজিয়া বাংলায় লেখা চক্র সম্বর সাধনমালার কথা শুনে বাংলার ইতিহাসের ওপর আমার পুরনো ইন্টারেস্টটা ফিরে আসে, ফলে আমি পূর্ণ উদ্যমে এই পুঁথি নিয়ে খোঁজ খবর শুরু করে দিই। তা এই নিয়ে নাড়াঘাটা করতে করতে আমার প্রায় মাস ছয় কেটে যায়। সে সময় প্রায়ই দেখতাম যে আরো এক প্রৌঢ় ভদ্রলোক ন্যাশনাল লাইব্রেরিতে এসে এই একই বিষয়ে বইপত্র খুঁজছেন বা পড়ছেন। বলা বাহুল্য, দুজনেরই ইন্টারেস্ট এক বলে আলাপ জমে যেতে দেরি হল না। ইনি ছিলেন বারাসাতের কামিনীমোহন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক। ভদ্রলোকের নাম অব্যয় বজ্র দত্ত। নামখানা ভারী কি হলে কি হবে, একেবারে মাটির মানুষ আর সেই রকমই পণ্ডিত ব্যক্তি। বাংলার মধ্যযুগের ইতিহাস নিয়ে তিনি অনেক দিন ধরেই গবেষণা করছিলেন। তা এরকমই কোনো এক সেপ্টেম্বর মাসের বাদলা দিনে আমরা দুজনে ন্যাশনাল লাইব্রেরিতে বসে গবেষণা করছি, বাইরে ঝেঁপে বৃষ্টি নেমেছে। ঠিক সেই সময় এই ভদ্রলোক আমাকে একটা অদ্ভুত প্রস্তাব দেন।
প্রস্তাবের কথাটা জানা হলো না, কারণ কোনো নোটিশ না দিয়েই হুড়মুড়িয়ে আমাদের সঙ্গে সকালে আলাপ হওয়া শখের ইতিহাসবিদ দত্ত সাহেব এসে হাজির, সঙ্গে আরও একজন ভদ্রলোক। দুটো চেয়ার ফাঁকাই রাখা ছিল, তারই একটাতে ধপ করে বসে দত্ত সাহেব হাঁপাতে হাঁপাতে বললেন,
কি কথা শুনছি নারায়ণ, পুলিশ নাকি তোমাকে কোনো একটা খুনহা ভ্যাগাবন্ডের বডি আইডেন্টিফাই করতে ধরে নিয়ে গেছিল? ও এসব কি কাণ্ড! আমি তো গেছিলাম ওই বাগডোগরা, ফেরার পথে মেলে দেখি মেলা ভিড়। ও খোঁজ খবর করতে গিয়ে শুনি এই ব্যাপার। আজকালকার পুলিশ ডিপার্টমেন্টের লোকগুলো বলিহারি বাবা, কোথা থেকে কতগুলো অপদার্থ এসে জুটেছে। কাজের নামে অষ্টরম্ভা শুধু মুধু লোকজনকে হ্যারাস করা।
পুলিশ শুধু শুধু কাউকে হ্যারাস করার জন্য মাইনে পায় না দত্তবাবু, আর আমরা মাস্টার সাহেবকে গ্রেপ্তার করিনি, জাস্ট হেল্প করতে বলেছিলাম। আশা করি সেটা এমন কিছু অপরাধ নয়।
দত্তবাবু বোধ হয় গুরুংকে প্রথমে লক্ষ্য করেননি, কথাটা শুনে একটু অপ্রস্তুতি হলেন প্রথমে, তবে সেটা মুহূর্তের জন্য, পরক্ষণেই তেড়ে ফুড়ে উঠে বললেন,
তাহলে নারায়ণকে নিয়ে এই টানা হ্যাচড়া করার মানেটা কি শুনি? আমার তো রোজই কত লোকের সঙ্গে রাস্তায় দেখা হয়, তাদের কারো কিছু হলেই আমাকে দৌড়তে হবে নাকি?
হবে বই কি, বিশেষ করে আপনার সঙ্গে দেখা করার কয়েক ঘন্টার মধ্যে কেউ যদি রহস্যজনকভাবে খুন হয় তাহলে আপনাকে নিয়ে টানা হ্যাচড়া করা হতেই পারে, সেটা আমাদের ডিউটির মধ্যেই পড়ে। যদি আপনি খুন করে থাকেন তাহলে?
ঝগড়া একটা পাকিয়ে উঠছিল। নারায়ণ জেঠু হা হা করে মাঝখানে পড়ে ব্যাপারটা সামলে নিলেন। দত্ত সাহেবকে বললেন,
আরে তেমন কিছু হয়নি দাদা, লোকটা তামাক চাওয়ার অছিলায় গায়ে পড়ে আলাপ জমাতে চাইছিল, পাত্তা দিইনি বলে কেটে পড়ে। আর আমিও বাড়ি চলে আসি, তারপর শুনি এই কাণ্ড। তা পুলিশের কাজ পুলিশ তো করবেই, তাতে আর রাগ করে কি হবে দাদা? তাছাড়া গুরুং অতি ভালো ছেলে, আমাকে সে বিন্দুমাত্র অসম্মান করেনি। আপনি আর ও নিয়ে উত্তেজিত হবেন না প্লিজ।
কথাটায় কাজ হল, দুপক্ষই একটু শান্ত হলেন। এও বুঝলাম যে ওই অষ্টমহাসিদ্ধর ব্যাপারটা এখানে বলতে চাইছেন না জেঠু। আমরাও চেপে গেলাম। দত্ত সাহেব এবার একটু ঘুরে তার সঙ্গে আসা অতিথির সঙ্গে আমাদের আলাপ করিয়ে দিয়ে বললেন,
যাগ্গে যাগ্গ, আলাপ করিয়ে দিই, ইনি প্রফেসর যাদব, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ইতিহাসের প্রফেসর। এর রিসার্চের সাবজেক্ট হচ্ছে ভারতের মধ্যযুগের পুরনো পুঁথিপত্র। এর সঙ্গে আমার আলাপ হয় ক্যালকাটা ইউনিভার্সিটির একটা সেমিনারে। তারপর থেকে এর সঙ্গে আমার পত্রালাপ ছিল অনেকদিনই। তা গত চিঠিতে জানতে পারলাম যে ইনি দার্জিলিং ঘুরতে আসছেন। ব্যাস, শোনা মাত্র নিজের বাড়িতে নেমন্তন্ন করে ফেলেছি। একে রিসিভ করতে এই আজ বাগডোগরা গেছিলুম, ফেরার পথে শুনি এই কাণ্ড।
প্রফেসর যাদব হাত তুলে নমস্কার করলেন।
নমস্কার।
আমরাও প্রতি নমস্কার করলাম। তারপর আমাদের চমকে দিয়ে প্রফেসর যাদব স্পষ্ট বাংলা উচ্চারণে বললেন,
অনেকদিন বাদে এই চত্বরে এসে বেশ থ্রিলিং লাগছে, কিন্তু সেই কলেজে পড়ার সময় লাস্ট এসেছিলাম, তারপরে ইচ্ছে আছে তিন তিনেক থাকব। আপনাদের সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো, আশা করছি এবারে ছুটিটা ভালোই কাটবে।
আমরা তো থ। দত্ত সাহেব দেখি মিটিমিটি হাসছেন, ভাবখানা কেমন সারপ্রাইজ দিলুম। প্রফেসর সাহেব বোধহয় আমাদের অবাক হওয়ার ভাবটা উপভোগ করলেন খানিকক্ষণ, তারপর সহাস্যে বললেন,
আরে দাদা, আমি মানিকতলা ছেলে, বড় হওয়া পড়াশোনা সবই এখানে, প্রথমে স্কটিশ চার্চ, তারপর প্রেসিডেন্সি, বাংলাটা আমি কোনো বাঙালির থেকে খারাপ বলি না।
আড্ডাটা বেশ জমে গেল। জানতে পারলাম প্রফেসর যাদব ভারতের মধ্যযুগ নিয়ে দীর্ঘদিন রিসার্চ করার সূত্রে বাইরের বেশ কিছু ইউনিভার্সিটিতে লেকচার দিয়ে এসেছেন। একই বিষয়ের একজন এক্সপার্টকে পেয়ে জেঠুও বলা বাহুল্য বেশ উৎসাহী হয়ে উঠলেন। কথায় কথায় চক্রসম্বরের পুঁথির কথাটা উঠল। জেঠুর বোধহয় এ ব্যাপারে বিশদে বলতে খুব একটা ইচ্ছে ছিল না, তবু দত্ত সাহেবের পীড়াপিড়িতে বলতেই হল। প্রফেসর যাদব তো পুরো ব্যাপারটা শোনা মাত্র লাফিয়ে উঠলেন।
কি বলছেন কি নারায়ণবাবু, দত্তবাবু আভাস দিয়েছিলেন বটে, কিন্তু এ যে রিমার্কেবল আবিষ্কার, বাংলা ভাষা আর সাহিত্যের ইতিহাসটাই পাল্টে যাবে। আরে মশায়, ইতিহাসে আপনার নাম সোনার অক্ষরে লেখা থাকবে।
কি প্রফেসর সাহেব, কি বলেছিলাম আপনাকে, একটা সারপ্রাইজ দেব বলেনি?
অন্ধকারেও দেখলাম প্রফেসর যাদবের চোখ বেশ জলজল করছে। তিনি একটু ঝুঁকে এসে প্রশ্ন করলেন,
পুঁথিটা একবার দেখা যায়?
জেঠু সবিনয়ে জানালেন যে পুঁথিটা উনি কাউকেই দেখাচ্ছেন না, তার কারণটাও সবিস্তারে বলতে হল, এমনকি হুমকি চিঠিটার কথাও উঠল।
আরে এই লাইনে এসব উটকো চিঠি ফিটি এসেই থাকে দাদা, ওসবে ভয় করলে চলে? এই তো দেখুন না, আমার কাছে ফোনে চিঠিতে কত শত প্রলোভন বা হুমকি আসে, তার একটাকেও কি আমি পাত্তা দিই না? আমার কথা শুনুন, আপনিও এসবে একদম পাত্তা দেবেন না, আর আমার মনে হয় না আপনার ভয় পাওয়ার কোনো কারণ আছে।
এক সেকেন্ড, এক সেকেন্ড, কেন আপনার কাছে হুমকি বা প্রলোভন আসে কেন?
এই প্রথম আমি কাউকে শব্দ না করে হা হা করে হাসতে দেখলাম। সেই হাসি দেখে জানি না কেন আমার গাটা শিরশির করে উঠল। হাসি থামলে পর প্রফেসর যাদব বললেন,
আপনারা প্রায়ই শোনেন না যে গাঁওদের হাতে কারো বাড়িতে অথবা কোনো পুরনো জমিদার হাবেলি, লাইব্রেরি বা দলিল দস্তাবেজের মধ্যে পুরনো পুঁথি খুঁজে পাওয়া গেছে? মাঝে মাঝেই লোকে তাদের বাপদাদার জমানার পুঁথিপত্র খুঁজে পায়, তো আজকাল এসব আর কেউ নিজের হাতে রাখে না, রেখে করবে তাই বাকি। অনেকেই আমাদের কাছে, মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে দিয়ে যান, আর যদি পরিবারে চালাক চতুর কেউ থাকে তাহলে সে এসব পেলেই বেঁচে দেওয়ার ধান্দা করে।
যদি হাতে কিছু কাঁচা টাকা আসে সেই ভেবে।
কিন্তু এসব কেনে কারা? কথাটা শুনে একটু গম্ভীর হয়ে গেলেন প্রফেসর যাদব। তবু তার ঠোঁটের কোণে ঝুলে থাকা বাঁকা হাসিটা এই অন্ধকারের মধ্যেও আমার নজর এড়াল না। উনি বললেন,
কেনার লোকের কি অভাব আছে দাদা? জানি না আপনারা জানেন কিনা, এসব পুরনো পুঁথির ভালো ডিমান্ড আছে বিদেশি কালেক্টরদের কাছে। আর তেমন তেমন হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স থাকলে তো এসব পুঁথির দাম কোটিখানেক হওয়াও বিচিত্র নয়।
কিন্তু তাতে আপনার কাছে ধমকি চিঠি আসার কারণটা কি?
মুশকিল হচ্ছে যে এই সার্কিটে জাল পুঁথিও ঘুরে বেড়ায় খুব বেশি। পুঁথি জাল করাও অতি উচ্চদরের আর্ট, সে নিয়ে আপনাদের জ্ঞান না হয় অন্য একদিন দেব। কিন্তু কথা হচ্ছে যে যেসব বিদেশি কালেক্টররা গাদা গুচ্ছের ডলার ঢেলে এসব কেনেন, তারা তার অথেন্টিসিটি একেবারে বাজিয়ে দেখে নেন। তারা আবার যেমন তেমন লোকে সার্টিফিকেশন নিয়ে সন্তুষ্ট হন না। এই সার্কিটে সার্টিফায়ার হিসেবে যাদের নাম আছে একমাত্র তাদের অথেন্টিকেশনই চাই। হয়তো অহংকারের মতো শোনাবে, তবু বলি যে ভারতের মধ্যযুগের পুঁথিপত্রের ব্যাপারে আমার থেকে বেশি জানকারীওয়ালা লোক এই দেশে খুব বেশি নেই। এই লাইনে এক্সপার্ট হিসেবে আমার কিছু সুনাম আছে, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। ফলে এই কারবারের জগতে আমার দেওয়া সার্টিফিকেটের যে কিছু মূল্য থাকবে সে আর বিচিত্র কি। তাই আমার কাছে হামেশাই প্রচুর পুরনো পুঁথি আসে অথেন্টিকেশনের জন্য। আপনাদের বলতে বাধা নেই, সেই সুবাদে আমার কিছু আয়ও হয়, তার পরিমাণও কিছু কম না। ফলে বুঝতেই পারছেন যে কাজটা কতটা ঝুঁকির। তো আমার কাছে থ্রেটনিং চিঠি আসবে না, তো কার কাছে আসবে ইন্সপেক্টর গুরুং?
একটা কথা বলুন তো, এই সব পুঁথিপত্র দেশের বাইরে চালান করাটা বেআইনি না?
প্রথমে সরু একটা চাউনি যেন লক্ষ্য করলাম প্রফেসর যাদবের চোখে, তবে সেটা সামলে নিয়েই তিনি বললেন,
হ্যাঁ, কিছু পুঁথিপত্র বাইরে চালান করা অবশ্যই বেআইনি, বিশেষ করে ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ এমন কোন পুঁথি। তবে সেসবে আমি নিজেকে বিলকুল জড়াই না, জানা মাত্র হাত উঠিয়ে নি। আর আমার কাছে তো আর বায়ার মানে ক্রেতারা সরাসরি আসেন না, পুরো ডিলটাই দালালের মাধ্যমে হয়। এখন সে যদি এসে বলে যে সে শখের ইতিহাসবিদ বা কোনো কলেজের প্রফেসর, তাহলে আমার কি বা করার থাকে বলুন? ব্যাপারটাকে আমি তখন প্রফেশনালি নিই, এক হাতে সার্টিফিকেট দিই আর এক হাতে টাকা নিই।
উত্তরটা মনে হয় গুরুংকে সন্তুষ্ট করল না, ভুরু কুঁচকে কি যেন একটা ভাবতে লাগল। এই সুযোগে দত্ত সাহেব জেঠুকে জিজ্ঞেস করলেন,
তাহলে পুঁথিটার ব্যাপারে কি ঠিক করলে নারায়ণ?
আপাতত আমার কাছে এনে রেখেছি দাদা, গুরুং আপাতত একটা সিকিউরিটির জন্য লোক দেবে বলেছে। আমি আগামীকালই ও জিনিস অন্য কোথাও পাঠাবার ব্যবস্থা করছি। এমনিতেও পুঁথিটা আমার প্রায় পুরোটাই কপি করা হয়ে গেছে, এবার ওটা হাতে রেখে কোনো লাভ নেই।
দত্ত সাহেব কি একটা বলতে যাচ্ছিলেন কিন্তু তার শোনা হল না, কারণ ঠিক তখনই লোবসাম এসে খবর দিল যে গুরুংয়ের ড্রাইভার বলছে একবার বড়া সাহেবকে থানায় যেতে হবে এক্ষুনি, ওই তাসি দর্জের ব্যাপারে কি একটা খবর এসেছে। গুরুং শোনা মাত্র উঠে পড়ল, যাওয়ার আগে জিঠুকে বলে গেল,
পরের কয়েকটা দিন আপনি দার্জিলিং এর বাইরে যাবেন না, ইনভেস্টিগেশন চলছে তো। গুড ডে এভরিওয়ান।
জেঠু লোবসামকেই বললেন গুরুংকে দরজা অব্দি এগিয়ে দিতে। ওরা বেরোতেই প্রফেসর যাদব আরো ঝুঁকে এলেন জেঠুর দিকে, বললেন,
বলছি আমি দার্জিলিং থেকে চলে যাওয়ার আগে কপিটা অন্তত একবার আমাকে দেখাবেন তো?
আরে এরকম করে কেন বলছেন প্রফেসর, আপনি এই বিষয়ে একজন এক্সপার্ট, আপনাকে একবার না দেখালে চলে?
প্রফেসর যাদব উঠে পড়লেন, দেখা দেখি দত্ত সাহেব। যাওয়ার আগে হ্যান্ডশেক করে শুধু একটা কথাই বললেন প্রফেসর যাদব,
আমাকে প্রফেসর বলে ডাকবেন না দাদা, আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, আমাকে যোগেন্দ্র বলে ডাকবেন, দত্তবাবু আমাকে নাম ধরেই রাখেন।
তথাস্তু।
সেদিন রাতে শোয়ার সময় দেখি তাপস বিছানায় শুয়ে ভয়ানকভাবে ভুরু কুঁচকে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। আমি এক দুবার ডেকে দেখলাম, সাড়া দিচ্ছে না।
তাপস, এই তাপস, এই তাপস।
শেষে কাছে গিয়ে পেটে একটা খোঁচা দিতে আমার দিকে ফিরে তাকাল। কি রে, কি রে এত উথালপাতাল ভাবছিস?
না, কতগুলো খটকা মনের মধ্যে জেগে আছে,
সলভ করতে পারছি না।
যেমন?
এই যেমন ধর দেবাশিস বণিক মশাই, প্রথম দিন উনি যখন গাড়ি থেকে নেমে আমাদের সঙ্গে চার ম্যাগি খাচ্ছিলেন, ওর জুতোটা ভালো করে লক্ষ্য করেছিলি?
জুতো না তো।
যে লোকটা এয়ারপোর্টে নেমে সোজা গাড়ি ধরে দার্জিলিং যাচ্ছে, তার জুতোতে অত ফার্ন আর কাদা লেগে থাকবে কেন? আর সাধারণ একজন কিউরিও শপের মালিক মিলিটারি গ্রেড জুতো পরবেই বা কেন?
তুই ঠিক জানিস ওটা মিলিটারি জুতো?
একদম 100% শিওর। শুধু কি তাই, খটকা আরো আছে। যেমন ধর ওই তাসি দর্জে, মানে যে লোকটা খুন হয়েছে, সে যে খুন হওয়ার আগে যিশুর সঙ্গে দেখা করেছে সেটা গুরুং জানলো কি করে?
না জানার কি আছে, বোকার মতো কথা বলছিস। আরে ওরা পুলিশ, ওরা জানবে না।
সে আর জানবে না কেন, তাই বলে অত তাড়াতাড়ি? লোকটা যখন যিশুর সঙ্গে কথা বলছে তখন প্রায় 11:30। তারপর আমরা চলে এলাম, গুরুং এলো দুপুর 2:30 নাগাদ। ততক্ষণে ওর কাছে খবর চলে এসেছে যে একটা লোক ড্যাফোডিল লজে খুন হয়েছে, সেটা বোঝা যায়। কিন্তু তখনও ও ডেড বডি দেখেনি, অথচ খুন হওয়ার আগে ওই লোকটা যে জেঠুর সঙ্গে দেখা করেছে সে খবরটা ও জানলো কি করে?
এক সেকেন্ড, তুই কি করে জানলি যে ও ডেড বডিটা আগে না দেখেই জেঠুকে নিয়ে যেতে এসেছে?
কাকিমা ঠিকই বলেন, ব্যায়াম করে করে তোর সব বুদ্ধি হাঁটুতে গিয়ে জমা হয়েছে। শুনলি না, লজের ম্যানেজারকে গুরুং জিজ্ঞেস করলো খুনটা কোথায় কোন রুমে হয়েছে, আগে গিয়ে দেখেলে কি প্রশ্নটা জিজ্ঞেস করত?
অকাট্য যুক্তি, ফলে মনে মনে বেজায় চটে গেলেও খোঁচাটা চুপচাপ হজম করে নিলাম, তবে তর্ক করতে ছাড়লাম না। আরে ওদের তো চর আছে এদিক ওদিক, তারাই নিশ্চয়ই জানিয়েছে। পুলিশের সোর্স থাকে শুনিস নি?
না শোনার কি আছে, কিন্তু দার্জিলিং পুলিশ কি সববার উপরে স্পাইগিরি করে বেড়ায়? নিশ্চয়ই না। তাহলে পুলিশের স্পাই এত তাড়াতাড়ি জানলো কি করে যে এই তাসি দর্জে মারা যাওয়ার আগে জেঠুর সঙ্গে দেখা করেছে?
তার মানে নিশ্চয়ই স্পাই বা পুলিশ ওর উপর আগে থেকেই নজর রাখছিল।
এই তো বুদ্ধিটা হাঁটু থেকে কোমর অব্দি উঠে এসেছে দেখছি। তা বাপু, এবার কিডনি খাটিয়ে বলো দেখি, পুলিশের লোক কাদের উপরে সবসময় নজর রাখে?
কেন, কোন সাসপেক্ট বা ক্রিমিনালদের উপর?
তারপর শোয়া অবস্থা থেকে উঠে একটা বালিশ বুকে চেপে ধরে বসল। মাথার উপর একটা 60 পাওয়ারের বাল্ব জ্বলছিল, সেই বাল্বের অল্প দুলুনিতে আমাদের ছায়া পড়ছিল মেঝেতে। সেদিকে তাকিয়ে ভারী অন্যমনস্ক স্বরে তাপস বলল,
কিন্তু আসল খটকাটা অন্য জায়গায় বুঝলি। আজ সারাদিন যা কথাবার্তা শুনেছি তাতে কেউ একজন এমন একটা কথা বলেছে যা লজিক্যালি কারেক্ট হতে পারে না। মানে ধর ওই কালী পুজোর রাতে নদীর চরে জ্যোৎস্না দেখার মতো, বা গুড ফ্রাইডে এর ছুটি রোববারে পড়ার মতো একটা কথা, যেটা হওয়া অসম্ভব। মুশকিল হচ্ছে যে খটকাটা মাথার মধ্যে বিধে আছে বটে, কিন্তু কে যে কখন কি বলল সেটা বুঝতেই পারছি না। অস্বস্তিটা মনের মধ্যে বড়ই জ্বালাচ্ছে রে।
আমার আর কথা শোনা হল না, কারণ ততক্ষণে আমার দু চোখ জুড়িয়ে আসছে। আমি আমার বিছানায় গিয়ে শোয়া মাত্র গভীর ঘুমে তলিয়ে গেলাম। আসল ঘটনা শুরু হল পরের দিন ঠিক সকাল থেকে।
সুবোধ, সুবোধ জলদি ওঠ, সর্বনাশ হয়ে গেছে, জেঠুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, লোভ সামো উধাও, তাড়াতাড়ি ওঠ, থানায় যেতে হবে।
সকালে ঘুমটা ভাঙল তাপসের ঘন ঘন ঝাঁকানিতে। ব্যাপারটা বুঝতেই আমার খানিকক্ষণ লাগলো, তারপর ধড়মড় করে বিছানায় উঠে বসলাম।
মানে হ্যাঁ, জেঠুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মানে?
দ্রুত বেগে জামা প্যান্ট পরতে পরতে তাপস বলল,
সকালে উঠে মর্নিং ওয়াকে যাওয়ার সময় দেখি জেঠুর স্নিকার দুটো বাইরে রাখা, তখনই বুঝেছি যে একটা কিছু গন্ডগোল হয়েছে। খুব শরীর খারাপ না হলে জেঠু কখনো মর্নিং ওয়াক মিস করেন না। জেঠুকে ডাকতে গিয়ে দেখি দরজা হাট করে খোলা আর জেঠু নেই, আর সারা ঘর লন্ডভন্ড হয়ে আছে। লোভসামের নাম ধরে ডেকে ডেকেও যখন সাড়া পেলাম না, তখন ওর ঘরে গিয়ে দেখি ওর ঘরও ফাঁকা, আলনায় ঝুলতে থাকা কয়েকটা পুরনো জামা কাপড় ছাড়া আর কিছুই নেই।
তখনও আমার হতভম্ব ভাবটা কাটেনি, কিন্তু এটুকু বুঝলাম যে অ্যাকশনের সময় এসে গেছে। বাথরুমে ঢুকে পড়া থেকে শুরু করে তৈরি হওয়া অবধি সব মিলিয়ে আমার সময় লাগলো 10 মিনিটের মতো। যাওয়ার আগে একবার জেঠুর বেডরুমে উঁকি দিয়েলাম, মনে হলো ঘরের মধ্যে যেন ঝড় বয়ে গেছে, বাকিটা দেখতে সাহস হলো না। বাড়ির দরজা, গ্যারেজ আর গাড়ির চাবি থাকত ডাইনিং রুমের পাশে রাখা একটা কাঠের ক্যাবিনেটের মধ্যে। সেটা টেনে দেখলাম বাড়ির চাবি সহ সবই আছে, নেই শুধু গাড়ির চাবিটা।
মানেটা বুঝতে পারছিস? যারা এটা করেছে তারা কিভাবে আমাদের চলাফেরায় অসুবিধা সৃষ্টি করা যায় সেটাও খুঁটিয়ে ভেবেছে। আর গাড়ির চাবি কোথায় থাকে সেটা যখন ওরা জানে, তখন সন্দেহের তীর একজনের দিকেই ঘুরে যায়।
লোভসাম, বাড়ির দরজা তালা বন্ধ করে নিচে নামলাম। জেঠুর বাড়ির সামনে ফুলের বাগান, আর বাগান পেরোলেই কাঠের বেড়া দেওয়া একটা গেট। গেটটা একটা সরু রাস্তার পাশে, রাস্তার ওপাশে খাদ। রাস্তাটা ধরে পূর্বমুখ কয়েকশো মিটার নেমে গেলে তবে বড় রাস্তা। আমরা বাগানের কাঠের বেড়ার দরজাটা খুলে রাস্তায় পড়েই বাঁদিক ধরে সোজা দৌড় দিলাম, যদিও সেটা খুব একটা সহজ হল না। একে খাদের ধার থেকে উঠে আসা আশ্বিনের কুয়াশায় তখন রাস্তার কিচ্ছু দেখা যাচ্ছিল না। তারপর রাতভর শিশির পড়েছে বলে রাস্তাটাও পেছল হয়েছিল। তারই মধ্যে কোনো মতে আধা হেঁটে আধা দৌড়ে আমরা বড় রাস্তায় পৌঁছলাম। মোটা জ্যাকেট আর জিন্স পরে থাকা সত্ত্বেও সেসব ভেদ করে বরফের ছুরির মতো ঠান্ডা আমাদের হাড় মজ্জা কাঁপিয়ে দিচ্ছিল। সদ্য জেগে ওঠা লেবং টাউন তখন বড় রাস্তা ধরে যাতায়াত শুরু করেছে। কুয়াশার মধ্যেই দেখা যাচ্ছিল কাজে বেরিয়ে পড়া মানুষজনের দল। পূর্ব দিকের আকাশে সোনালি রং ধরেছে সবে। আশেপাশের দৃশ্য ক্রমেই পরিষ্কার হয়ে আসছিল, যেন কোনো দৈত্য তার মস্ত হাত দিয়ে রাস্তার উপরে জমে থাকা কুয়াশার চাদর দ্রুত টেনে নিচ্ছিল খাদের মধ্যে। কিন্তু আমাদের তখন সেই সৌন্দর্য উপভোগ করার সময় নেই। বুকের ভেতরে কে যেন একটা হাতুড়ি পিটছে, গলার কাছটা শুকনো। একটু এদিক ওদিক তাকাতেই দেখলাম একটা ছোট গাড়ি আসছে এদিকে। হাত নেড়ে চেঁচিয়ে তার দৃষ্টি আকর্ষণ করা গেল। তারপর তাকে পটিয়ে পাটিয়ে থানা পৌঁছতে লাগলো মিনিট চল্লিশেক। থানায় তখনও দিনের কাজ কারবার শুরু হয়নি। আমাদের হাঁকাহাঁকিতে খুবই বিরক্ত মুখে যে কনস্টেবল বেরিয়ে এলেন তাকে দেখা মাত্র চিনতে পারলাম। ড্যাফোডিলে যাওয়ার পথে যে দুজন কনস্টেবল আমাদের সঙ্গী হয়েছিলেন ইনি তাদের মধ্যে একজন। আমাদের দেখা মাত্র অবশ্য ভদ্রলোকের মুখের ভাব বদলে গেল। তাপস পুরো ব্যাপারটা বোঝাতে সময় নিল ঠিক পাঁচ মিনিট, আর তারপর ঝটপট আমরা গুরুমের বাংলোর দিকে রওনা দিলাম। যেতে যেতে একটাই প্রশ্ন করলাম তাপসকে, তাপস ওরা জিঠুকে মেরে ফেলেনি তো?
খুব সম্ভবত নয়, কারণ আমার মন বলছে যে পুঁথিটা ওরা পায়নি। তবে ওরা জানতে পেরেছে যে পুঁথিটা জেঠু বাড়িতে এনে রেখেছেন, আর আজই সেটা ওদের হাতের বাইরে চলে যেতে পারে। তাই মরিয়া হয়ে একটা শেষ চেষ্টা করছে ওরা। আমার মনে হয় জেঠুকে আটকে রেখে ওরা পুঁথিটা খুঁজে পাওয়ার চেষ্টা করবে। জেঠু ঠিকই বলেছিলেন, পুঁথিটাই ওর লাইফ ইন্স্যুরেন্স। যতক্ষণ ওরা ওটার খোঁজ না পায় ততক্ষণ জেঠুকে ওরা কিছু করবে না।
কিন্তু কিন্তু ওরা কারা? সেই অষ্টমহাসিদ্ধ না কাদের কথা বললেন জেঠু ওরা?
সেটা ঠিক করে বলা মুশকিল সুবোধ, কারণ এখনো অবধি পুরো ব্যাপারটায় একটা মস্ত বড় ফাঁক থেকে গেছে। সেটা হচ্ছে যে কি করে পুঁথিটা জেঠুর হাতে এলো সেটার ব্যাপারে আমরা কিছুই জানি না। শুধু তাই নয়, কে এই তাসি দর্জে, কেনই বা সে জেঠুর সঙ্গে দেখা করলো, আর কেনই বা কেউ তাকে খুন করলো, সেসব কিছুই বোঝা যাচ্ছে না।
আচ্ছা গুরুং কিছু হেল্প করতে পারবে না?
গুরুং না পারলে আর কে পারবে শুনি? পুলিশ পারে না হেন কাজ নেই, ওরা তো তাসি দর্জের খুনের তদন্ত করছি। এবার তার সঙ্গে জেঠুর উধাও হওয়াটাও যোগ হল। তবে এই দুটো কাজ একই লোকের কিনা সেটাও বোঝা যাচ্ছে না। কিস্তা যেবার যথেষ্ট প্যাঁচালো হয়ে উঠেছে তাতে সন্দেহ নেই।
আর লোকসান?
সেই তো পাণ্ডাদের চর শোধ। সন্দেহ যে আমার একটা হয়নি তা নয়। প্রথম দিন যখন দত্ত সাহেব এসেছিলেন আর পুঁথিটা নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছিল, একবারের জন্য আমার মনে হয়েছিল যে ছাদের দরজার আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। লোভসাম ছাড়া আর কেউ হতে পারে না। কিন্তু ছেলেটাকে এমন নিরীহ দেখতে বলে সে নিয়ে আর মাথা ঘামায়নি, ভেবেছি আমার মনের ভুল। ছেলেটাকে যদি একটু নজরে নজরে রাখতাম।
গুরুংয়ের বাড়ির সামনে আসতে আমাদের বেশিক্ষণ লাগলো না। গুরুং তখন বারান্দায় বসে চা খাচ্ছিল, পরনে ইউনিফর্ম নয়, ঘরোয়া পোশাক। আমাদের দেখে খানিকটা অবাক হলো সে, তারপর দ্রুত নেমে এলো বারান্দা থেকে।
আরে কি ব্যাপার, আপনারা কি হয়েছে?
ঠিক চারটে বাক্যে জেঠুরা লোভসামের উধাও হওয়ার খবরটা দিল তাপস। শোনা মাত্র গুরুং দৌড়ে চলে গেল বাড়ির ভেতরে। মিনিট দশকের মধ্যে যখন ও বাইরে এলো তখন ওর পরনে পুরো দস্তুর পুলিশি পোশাক। ওর জিপটা বাড়ির পাশেই রাখা ছিল। চারজনে জিপে উঠতেই জিপ ছুটল জেঠুর বাংলোর দিকে। যেতে যেতে শুধু একটাই প্রশ্ন করল গুরু,
উনি যে কিডন্যাপড হয়েছেন সেই ব্যাপারে আপনারা শিওর? মানে হঠাৎ করে কোথাও চলে যাননি তো?
অসম্ভব প্রশ্নই ওঠে না। জুতো, ঘড়ি, মানি ব্যাগ, রিডিং গ্লাস সব পড়ে আছে। যত আর্জেন্ট কাজই হোক, কাউকে কিছু না বলে সেফ রাত পোশাক করে একটা লোক বেরিয়ে যাবে?
তাপসের যুক্তিটা অকাট্য। গুরুং বোধ হয় সেই জন্যই আর কোনো প্রশ্ন করল না। জেঠুর বাংলোর সামনে যখন আমরা নামছি তখন বাজে সকাল 9:45। নামতেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে উঁকি ঝুঁকি দিচ্ছেন দত্ত সাহেব আর প্রফেসর যাদব। আমাদের তিনজনকে হন্তদন্ত হয়ে উঠে আসতে দেখে তারা বুঝে গেলেন কিছু একটা হয়েছে।
কি ব্যাপার সুবোধ, তোমরা গিয়েছিলে কোথায়? ঘরে কেউ নেই, নারায়ণ কোথায়? লোভসামকেই বা ডেকে ডেকে পাচ্ছি না কেন?
জেঠুকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না দত্তবাবু, সঙ্গে লোভসাম উধাও।
দত্ত সাহেবের মুখটা হাঁ হয়ে গেল। একই অবস্থা হল প্রফেসর যাদবেরও।
সে কি নারায়ণবাবুকে ধরে নিয়ে গেছে? কারা, কেন, কি করে?
ততক্ষণে আমরা তিনজনে ঢুকে পড়েছি বাড়ির মধ্যে, পেছন পেছন কনস্টেবল আর প্রফেসর যাদবকে নিয়ে দত্ত সাহেব। হাঁটতে হাঁটতেই তাপস জবাব দিল,
কেন নিয়ে গেছে সেটা তো বোঝাই যাচ্ছে, কারা আর কি করে নিয়ে গেছে সেটাই লাখ টাকার প্রশ্ন।
ততক্ষণে আমরা জেঠুর বেডরুমের সামনে এসে দাঁড়িয়েছি। ঘরটা দেখলেই বোঝা যায় যে সারা ঘর লন্ডভন্ড করে কিছু খুঁজেছে কেউ। বিছানা চাদর হাটকানো, ওয়ার্ড্রোব খোলা, অর্ধেক জামাকাপড় নিচে পড়ে লুটোচ্ছে। বেডসাইড টেবিলে একটা নাইট ল্যাম্প ছিল, সেটাও মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। ঘরের কোনার দিকে একটা গোদরেজের আলমারি দাঁড়িয়ে আছে, তার পাল্লা দুটো হাট করে খোলা, লকেটটাও। আলমারির মধ্যেকার প্রতিটা জিনিস মাটিতে ফেলে রাখা। একটা হালকা মিষ্টি গন্ধ নাকে এলো।
ক্লোরোফর্ম!
গুরুং আমাদের বাইরে দাঁড়াতে বলে টিপটো করে ঘরের মধ্যে গেল একবার, চারিদিক ঘুরে দেখল, তারপর বাইরে এসে বলল,
ঘরটা সিল করতে হবে। আপনারা কেউ ঘরে ঢুকবেন না বা দরজার পাল্লায় বা কোথাও হাত দেবেন না যতক্ষণ না ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আসছেন। বাকি ঘরগুলো একবার দেখব।
বাকি ঘর বলতে আমাদের শোয়ার ঘর আর আরেকটা গেস্ট রুম, সেখানে কিছুই পাওয়া গেল না। ফলে সবাই হাঁটা দিলাম দোতলায়। এসে দাঁড়ালাম জেঠুর লাইব্রেরির সামনে, এর দরজা খোলাই থাকে। প্রথম দিন যখন আসি জেঠুকে জিজ্ঞেস করেছিলাম যে এতে তালা দেওয়া হয় না কেন, তাতে উনি বলেছিলেন,
যদি কোনো চোর এখান থেকে বই চুরি করতে আসে তবে বাংলা ভাষা আর সাহিত্যের প্রতি অনুরাগ আছে এমন কোন লোক লেবং এ আছে জেনে আমি তো খুবই আনন্দ পাব।
দরজাটা ঠেলা দিতেই ক্যাঁচ করে খুলে গেল। ভেতরে সার সার বইয়ের র্যাক, পূব দিকের দেওয়াল জোড়া মস্ত মস্ত কাচের জানলা, তাতে সারা ঘর আলোময় হয়ে আছে। মাঝের জানলার সামনেই একটা গদিয়াটা আরাম কেদারা, তার সামনে একটা নিচু পাদানি। বুঝতে অসুবিধে হয় না, ওইটি হচ্ছে জেঠুর পড়ার জায়গা। আশ্চর্য লাগলো এই দেখে যে পুরো লাইব্রেরিটা প্রথম দিন যেমন দেখেছিলাম ঠিক তেমনই আছে। মানে জেঠুর শোয়ার ঘর যেমন লন্ডভন্ড করে দিয়ে গেছে, এখানে সেই তাণ্ডবের চিহ্ন মাত্র নেই। আমার মনের প্রশ্নটা দত্ত সাহেবই করে ফেললেন,
দেখি ওরা তো মনে হচ্ছে এখানে ঢোকেই নি, এটা কিরকম হল?
খুবই স্বাভাবিক, যারা এসেছিল তারা জানত যে অমন একটা গুরুত্বপূর্ণ জিনিস মাস্টার সাহেব সবার চোখের সামনে ফেলে রাখবেন না, নিজের কাছেই রাখবেন, তাই ওরা ওর শোয়ার ঘরটাই টার্গেট করেছিল। চলুন তাপসবাবু, লোভসামের ঘরটা দেখান একবার।
আমরা দোতলা থেকে নেমে এসে ম্যাজেনাইন ফ্লোরে দাঁড়ালাম। জেঠুর বাংলোর একতলায় তিনটে শোয়ার ঘর, কিচেন, ডাইনিং স্পেস আর ড্রয়িং রুম। শোয়ার ঘর তিনটে একটা বড় টানা বারান্দার একপাশে। বারান্দাটা শুরু হওয়ার মুখেই দোতলায় যাওয়ার সিঁড়ি। সিঁড়িটা একতলা থেকে দোতলায় ওঠার বাঁকের মুখে মেজনাইন ফ্লোরে একটা ছোট ঘর। লোভসাম এখানেই থাকত। ঘরটা একটু নিচু, সিলিং 7 ফিটের বেশি হবে না, নিরাভরণ ঘর। দেওয়ালের একপাশে একটা সিঙ্গেল খাট, খাটের পাশে একটা ছোট কাঠের আলমারি আর একটা আলনা, খাটের নিচে একটা ট্রাঙ্ক রাখা, দরজা দিয়ে ঢোকার মুখে একটা জানলা, সেখান দিয়ে যথেষ্ট আলো আসছিল। আমি, তাপস আর গুরুং মাথা নিচু করে ঘরে ঢুকলাম। যদিও দেখার বিশেষ কিছু ছিল না, জুতো জামা তোয়ালে কিচ্ছুটি নেই, শুধু আলনায় দুটো পুরনো জামা আর প্যান্ট ঝুলছে।
পাখি নিজের সব জিনিসপত্র নিয়েই উড়েছেন দেখছি, তার মানে প্রেপারেশন গোপনে গোপনে অনেকদিন ধরেই নিচ্ছিলেন উনি। আচ্ছা, এই লোভসামের বাড়ি ঘরদোর কোথায় জানেন আপনারা?
প্রশ্নটা শোনা মাত্র দত্ত সাহেবের মুখ শুকিয়ে আমশি হয়ে গেল। আমারও মনে পড়ে গেল যে জেঠু বলেছিলেন এই দত্ত সাহেবের ড্রাইভার কাম কাজের লোক বীরেন্দ্র থাপা হচ্ছে এই লোভসামের কাকা। লোভসাম এই বাড়িতে বহাল হয় তারই সুপারিশে। কথাটা শুনে গুরুংয়ের মুখটা হলো দেখবার মতো। একটা চাপা বাঘাটে স্বরে সে গর্জন করে উঠল,
থাপার ভাইপো লোভসাম, আপনি কি আর কি করছেন দত্তবাবু?
ধমকটা শুনে একটু ঘাবড়ে গেলেও একটু পরে নিজের ব্যক্তিত্ব ফিরে পেলেন প্রাক্তন দুঁদে সরকারি আমলা দত্ত সাহেব।
কেন, এতে ইয়ারকি করার কি আছে? আর আপনার সঙ্গে আমার ইয়ারকি করার শখই বা হবে কেন?
কারণ বীরেন্দ্র সারনেম থাপা, অর্থাৎ নেপালি, আর লোভসাম হচ্ছে খাঁটি তিব্বতি নাম। এবার বলুন তো দত্ত সাহেব, নেপালির ভাইপো টিবেটান হয় কি করে? কিছু মনে করবেন না দত্তবাবু, আপনাকে আর আপনার বীরেন্দ্রকে জেরা করার জন্য একটু থানায় নিয়ে যেতে হচ্ছে। ভয় পাওয়ার কিছুই নেই, রুটিন জিজ্ঞাসাবাদ, এমনকি যোগেন্দ্রজি চাইলে তিনিও আসতে পারেন।
হ্যাঁ, আমি তো যাবই। ইনফ্যাক্ট পুরো ব্যাপারটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। জেএনইউর প্রফেসর হওয়ার সুবাদে সরকারি লেভেলে আমার কন্ট্যাক্টও খুব একটা কম নয়।
কথাটা যে গুরুংকে চ্যালেঞ্জ করে দেওয়ার মতো তাতে সন্দেহ নেই। দেখলাম যে দারোগা সাহেবের মুখটা মুহূর্তে রক্তবর্ণ ধারণ করল, আর একটা কথাও না বলে অ্যাবাউট টার্ন করে বাইরের দিকে হাঁটা দিল গুরু। ওরা চলে যেতেই তাপসের দিকে তাকিয়ে দেখি ওর চোখ দুটো জলজল করছে। আমাকে বলল,
একটা কাজ করতো সুবোধ, জিঠুর লাইব্রেরিটা নাড়াঘাটা করে দেখতো কিছু খুঁজে পাস কিনা। আমার মন বলছে ওখানে কিছু একটা পাওয়া যাবেই। আমি কতগুলো কাজ ছেড়ে দুপুর নাগাদ ফিরছি, লাঞ্চ তোর আর আমার জন্য প্যাক করে নিয়ে আসবো, সে নিয়ে চিন্তা করিস না। আর শোন, আমি না ফেরা পর্যন্ত বাড়ির বাইরে কোথাও যাবি না।
আমার বুকের মধ্যে ড্রাম বাজতে লাগল। তাপসের এই ব্যস্ততার কারণ আমি জানি। আমাদের আগেকার অনেক অভিযানে তাপসকে দেখেছি রহস্য সমাধানের একটা সূত্র পেলে সেইভাবে ব্যস্ত হয়ে উঠত। শুধু একটাই প্রশ্ন করলাম, কিন্তু লাইব্রেরি থেকে কিছু পাওয়া যাবে? মানে গুরুং বলে গেল না যে জেঠু নিশ্চয়ই এখানে পুঁথিটা লুকিয়ে রাখেননি?
গুরুং ও সেইভাবেই ভেবেছে যেভাবে একজন ক্রিমিনাল ভাববে। এখন ভাবত, যদি নারায়ণ জেঠু ক্রিমিনাল আর দারোগাদের থেকে একটু বেশি ভাবেন, মানে উনি যদি ওরা এই রকম ভাবেই ভাববে সেটা আন্দাজ করে এখানেই কিছু লুকিয়ে রাখেন।
এবার অন্যরা কিরকম ভাববে ভেবে কেউ নিজের ভাবাভাবির পদ্ধতি ভাবছেন ভেবেই মাথাটা স্রেব আউলে গেল। এসব কি বলছে তপু? আমাকে ওখানে দাঁড় করিয়ে প্রায় ঝড়ের বেগে বেরিয়ে গেল তাপস। শুধু বলে গেল,
লাইব্রেরির একটা ইঞ্চিও যেন বাদ না থাকে।
তাপস চলে যেতেই একটা অদ্ভুত ভয় লাগানো নৈঃশব্দ আমাকে আচ্ছন্ন করে ফেলল। ঘড়িতে তখন প্রায় বেলা 11:30 বাজে। সূর্য মধ্য গগনে এই পাহাড়ের বুক ছেয়ে থাকা উপত্যকা আর উপত্যকার গা বেয়ে চলা বাতাসের শিরশিরে আওয়াজ আমাকে ক্ষণে ক্ষণে মনে করিয়ে দিচ্ছিল যে আমি একেবারে একলা। তাপস নেমে যেতেই আমি একবার নিচে গিয়ে সদর দরজার ল্যাচটা লাগিয়েলাম, তারপর ঘুরে একবার ড্রয়িং স্পেসের দিকে তাকালাম। কেউ নেই। ঘাড় না ঘুরিয়েই আমি একবার আড় চোখে ব্যালকানির দিকে তাকালাম। একটা শুকনো হাওয়া যেন কোথা থেকে উড়ে এসে বারান্দার মেঝেতে পাক খেতে থাকল। আমার আর একা থাকা পোষাল না, এক দৌড়ে দোতলায় নারায়ণ জেঠুর লাইব্রেরি রুমে গিয়ে হাঁপ ছাড়লুম। এখানে তো বই আছে, সূর্যের আলো আছে। নিচে যাওয়ার কথা ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসছিল। দরজাটা ভিজিয়ে দিয়ে আমি এবার পুরো লাইব্রেরিটা পর্যবেক্ষণ করতে লাগলাম। সব মিলিয়ে 11টা র‍্যাক, পেছনে তিনটে সারিতে তিনটে করে আর সামনে সারিতে দুটো। আমি একদম পেছনের র‍্যাক থেকেই শুরু করলাম। প্রতিটা র‍্যাকে গাদা গাদা বই, যদিও খুব যত্ন করে রাখা। লক্ষ্য করে দেখলাম যে প্রায় প্রতিটা বই ইতিহাস আর সাহিত্য বিষয়ক, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে বাংলার ইতিহাসের ওপর। এক একটা করে বই নামিয়ে দেখতে লাগলাম কোথাও কিছু আছে কিনা।
হিস্ট্রি অফ মিডিভাল ইন্ডিয়া, বাবা,
Ancient. Scrolls from the...
কাজটা সময় সাপেক্ষ তো বটেই, পরিশ্রমেরও। ঘন্টা দুয়েক লাগলো মোটামুটি সবকটা র্যাকের বই নেড়ে ঘেটে দেখতে। ততক্ষণে বইয়ের ধুলোয় আমার অবস্থা কাহিল। কোথাও কিছু পেলাম না। নিচে বাথরুমে গিয়ে ভালো করে হাত ধুয়ে মুখে চোখে জল দিয়ে বেরিয়ে আসছি, এমন সময় মনে হলো জেঠুর ঘরটা একবার ভালো করে দেখলে হয় না, যদি কোনো সূত্র পাওয়া যায়। বারান্দাটা পেরোতে যা ভয় লাগছিল সে আর বলার নয়। প্রথম আর দ্বিতীয় ঘর পেরিয়ে জেঠুর ঘরের সামনে দাঁড়ালাম। তারপর হাতে রুমালটা জড়িয়ে সন্তর্পণে ঘরের দরজাটা খুললাম। বুকটা যেন তখন রেলওয়ে ইঞ্জিনের মতো ধকধক করছিল। আমি জানি যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে নিয়ে গুরুং যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে, তখন ঘরের প্রতি ইঞ্চির ফিঙ্গারপ্রিন্ট নেবেও। আঙুলের ছাপ না হয় রুমাল জড়িয়ে ম্যানেজ করা যাবে, কিন্তু মেঝেতে পায়ের ছাপ মুছব কি করে? ঘরটার চারিদিকে একবার সতর্ক চোখে তাকিয়ে নিলাম, তারপর ধীরে ধীরে যতটা সম্ভব গোড়ালি উঁচু করে ভেতরে পা রাখলাম। লক্ষ্য রাখলাম মেঝেতে পড়ে থাকা জিনিসপত্রগুলো যেন মারিয়ে না ফেলি। ঘরটার দরজা দক্ষিণমুখী, কোণার ঘর হওয়ার জন্য উত্তর আর পশ্চিম দিকের দেওয়ালে দুটো জানলা, আর সে দুটোই সারা রাত খোলা থাকার জন্য সারা ঘরে একটা ভারী ঠান্ডা যেন জমাট বেঁধে আছে। সূর্য মাথার উপর, সারা ঘরে আশ্বিনের নীল আলো খেলা করছে। সেই আলোয় আমি খুব ধীরে ধীরে ঘরের প্রতিটা জিনিস ফুটিয়ে দেখতে লাগলাম। অন্তত মিনিট দশেক ধরে চারিদিকে সতর্ক চোখ বুলিয়েও কোথাও কোনো ক্লু বা সূত্র না পেয়ে বেরিয়ে আসতে যাব, এমন সময় আমার অজান্তেই জেঠুর বিছানার দিকে চোখ চলে গেল। এটা কি? জেঠুর বিছানাটা হচ্ছে পুরনো দিনের দামি মেহগনি কাঠের বিছানা। হালকা হলদেটে বাদামি রং, পালিশ পরে চকচক করছে। মাথার দিকে একটা দেড় ফুট উঁচু ব্যাকরেস্ট। চকচকে মেহগনি কাঠের উপরে সূর্যের একটা হালকা আলো এসে পড়েছে। সেই আলোয় আমার মনে হল কাঠের উপর এক কোণায় খুব সম্ভবত পেন্সিলে কিছু একটা লেখা আছে, যাকে ইংরেজিতে বলে স্ক্রিবল করা। কাছে গিয়ে ঝুঁকে দেখলাম ছোট ছোট অক্ষরে একটা দু লাইনের ছড়া লেখা, মঞ্জুশ্রীর শক্তিপীঠে সোনার তরী গাঁথা, চাইলে পেতে হে সন্ধানী ক্ষণেক ছোঁয়াও মাথা। কি যে মানে এর! ছড়াটা সহজ, এক দুবার আউড়েই মুখস্থ হয়ে গেল। হাতের লেখাটাও যে জেঠুর তাতে সন্দেহ নেই, এর মানেটা কি? এবার আরো একটু ঝুঁকে এলাম অক্ষরগুলো আরো কাছ থেকে খুঁটিয়ে দেখব বলে, এবং তখনই বুঝলাম যেটা খুব সম্প্রতি লেখা হয়েছে এবং লেখা হয়েছে যথেষ্ট তাড়াহুড়োর মধ্যে। এই নিয়ে বেশি ভাববার সময় পেলাম না, কারণ ঠিক তখনই বাড়ির সদর দরজা থেকে একটা জোরালো ঠক ঠক শব্দ ভেসে এল। অর্থাৎ গুরুং ও তার ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বা তাপস কেউ একজন ফিরে এসেছে। খুব আস্তে আস্তে পা টিপে টিপে বাইরে বেরিয়ে এলাম। বুকটা যে ধুকপুক করছিল তাতে সন্দেহ নেই। হাতে জড়ানো রুমালটা দিয়ে কপালের ঘাম মুছে ওটা পকেটে রেখে দিলাম। তারপর দ্রুত পায়ে হেঁটে গেলাম সদর দরজার দিকে। দরজা খুলেই চমক, গুরুং আর তার ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তো আছেই, সঙ্গে তাপসও আছে। তার হাতে একটা মস্ত বড় প্যাকেট। ভেতরে ঢুকে জুতো খুলতে খুলতে তাপস খানিকটা কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতেই বলল,
থানাতে একটা কাজে গেছিলাম, কাজ শেষ হলে দেখি ওনারা এদিকেই আসছেন, তাই আমি ওদের সঙ্গে ঝুলে পড়লুম।
গুরুং অবশ্য আমার বা তাপসের দিকে বিন্দুমাত্র মন দিল না, গটগট করে জেঠুর বেডরুমের দিকে রওনা দিল। তাপস আমাকে চোখ টিপে আর একটা হাত মাথার দিকে ইঙ্গিত করে বোঝালো যে গুরুংয়ের মাথা এখন খুব গরম, ওর সঙ্গে যেন বিশেষ কথাবার্তা না বলি। ঘণ্টাখানেক বাদে গুরুং অ্যান্ড কোম্পানি জেঠু আর লোপসামের ঘর দুটো সিল করে চলে গেল। যাওয়ার আগে গম্ভীর মুখে বলে গেল, অন্তত এক সপ্তাহ যেন আমরা দার্জিলিং এর বাইরে না যাই, একটা কেয়ারটেকার কাম কুক ও পাঠিয়ে দিচ্ছে, আপাতত সেই আমাদের দেখভাল করবে যতদিন আমরা এখানে থাকি। বোঝাই গেল যে পুলিশের কাউকে পাঠানো হচ্ছে আমাদের উপর নজরদারি করার জন্য। গুরুং এও বলে গেল কাল সকাল 10টা নাগাদ ও আবার আসবে আমাদের জবানবন্দি নিতে। ওরা যখন গেল তখন বাজে প্রায় 3:30। আমি বাংলো ছাদে বসে তাপসের আনা মোমো আর থুকপা খেতে খেতে প্রশ্ন করলাম,
সারাদিন কি কি করলি শুনে?
জেঠুর কাঠের আরাম কেদারায় প্রায় আধশোয়া হয়ে একটা গোল্ড ফ্লেক ধরিয়ে তাপস বলা শুরু করল,
প্রথমে গেলাম ম্যালের ফোন বুথটায়, অনেকগুলো ফোন কল করার ছিল, বেশিরভাগই কলকাতায় আর কয়েকটা দিল্লিতে। আমার এক দূর সম্পর্কের মেশামশাই দিল্লির জেএনইউতে ইকোনমিক্সের প্রফেসর, তার সঙ্গেও কিছু কথা হল। বাড়িতে ফোন করাটাই অবশ্য বেশি জরুরি ছিল, জেঠু উধাও হওয়ার খবরটা আর বাড়িতে বলিনি, বাবা খামোখা টেনশন করবেন, শুধু বলেছি যে আমাদের ফিরতে 4-5 দিন দেরি হবে, চিন্তা করার কিছু নেই। শোন, তোর বাড়িতেও বলে দিচ্ছি একই কথা। সেসব শেষ হলে পর গেলাম অক্সফোর্ড স্টেশনার্সের মালিকের কাছে। উনি একজন হিস্ট্রি প্রফেসরের খবর দিলেন, যিনি বজ্রযান বৌদ্ধ ধর্মের ওপর একজন অথরিটি, নাম অনিমেষ পাল, বহুদিন বিলেতে পড়িয়েছেন, আপাতত রিটায়ার করে কলকাতায় থিতু। তার সঙ্গে ফোনে অনেক কথা হলো, তারপর গেলাম হিমালয়ান রিট্রিট।
সেটা আবার কি?
একটা হোটেল ম্যালের কাছেই।
নামটা শোনা শোনা কেন লাগছে বলতো?
মাসিমা সাধে বলেন তোর মাথার মেমোরি সেলগুলো ব্যাটারি সেল হয়ে গেছে। সেদিন দেবাশিস বনি গাড়ি থেকে নামার সময় বললেন না যে উনি কোথায় উঠেছেন?
হঠাৎ দেবাশিসদের সঙ্গে দেখা?
সেদিন কথা বলতে বলতেই বুঝেছিলাম যে ভদ্রলোক এমন কয়েকটা কথা বলেছেন যেগুলো কাঁচা মিথ্যে। মিলিটারি বুটের ব্যাপারটা তো আছেই, তাছাড়া বেশ কিছু কথাবার্তা উনি বলেছেন যেগুলো সত্যি হতে পারে না।
তা দেবাশিস তার সঙ্গে কি কথা হল?
বলবো বন্ধু, সময় এলে সব বলবো, এত অধৈর্য হলে চলে? তারপর সেখান থেকে গেলাম থানায়। সেখানে দেখি গুরুং আমাদের দত্ত সাহেবকে একেবারে পেড়ে ফেলেছে। দত্ত সাহেব প্রাক্তন আমলা না হলে আর প্রফেসর যাদব তার প্রভাব না খাটালে ভদ্রলোক বোধ হয় আজকে রাতটা লকআপেই কাটাতেন।
আর দত্তবাবু সেই ড্রাইভার
বীরেন্দ্র থাপা, তাকে আর হাজতবাস থেকে বাঁচানো যায়নি, অবশ্য তার কারণও আছে। শ্রী থাপার বক্তব্য বড়ই গোলমেলে। সে এখন বলছে যে লোপসাম তার ভাইপো নয়, তার ছোট না মেজশালী কোন এক তিব্বতীকে বিয়ে করেছিল, লোপসাম তাদের ছেলে। সে মহিলা মারা যাওয়াতে বীরেন্দ্রর বউ নাকি মা মরা বোনপোকে কাছে এনে রেখেছিল। ছোকরা বসে বসে ঘরের অন্ন ধ্বংস করছে দেখে বীরেন্দ্রই দত্ত সাহেবের সঙ্গে কথা বলে এই বাড়িতে বহাল করায়। আর মিথ্যে কথা বলার কারণ হচ্ছে ছোকরার নাকি রেশন কার্ডটার কিছু নেই, মানে আইনত এদেশে নাগরিকই নয়, তাই শ্যালিকা পুত্রকে ভাইপো বানানো। তবে বলাই বাহুল্য, গুরুং তার কথার একটি বর্ণও বিশ্বাস করেনি, জবানবন্দি শোনা মাত্র পুলিশ কাস্টাডিতে নিয়েছে। কথাবার্তায় যা বুঝলাম, আজ রাতে থাপাবাবু গুরুংয়ের থাবার নিচেই থাকবেন। সে যাক গে, তুই তোর দিকের খবর বল।
সব খবর ডিটেলে বললাম, কিছুই যে পাইনি সে কথাও। প্রতিটা কথা তাপস মন দিয়ে শুনছিল। শেষে ওই কাঠের ব্যাকরেস্টে লিখে রাখা 2 লাইনের কবিতাটা বললাম, শোনা মাত্র ছিলে ছেঁড়া ধনুকের মতো উঠে বসল।
কি বললি? কাঠের উপর পেন্সিলে লেখা ছড়া, আবার বল দেখি।
ওইতো, মঞ্জুশ্রীর শক্তিপীঠে সোনার তরি গাঁথা, চাইলে পেতে হে সন্ধানী ক্ষণেক ছোঁয়াও মাথা।
ওটা জেঠুর হাতের লেখা, তুই শিওর?
100%। এই তো লাইব্রেরির একগাদা বইয়ের মার্জিনে জেঠু নিজের হাতে ছোট করে নোট লিখে রেখেছেন। ও হাতের লেখা জেঠু ছাড়া আর কারো হতেই পারে না, তুই চিন্তা করিস না, আমি একদম শিওর। তাপস আমার দিকে তীব্র চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর মাথাটা ধীরে ধীরে পেছনে এলিয়ে দিল। চোখ দুটো বোজা, ভুরু দুটো প্রচণ্ড কুঁচকে আছে, ডান হাতটা মুঠো করে কপালের উপর রাখা। তাপসের এই অবস্থা আমি খুব ভালো করে চিনি। এর মানে ও মগজ তোলপাড় করে কিছু একটা ভাবছে, এখন কিছু জিজ্ঞেস করতে গেলেই খ্যাঁক করে উঠবে। তবুও ভয় ভয় জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, এতে কি ওই অষ্টমহাসিদ্ধ না কারা তাদের কোনো খোঁজ লিখে গেছেন জেঠু?
না।
তুই শিওর?
100%।
কি করে এত শিওর হচ্ছিস তুই? তাপস উঠে বসল, তারপর আমার দিকে শান্ত চোখে তাকিয়ে বলল,
তার কারণ আজকে আমি প্রফেসর পালের সঙ্গে এ নিয়ে অনেকক্ষণ কথা বলেছি। উনি জোর দিয়ে বলেছেন যে অষ্টমহাসিদ্ধ একটা হুজুগ মাত্র, অনেক খোঁজ খবরের পরেও তারা যে কোনো কালে ছিল সে ব্যাপারে কংক্রিট কোনো প্রমাণ পাওয়া যায়নি, খুব সম্ভবত ব্যাপারটা পুরোটাই ভাঁওতা। জেঠুকে যারা হুমকি চিঠিটা পাঠিয়েছে তারা পাতিক ক্রিমিনাল, ওদের সঙ্গে সিদ্ধ ভাজা পোড়া কোনো দলেরই কোনো সম্পর্ক নেই।
খবরটা শুনে বুকে একটা জোর ধাক্কা খেলাম। এই যে গোপন সংগঠন না কি সব শুনলাম দুদিন ধরে, সেসব তাহলে কিচ্ছু নেই? তাহলে তাসি দর্জিকে খুন করলো কে? আর জেঠুকেই বা তুলে নিয়ে গেল কারা? তাপস আপন মনে বলতে লাগল,
পুঁথিটা খুব সম্ভবত ওই বাংলোর মধ্যেই কোথাও আছে বুঝলি, এবং তার সন্ধান করার সূত্রটাই এই ছড়াটায় সাংকেতিক ভাষায় লিখে রেখেছেন জেঠু। ভেবেছেন যে বাই চান্স যদি ওর কিছু হয়ে যায় তাহলে এই ছড়ার সূত্র ধরে কেউ যেন পুঁথিটা খোঁজার একটা উদ্যোগ নিতে পারে।
কিন্তু তার জন্য খাটের ব্যাকলিস্ট কেন? আরে লিখার জায়গার কি অভাব আছে নাকি, বিশেষ করে অত বড় লাইব্রেরি যখন পড়ে আছে?
আমার মনে হয় জেঠুকে আমরা যতটা সরল ভেবেছি ততটা সরল উনি নন। তাসি দর্জে খুন হওয়াতে উনি বুঝে যান যে শত্রুপক্ষ জেনে গেছে পুঁথিটা আজকালের মধ্যেই পাচার হয়ে যাবে। একটা অ্যাটাক যে আসতে চলেছে সেটা উনি আন্দাজ করেছিলেন বটে, শুধু এটা বুঝতে পারেননি যে সেটা এত তাড়াতাড়ি আসবে। ফলে কাল রাতে যখন অপরাধীদের চলাফেরা টের পেলেন তখন তাড়াহুড়োয় নাইট ল্যাম্প বা টর্চের আলোতে এমন একটা জায়গায় ক্লু লিখে রাখলেন যেটা রাতের বেলায় কারো চোখে পড়বে না, অথচ জায়গাটা এমন হওয়া চাই যেখানে দিনের বেলায় লোকের আনাগোনা হবে। তাদের কারো কারো চোখে হয়তো পড়বে, কিন্তু সবাই বুঝবে না, বুঝবে তারাই যাদের বোঝা দরকার।
কিন্তু তাপস তাপস তুই আমাকে একটা কথা বল, যদি ওই অষ্টমহাসিদ্ধ বলে কিছু নাই থাকে তাহলে জেঠুকে চিঠি পাঠালো কারা? তাসি দর্জিকে খুন করলো কারা? আর জেঠুকে কিডন্যাপই বা করলো কারা?
আমার মনে হচ্ছে যে এর পেছনে একটা বড় দল আছে রে সুবোধ, এবং তারা যথেষ্ট প্রশিক্ষিত। নইলে এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্রাইম করা কিন্তু চারটিখানি কথা নয়। সে তাসি দর্জের খুনই হোক বা জেঠুর কিডন্যাপিং, এরা স্মাগলার হতে পারে যারা দেশের ঐতিহাসিক জিনিস বিদেশে পাচার করে মোটা টাকা কামায়, অথবা শখের কালেক্টর হতে পারে, শুধুমাত্র ব্যক্তিগত সংগ্রহ বাড়ানোই যাদের উদ্দেশ্য। তার জন্য দু চারটে খুন খারাপি করতেও যারা পিছপা হয় না, অথবা ধর
কিউরিও শপের মালিক,
তাও হতে পারে, যদি সেরকম মোটা দাঁও মারার সুযোগ থাকে। এবং শুধু তাই নয়, তাদের মধ্যে এমন শিক্ষিত অথচ ধুরন্ধর লোক আছে যারা চর্যাপদের ভাষায় চিঠিও লিখতে পারে।
আচ্ছা দত্তবাবুও তো চর্যাপদের ভাষায় চিঠি লিখতে পারেন, পারেন না?
না পারার কি আছে, যারা এই ভাষা নিয়ে চর্চা করেন তারা নিশ্চয়ই পারেন। চেষ্টা করলে প্রফেসর যাদবও হয়তো পারবেন, বাংলাটা যে উনি পড়তে পারেন সেটা তো জানাই, নইলে আর জেঠুর কাছ থেকে পুঁথিটার কপি চাইবেন কেন? মোটমাট তারা যেই হোক খুব সুবিধের যে নয় সে তো বোঝাই যাচ্ছে।
এই তো দেখছি কাউকে বাদ দেওয়া যাবে না রে। তাপস জেঠুকে ওরা মেরে ফেলবে না তো? নারায়ণ জেঠু আমার কেউ নন, তাপসের কোনো দুঃসম্পর্কের আত্মীয়, তবুও সকাল থেকে জেঠুর জন্য আমার খুবই উদ্বিগ্ন লাগছিল, আর সেই সঙ্গে তাপসের ঠান্ডা ব্যবহার দেখে একটা অস্বস্তি হচ্ছিল।
না রে সুবোধ, সে ঝামেলা ওরা নেবে না, ওদের চাই পুঁথিটা, সেটা পেলেই ওদের কাজ হাসিল। পুঁথিটা যাতে দার্জিলিং এর বাইরে না যায় সেটা এনশিওর করার জন্য এই জেঠুকে তুলে নিয়ে যাওয়া। না না না, খুন জখম করা ওদের কাজ নয়, বিশেষ করে ভিকটিম যদি হন নরনারায়ণ ভট্টাচার্যের মতো এলাকায় পরিচিতি আছে এমন লোক। তাসি দর্জের মতো দাগি ক্রিমিনাল নয়, তাকে খুন করলে যে হাঙ্গামা হবে তাতে ওদের অসুবিধেই বেশি। ফলে এখন আমাদের প্রায়োরিটি হচ্ছে পুঁথিটা খুঁজে বের করা, ওটাই জেঠুর প্রাণ ভোমরা, ওটা আমাদের হাতে এলেই জেঠুকে উদ্ধার করাটা সহজ হবে।
সে কি পুঁথিটা উদ্ধার করাটা তোর কাছে এখন প্রায়োরিটি, জেঠুকে উদ্ধার করা নয়?
না সুবোধ, যারা জেঠুকে কিডন্যাপ করেছে তারা অতি বুদ্ধিমান অতি ধুরন্ধর লোক। আমার মনে হয় পুলিশ পুরো দার্জিলিং খুঁড়ে ফেললেও জেঠুকে অত সহজ উদ্ধার করতে পারবে না।
কেন পারবে না? কেন পুলিশ পারে না এমন কাজ হয় নাকি? তুই তো বলেছিলি পুলিশ চাইলে পাতাল থেকেও অপরাধীকে ধরে আনতে পারে।
ছোটবেলায় কখনো কানামাছি খেলেছিস সুবোধ? কানামাছির হাত থেকে লুকিয়ে থাকার সবচেয়ে বেস্ট উপায় কি বলতো? কানামাছির পেছনে পেছনে লুকিয়ে থাকা, কারণ নিজের পিঠের দিকটা সে কখনো দেখতে পায় না।
তুই এসব হেঁয়ালি বন্ধ করবি, এখন জেঠুকে উদ্ধার করার উপায় কি সেটা বল। তাপস লাইব্রেরির জানলাটার কাছে গিয়ে দাঁড়ালো, সেখান থেকে বাইরের দিকে মুখ ফিরিয়ে বলল,
এখন আমাদের হাতে একটাই মাত্র উপায় আছে সুবোধ, টোপ ফেলে ওদের এই বাড়িতে আবার ডেকে আনা পুঁথিটার খোঁজে, আর তখনই ওরা তিন নম্বর ভুলটা করবে। ওটার জন্যই আমি অপেক্ষা করছি।
তিন নম্বর ভুল মানে? তুই কি করে জানলি ওরা এর আগে দুটো ভুল করেছে? মানে ওরা কে সেটাই তো জানা যাচ্ছে না, তো তুই?
তার কারণ ওরা যে কারা সেটা পুরোটা না জানলেও দার্জিলিং এ ওদের হয়ে কোন মহাপুরুষ এই কাজে নেমেছেন সেটা আমি জানি সুবোধ। আমি জানি কে তাসি দর্জেকে খুন করিয়েছে। আমি এও জানি যে কে বা কোন মহাত্মারা কাল জেঠুর ঘরে পায়ের ধুলো দিয়েছিলেন।
মানে তুই জানিস কে সব বদমাইশি করছে আর তুই সেটা পুলিশকে বলছিস না?
না দোস্ত, এখন নয়, কারণ আদালতে ওদের অপরাধ প্রতিষ্ঠা করার মতো প্রমাণ আমার হাতে এখনো আসেনি। তাই ওদের ধরলেও ছেড়ে দিতেই হবে, আর এখন তাড়াহুড়ো করে ওদের ওপর ঝাঁপিয়ে পড়া মানে জেঠুর জীবন বিপন্ন করা। এখন আমাদের উচিত টোপটা খুঁজে বের করা, যেটার হিন্ট জেঠু অলরেডি দিয়ে গেছেন।
তাপসের কর্মপদ্ধতির সঙ্গে আমি খুব ভালোভাবেই ওয়াকিবহাল। এখন ও মাথা খাটাবে ওই চারটে লাইন নিয়ে। তবে আমি অ্যাকশনের লোক, মগজমারির কাজ আমার নয়। দেখতে দেখতে সন্ধে হয়ে এল। পাহাড়ি অঞ্চলে অন্ধকারটা হঠাৎ করে নেমে আসে। আমি ঘর থেকে বের হয়ে ছাদে গিয়ে দাঁড়ালাম। মনে হল এই নিস্তব্ধ জনহীন পাহাড়ি অন্ধকার যেন আমাকে গিলে খেতে আসছে। আমার গাটা হঠাৎ করেই শিরশির করে উঠল। লাইব্রেরিতে ফিরে দেখি লাইট জ্বালিয়ে আরাম কেদারায় ভূতের মতো বসে আছে তাপস। সামনে মেঝেতে একগাদা বইপত্র ছড়ানো। আমাকে দেখেই প্রথম প্রশ্ন করল,
শক্তিপীঠ বলতে তুই কি বুঝিস সুবোধ?
একান্নটা শক্তিপীঠের গল্প তুই জানিস না? আরে সেই যে সতীর দেহত্যাগের গল্প রে। শিবের বারণ সত্ত্বেও শিবহীন যজ্ঞে গেলেন সতী, তারপর বাবার মুখে প্রতিনিন্দা শুনে তিনি মারা গেলেন। তারপর শিবের দক্ষ যজ্ঞ পণ্ড করা, তাণ্ডব নৃত্য, সেই দেখে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্ন টুকরোয় কেটে ফেললেন, আর সেই একান্নটা টুকরো নিয়ে একান্নটি শক্তিপীঠ। এসব গল্প শুনিসনি?
গল্পটা আমি জানি রে সুবোধ, কিন্তু একান্নটা শক্তিপীঠের মধ্যে তন্ন তন্ন করে খুঁজেও মঞ্জুশ্রীর নামে কোনো শক্তিপীঠ বা কোনো উপপীঠের খোঁজ পাচ্ছি না কেন বল দেখি?
প্রশ্নটা শুনে থমকে গেলাম। চিরকাল শুনে এসেছি যে একান্নটা শক্তিপীঠ আছে আর কালীঘাট তার মধ্যে একটা। এইটুকু জানার পর বাকি শক্তিপীঠগুলো কোথায় কোথায় সেসব জানার চেষ্টাই করিনি আজ অব্দি। তুই ঠিক জানিস যে মঞ্জুশ্রীর নামে কোনো শক্তিপীঠ নেই? তাপস কোনো জবাব দিল না, শুধু সামনে ফেলে রাখা বইয়ে স্তূপের দিকে আঙুল দিয়ে দেখাল। কিছুক্ষণ দুজনে চুপচাপ কাটল। তারপর খানিকটা অন্যমনস্ক ভাবেই তাপস বিড়বিড় করে বলল,
মঞ্জুশ্রীর শক্তিপীঠ, মঞ্জুশ্রীর শক্তিপীঠ। আচ্ছা এই মঞ্জুশ্রী ভদ্রমহিলাটা কি?
ভদ্রমহিলা আবার কিরকম ভাষা? উনি নিশ্চয়ই কোনো দেবী যার নামে শক্তিপীঠ আছে, আমরা হয়তো জানি না।
বলিস কি রে, ছোটবেলা থেকে রামায়ণ মহাভারত পুরাণ এসব পড়ছি, ফি বছর দুর্গাপুজো কালীপুজো এসব করছি, কিন্তু আজ অবধি এই মঞ্জুশ্রী দেবীর নাম শুনিনি কেন বলতো? আচ্ছা জেঠুর লাইব্রেরিতে অভিধানগুলো কোথায় আছে জানিস?
না জানার কিছু নেই। ঘন্টা কয়েক আগেই প্রায় পুরো লাইব্রেরিটা নিজের হাতে ঘেঁটেছি, ফলে একটা মোটকা অভিধান তাপসের সামনে এনে রাখতে আমার মিনিট খানেকের বেশি সময় লাগল না। তাপস দেখলাম ময়ের পাতাটা খুলে হুমড়ি খেয়ে পড়ল।
জ্বর র ল ইতো ম আরে মঞ্জুশ্রী চাকি সরকার বলে একজন বিখ্যাত নৃত্যশিল্পী ছিলেন না?
হ্যাঁ তো, কেন?
তোর মেজমাসির সেই কানাডায় থাকা কোন এক বান্ধবীর নাম মঞ্জুশ্রী নয়?
বাবা কি সাংঘাতিক মেমরি তোর। হ্যাঁ মেজমাসির বান্ধবীর নাম মঞ্জুশ্রী, কিন্তু এসব জিজ্ঞেস করছিস কেন?
না তার মানে মঞ্জুশ্রী হচ্ছে মেয়েদের নাম তাই না? কিন্তু এখানে বলছে যে মঞ্জুশ্রী আসলে বৌদ্ধদের কোন এক দেবতার নাম।
বুঝলাম না। আরে দেবদেবীর নামে তো লোকজনের নাম রাখাই হয়ে থাকে, এবার এতে অসুবিধার কি হলো?
অসুবিধা মানে কথাটা মাথায় ঢুকছে না তোর? মঞ্জুশ্রী কোনো দেবী নয়, দেবতার নাম, এবার বুঝলি কিছু?
এবার ব্যাপারটা বুঝলাম আর আমার মুখটা হাঁ হয়ে গেল। গীতশ্রী, অনুশ্রী, ভাগ্যশ্রী, দেবশ্রী, মঞ্জুশ্রী, এসবই তো মেয়েদের নাম বলেই জেনে এসেছি, আজ হঠাৎ করে মঞ্জুশ্রী পুরুষ দেবতা হয় কি করে? ততক্ষণে তাপস ঝটাপট কয়েকটা বৌদ্ধ ধর্মের মূর্তি টুর্তির ওপর বই নামিয়ে ফেলেছে। প্রায় ঝড়ের বেগে সেগুলোর পাতা উল্টে যাচ্ছিল। আমি চুপচাপ ওকে দেখে যাচ্ছিলাম। এসব বইপত্র নাড়াঘাটার দায়িত্ব ওর, আমার দায়িত্ব শুধু অ্যাকশনের।
দেখি দেখি।
মিনিট দশেক বাদে শেষ বইটার পাতা বন্ধ করে ফের আরাম কেদারায় মাথা এলিয়ে বসল তাপস।
মঞ্জুশ্রী যদি কোনো দেবতার নামই হবে সুবোধ, তাহলে শক্তিপীঠের কথা আসে কোথা থেকে বল দেখি। মানে শক্তিপীঠ তো দেবীদেরই হয়, দেবতাদের নয়, তাই না? ফলে মঞ্জুশ্রীর শক্তিপীঠ কথাটার কোনো মানেই হয় না, কি বলিস?
মানে
অথচ
হাঁটাহাঁটি করতে করতে কি যেন একটা ভাব ছিল তাপস,
জেঠু যদি সত্যি ইম্পর্টেন্ট কিছু লিখে রেখে যান তাহলে সেটা ভুল হওয়ার কথা নয়, তাই তো?
আমি জবাব দিলাম না। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তাপস আমার সামনে এসে দাঁড়াল।
এই ছড়াটা বলতো একবার।
হ্যাঁ, ও মঞ্জুশ্রীর শক্তিপীঠে সোনার তরী গাঁথা, চাইলে পেতে হে সন্ধানী ক্ষণেক ছোঁয়াও মাথা।
ভালো করে ভেবে বল সুবোধ, কোনটা ঠিক, মঞ্জুশ্রীর শক্তিপীঠে নাকি মঞ্জুশ্রীর শক্তি পীঠে?
বুঝলাম না, দুটো তো একই।
এক নয়, শক্তি আর পীঠের মধ্যে গ্যাপ ছিল কি ছিল না?
গ্যাপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাপ ছিল। শক্তি আর পীঠ একসঙ্গে নয়, আলাদা করে লেখা ছিল।
মার দিয়া কেল্লা, ওটা মঞ্জুশ্রীর শক্তিপীঠ নয়, মঞ্জুশ্রীর শক্তির পীঠ। শক্তি মানে যাকে ইংরেজিতে বলে কনসর্ট, যেমন শিবের পার্বতী, বিষ্ণুর লক্ষ্মী, তেমনি বৌদ্ধ দেবতাদেরও শক্তি আছেন। এই মঞ্জুশ্রী একজন বোধিসত্ত্ব গোত্রের দেবতা, আর তার শক্তি কে বলতো?
কে?
সরস্বতী।
তার মানে
খুব লুজলি ট্রান্সলেট করলে ওটা হবে, সরস্বতীর পিঠে সোনার তরী গাঁথা, চাইলে পেতে হে সন্ধানী ক্ষণেক ছোঁয়াও মাথা। এখন কথা হচ্ছে, যেখানে পীঠ বলতে নিশ্চয়ই পীঠস্থান বলা হচ্ছে, তাই না?
অবশ্যই, এখানে পীঠ যেখানে সাধন ভজন পুজো পাঠ এইসব হয় সেরম জায়গা, যেমন আদ্যাপীঠ।
তাহলে সরস্বতীর পীঠ বা সাধন পীঠ বলতে যেখানে সরস্বতীর সাধন ভজন পুজো পাঠ হচ্ছে এমন জায়গা বোঝায়, তাই নয় কি?
হ্যাঁ, তাই বোঝায়। তবে চট করে পীঠ বা সাধন পীঠ শব্দটা শুনলে রেগুলার পুজো বা তন্ত্র সাধনা হয় এমন জায়গার কথাই মাথায় আসে। কিন্তু যেমন ধর সাধক বামাখেপার পঞ্চমুণ্ডীর সাধন পীঠ, বা ধর
তাহলে সরস্বতী পীঠ বলতে কি বুঝব, যেখানে রেগুলার সরস্বতীর পুজো হয়?
দেখ ভাই, বাংলায় রেগুলার পুজো হয় এমন দেবীর মধ্যে কালী বা দুর্গার নামই সবার মনে আগে আসে। রেগুলার পুজো হয় এমন কোন সরস্বতী মন্দিরের কথা আমি জানি না।
সরস্বতীর পুজো কারা করে?
আরে স্কুল কলেজে ছোট ছোট ছেলে মেয়েরা করে, হাজার হোক বিদ্যের দেবী তো। আর সারা বাড়ি খুঁজে তো জেঠুর পুজো আচ্ছা করা কোনো প্রমাণ পেলাম না। তাহলে এখানে পুজো অর্থে কি বিদ্যাচর্চা ধরতে হবে?
অবশ্যই, দ্যাটস কোয়াইট অবভিয়াস নাও। সেক্ষেত্রে জেঠুর বিদ্যাচর্চার আসন কোথায় হতে পারে?
এই লাইব্রেরিতে আর কোথায়? দ্রুত সারা ঘরের মধ্যে প্রায় দৌড়ে বেড়াতে লাগলো তাপস। রুদ্ধশ্বাসে বলতে লাগলো,
এখানেই আছে সুবোধ, এখানে। জেঠু তার সাধনার ধন এখানেই লুকিয়ে রেখেছেন। ইস, এত বড় ব্যাপারটা মিস করে গেলাম কি করে রে সুবোধ? এই ঘরে কখনো তালা দেওয়া থাকে না, ফলে কেউ সন্দেহ করতে পারবে না যে অত বড় সম্পদ জেঠু এখানেই লুকিয়ে রেখেছেন। ব্রিলিয়েন্ট, লোকটা সিম্পলি ব্রিলিয়েন্ট রে সুবোধ।
কিন্তু এখানেই যদি থাকে তো কোথায় আছে? আজ আমি সবকটা বই নিজের হাতে নামিয়ে দেখেছি তাপস, কোথাও কোনো পুঁথির চিহ্ন মাত্র নেই।
মাথা খাটা সুবোধ, মাথা খাটা। সরস্বতীর পিঠে মানে যেখানে বসে জেঠু সরস্বতীর আরাধনা করতেন, অর্থাৎ কিনা যেখানে বসে পড়াশোনা করতেন, সেটাই বোঝানো হচ্ছে নাকি? এখন প্রশ্ন হচ্ছে সেটা কোন জায়গা।
বলা মাত্র দুজনের চোখই একসঙ্গে এক জায়গাতেই গেল,
জেঠুর আরামকে দ্বারা।
খুব আস্তে আস্তে এসে তাপস সেখানে বসল।
চাইলে পেতে হে সন্ধানী ক্ষণেক ছোঁয়াও মাথা। আমরা সন্ধানী, সোনার নৌকো বা দাঁড় কিছু একটা পেতে চাইছি, কিন্তু পেতে গেলে মাথা ছোঁয়াতে হবে কেন? কার কাছে ছোঁয়াতে হবে, কোথায় ছোঁয়াতে হবে, আর কিভাবে ছোঁয়াতে হবে?
কিভাবে ছোঁয়াতে হবে মানে যেভাবে ঠাকুরের পায়ে প্রণাম করার সময় মাথা ছোঁয়ায় লোক, সেইভাবেই ছোঁয়াতে হবে।
একদম আক্ষরিক অর্থটাই নিতে হবে বলছিস? বেশ, তাই নিলাম।
এরপরই ও একটা আশ্চর্য কাণ্ড করল। আরাম কেদারা থেকে নেমে শটান প্রণাম করার ভঙ্গিতে উপুর হয়ে মাটিতে মাথা ঠেকাল। প্রায় পাঁচ ছ সেকেন্ড ওভাবে থেকে মাথাটা আস্তে আস্তে তুলতে লাগলো তাপস, আর ঠিক খানিকটা তুলি স্থির হয়ে গেল। আমিও দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারলাম কারণটা কি। ওর চোখের ঠিক সামনে এখন আরাম কেদারার সামনে রাখা ফুটরেস্ট বা পাদানিটা। তড়াক করে লাফিয়ে উঠে পাদানিটা নিজের কোলে নিল তাপস, তারপর উল্টে ফেলল ওটা। এবারে খেয়াল করলাম যে পাদানির পাটাতনটা একটু বেশি মোটা, প্রায় 6 ইঞ্চি, চারিদিকের বর্ডারে সুন্দর কাঠের কাজ করা ঝালরের মতো। এই বর্ডারটার জন্যই বোঝা যায় না যে পাটাতনটা কতটা পুরু। আমার বুকটা ডিজেল ইঞ্জিনের মতো ধকধক করছিল। দেখলাম যে এই শীতেও তাপসের কপালে বিন্দু বিন্দু ঘাম, ওর হাত পা কাঁপছে। পাদানিটা দুহাতে তুলে একটু নাড়ালো তাপস। ভেতর থেকে ভারী কিছু একটা নড়াচড়ার আওয়াজ ভেসে এলো। অল্প আলোর মধ্যেই দুজন দুজনের দিকে তাকালাম। তাপসের দৃষ্টিতে উত্তেজনার সঙ্গেও যেটা মিশেছিল সেটা হচ্ছে বুদ্ধির লড়াইয়ে জিতে যাওয়ার আনন্দ। তাপস, তাপস ভাই, ধাঁধা বা জিগসো পাজল সলভ করায় তাপসের একটা আশ্চর্য প্রতিভা ছিল। ফলে খুপড়িটার দরজাটা যে চারিদিকের বর্ডারের একটা সাইডে সেটা আবিষ্কার করতে ওর সময় লাগলো ঠিক 5 মিনিট। সেই মুহূর্তটা আমার বহুদিন মনে থাকবে। মনে হচ্ছিল যেন বহুদিন ধরে লুকিয়ে রাখা অতুল ঐশ্বর্যের সন্ধান পেয়েছি, কয়েক মিনিটের মধ্যেই রাজা হয়ে যাব। শরীরের সমস্ত রক্ত আমাদের মুখে এসে জমা হয়েছে। খুব সন্তর্পণে পা দানিটা সামান্য কাত করল তাপস। প্রথমে বেরিয়ে এলো একটা ডায়েরি, চামড়ায় বাঁধানো, সেটা বের করে তাপস পাশে রাখল। তারপর আরেকটু কাত করল, এইবার লাল শালু দিয়ে মোড়া একটা লম্বাটে জিনিস বেরিয়ে এলো। খুব ধীরে ধীরে অনেক যত্নে লাল শালুটা খুলল তাপস। একটা পুঁথি, ওপরে আর নিচে কাঠের মলাট, মাঝখানে হলুদ বিবর্ণ তালপাতার শাড়ি, মাথার দিকে দু জায়গায় সোনার সুতো দিয়ে বাঁধা। ওপরের কাঠে আবছা হয়ে এসেছে পুঁথির নাম। লিপিটা আজকালকার বাংলা লিপি বলে বোঝা না গেলেও নামটা পড়তে কষ্ট হল না। এইটা কি তাপস?
সুমন কেড়ুয়াল।
খুব যত্নে পুঁথিটা আবার যেখানে ছিল সেখানে ঢুকিয়ে রাখল তাপস। ডায়েরিটা আমাকে দিয়ে বলল,
এ জেঠুর লেখা ডায়েরি না হয় যায় না। এ জিনিস পুঁথির সঙ্গে রাখা আছে মানে জেঠু নিশ্চয়ই ভাইটাল কিছু লিখে রেখে গেছেন এখানে। তুই এক কাজ কর, এখানে বসে বসে ডায়েরিটা পুরোটা পড়, আমি ঘণ্টা দুয়েক বাদে ফিরে আসছি। আর হ্যাঁ, আমরা বোধহয় কাহিনীর শেষে এসে পৌঁছেছি সুবোধ, কাল সকালেই ইস্পার বা ওস্পার।
এ কি, এখন আবার কোথায় যাচ্ছিস? বেরিয়ে যাওয়ার আগে সেই চির চেনা বাঁকা হাসিটা আমাকে উপহার দিয়ে তাপস বলল,
ফাঁদ পাততে।
তাপস বেরিয়ে যেতেই আমি জেঠুর ডায়েরিটা নিয়ে মগ্ন হলাম। পরের দিন সকাল প্রায় 10টা। আগের দিন তাপসের ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছিল। রাতের খাবার খেতে খেতে আমরা ছকে ফেলেছিলাম আজকের পরিকল্পনা। সেই মতো তৈরি হয়ে বসে আছি। ডাইনিং এ চেয়ারগুলো নিয়ে লাইব্রেরিতে রাখা হয়েছে। আরাম কেদার আর ফুটরেস্টটা রাখা হয়েছে জানলার সামনে। ঘড়ির কাঁটা মিলিয়ে ঠিক 10টার সময় দরজায় ঠক ঠক শব্দ। দরজা খুলে দেখি গুরুং আর ওর সঙ্গে দুজন কনস্টেবল, তাদের মধ্যে একজন আবার সেই সব সময় চোখে চশমা পরে থাকা পুলিশ জিপের ড্রাইভারটি। আসুন আসুন। ততক্ষণে উপরে লাইব্রেরিতে সবার বসার ব্যবস্থা করে নিচে নেমে এসেছে তাপস। কনস্টেবল দুজন বাইরেই রইল, গুরুংকে ওপরে নিয়ে গেল তাপস। কিছুক্ষণের মধ্যেই দরজায় আবার ঠক ঠক। আমি গিয়ে দরজাটা খুললাম। দত্ত সাহেব আর প্রফেসর যাদব, এদের অবশ্য আমি নিয়ে গেলাম লাইব্রেরি রুমে। এরা দুজনে এসে বসতে লাইব্রেরির মধ্যে একটি অস্বস্তিকর আবহাওয়া সৃষ্টি হল। গুরুংয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে ব্যাপারটা খুব একটা পছন্দ করছে না সে। প্রফেসর যাদবও দেখলাম অদ্ভুত একটা তেঁতো মুখ করে বসে আছেন। তার মানে দুজনের মধ্যে কালকে ভালোই কথা কাটাকাটি হয়েছে, তবে সেরা চমকটা ছিল এরপরে। তৃতীয়বারের জন্য সদর দরজায় ঠকঠক আওয়াজ হতে নিচে নেমে দরজা খুলে দেখি, আরে দেবাশিসদা! দেবাশিসদার মুখে সেই চিরপরিচিত স্মাইল। ভদ্রলোক আমার পিঠ চাপড়ে সহাস্যে বললেন,
কি ভায়া, তোমরা নাকি এখানে কি সব গোল্ড মাইন টাইনের সন্ধান পেয়েছ? হ্যাঁ, কাল রাত্রিরে তোমার ওই তাপস আমাকে যা বলল সেসব শুনে তো আমি একেবারে স্পেল বাউন্ড হে। সে যা বলেছে তার যদি অর্ধেকটাও সত্যি হয় তাহলে তো কোটি টাকার মামলা।
শুনে প্রমাদ গুনলাম। তার মানে জেঠুর উধাও হওয়ার ব্যাপারে একে কিছুই বলেনি তাপস। আর গোল্ড মাইনের ব্যাপারটাই বা কি, নাকি এটাও তাপসের পাতা একটা ফাঁদ? পুঁথিটার লোভ দেখিয়ে টেনে এনেছে লোকটাকে। তাপস চা বানিয়ে রেখেছিল, নিজের ফ্লাস্ক থেকে গরম চা কাপে ঢেলে সবার হাতে একটা করে কাপ ধরিয়ে দিয়ে এনে তাপস বলা শুরু করল,
জেন্টলম্যান, বুঝতেই পারছেন যে আজকে আপনাদের এখানে ডেকে আনার একটা বিশেষ উদ্দেশ্য আছে। গত তিন দিনে এই বাংলোয় এমন দুটো দুর্ঘটনা ঘটে গেছে যাতে আমি ও আমার বন্ধু হঠাৎ করে জড়িয়ে পড়েছি। আপনারা প্রায় সবাই জানেন দুটো ঘটনা কি, তবুও পুরো ব্যাপারটা আরও একবার খোলসা করে বলা দরকার। আপনারা এও জানেন যে আমার জেঠু অর্থাৎ প্রাক্তন স্কুল শিক্ষক নরনারায়ণ ভট্টাচার্যের হাতে কোনোভাবে একটা অতি দুর্লভ পুঁথি এসে পড়ে, যেটা নাকি বাংলা সাহিত্যের ইতিহাসে এক অমূল্য আবিষ্কার। পুঁথিটা জেঠুর হাতে কি করে আসে সেটা আমরা এখনো জানি না। শুধু এটা জানি যে পুঁথিটা পাওয়ার পরেই জেঠুর পেছনে কেউ বা কারা উঠে পড়ে লাগে। জেঠু তাতে খুব একটা বিচলিত হননি, যতদিন না তাঁর কাছে একটা হুমকি চিঠি পাঠানো হয়। চিঠিটা পাওয়ার পর জেঠু একটু উদ্বিগ্ন হয়ে পড়েন, কারণ উনি চেয়েছিলেন পুঁথিটা যেন কলকাতায় যোগ্য জায়গায় পৌঁছয়, আর সেই উদ্দেশ্যেই আমাদের এখানে ডেকে আনা হয়। আমরা আসার পরদিনই ম্যালের কাছে একটি লজে তাশি দর্জে বলে একজন খুন হন। দুর্ভাগ্যজনকভাবে খুন হওয়ার কয়েক ঘন্টা আগে একে জেঠুর সঙ্গে কথা বলতে দেখা যায়। জেঠু পরে স্বীকার করেন যে একে জেঠু চিনতেন, চিনতেন কোনো একটি প্রাচীন গুপ্ত সংগঠনের সদস্য হিসেবে। বলা বাহুল্য সেই গোপন পুঁথি আর এই গুপ্ত সংগঠনের মধ্যে একটি যোগসূত্র আছে, কিন্তু পুরো ব্যাপারটা জেঠু ডিটেলে বলার সময় পাননি। তার আগেই কাল রাতে কেউ বা কারা এসে পুঁথিটার খোঁজে জেঠুর বেডরুমে হানা দেয় এবং না পেয়ে জেঠুকে কিডন্যাপ করে। তারই সঙ্গে উধাও হয় জেঠুর কাজের লোক লোভসাম।
সবাই নড়ে চড়ে বসলেন, সবার নজর এখন তাপসের দিকে।
এখানে বলে রাখা ভালো যে জেঠু আমাদের এত বড় একটা কাজের দায়িত্ব এমনি এমনি দেননি। আমি আর সুবোধ মিলে এর আগেও কিছু ছোটখাটো অভিযান করেছি, তাই আমাদের যখন এত ভরসা করে জেঠু ডেকে এনেছিলেন তখন তাকে বিপদের মুখে একলা ফেলে আমরা চলে যেতে পারি না।
তাহলে কি পুলিশের পাশাপাশি আপনারাও গোয়েন্দাগিরি করবেন?
না মিস্টার গুরুং, আমরা গোয়েন্দা নই। আমরা শুধুমাত্র কতগুলো ঘটনা বা তথ্য বিচার করে কয়েকটা সিদ্ধান্তে আসি আর সেগুলো পুলিশকে জানিয়ে দিই। পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে, শুধুমাত্র তদন্তে সাহায্য করা ছাড়া আমাদের আর কোনো ভূমিকা নেই। মিস্টার গুরুং, এবার বলি, আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত হয়েছি যে পুঁথির জন্য এত হাঙ্গামা সেটা এখনো অপরাধীদের হাতে পৌঁছয়নি। পৌঁছলে জেঠুকে কিডন্যাপ করার দরকার হতো না, তাই আমাদের দৃঢ় বিশ্বাস পুঁথিটার জন্য অপরাধীরা এই বাংলোয় ফের হানা দেবে।
প্রশ্নই ওঠে না, কাল বিকেল থেকে দুজন কনস্টেবল এই বাড়ির উপর নজর রাখছে। ওদের সাহস হবে না এই চৌহদ্দিতে ঢোকার, সে মাস্টার সাহেবের যত কাছের লোকই হোক না কেন।
ইঙ্গিতটা খুব স্পষ্ট, দত্ত সাহেব কিছু একটা বলতে যাচ্ছিলেন কিন্তু তাকে থামিয়ে তাপস একটা অদ্ভুত প্রশ্ন করে বসল।
না না, এ আবার কি?
এক সেকেন্ড দত্তবাবু, আপনি কোনোদিন জেঠুর মুখে এই ছড়াটা শুনেছেন? মঞ্জুশ্রীর শক্তি পিঠে সোনার তরি গাঁথা, চাইলে পেতে হে সন্ধানী ক্ষণিক ছোঁয়াও মাথা।
দত্ত সাহেব চোখ বুঝে ভুরু কুঁচকে খানিকক্ষণ চিন্তা করলেন, তারপর হাল ছেড়ে দিয়ে বললেন,
না মনে পড়ছে না, কেন বলো তো?
তার কারণ কিডন্যাপ হওয়ার আগে জেঠু এই ছড়ার আড়ালে একটি সূত্র কোনোভাবে আমাদের কাছে দিয়ে যেতে সমর্থ হন এবং সেই সূত্র ধরে কাল সন্ধেবেলা সারা বাড়ি খুঁজে পুঁথিটা আমরা উদ্ধারও করেছি।
ঘরের মধ্যে বোম পড়লেও বোধ হয় এত চমকাত না লোকে। গুরুং আর প্রফেসর যাদবের চোখে অবিশ্বাসের ছায়া। দত্ত সাহেব তো লাফিয়ে উঠলেন,
মানে কি হচ্ছে, তোমরা মশকরা করছো আমার সঙ্গে?
মশকরা?
না দত্তবাবু, আমি আপনাদের সঙ্গে আর কি করছি না। পুঁথিটা আমরা সত্যি খুঁজে পেয়েছি এবং এও বলছি যে সেটা এই মুহূর্তে এই ঘরেই আছে। মুশকিল হচ্ছে যে যেটুকু খুঁজে পাওয়ার সূত্র না মেলা অবধি সেটা আমি আপনাদের দেখাতে পারছি না। এখানে বলে রাখা ভালো, পুঁথির সঙ্গে সঙ্গে আমরা জেঠুর হাতে লেখা একটা ডায়েরিও পাই। তাতে এই রহস্যের অন্য অনেক অজানা দিক জেঠু লিখে রেখে গেছেন। এবার সেগুলো আপনাদের না জানালে বাকি কথাগুলো নিয়ে এগোনোই যাবে না। জেঠু তার মা মারা যাওয়ার পর চাকরি ছেড়ে দিয়ে বিভাগী হয়ে যান। পরলোকতত্ত্ব বা প্রেততত্ত্ব নিয়ে তার মনে একটা আগ্রহ জন্মায়। তো এই নিয়ে খোঁজ করতে করতে তিনি এমন এক প্রাচীন বৌদ্ধতান্ত্রিক দলের কথা জানতে পারেন যারা নাকি মৃতদের আত্মাকে জাগ্রত করার পদ্ধতি জানতেন, এবং তার জন্য তারা চক্র সম্বর নামে এক অত্যন্ত ভয়ঙ্কর দর্শন দেবতাকে পুজো দিতেন। এখন আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এরা কোনো মূর্তি পুজো করতেন না। এই চক্র সম্বরের পুজো পদ্ধতি লেখা ছিল যে পুঁথিতে, সেটাকেই তারা দেবতা জ্ঞানে পুজো করতেন এবং খুব যত্ন করে রক্ষা করতেন। আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হল, এই বৌদ্ধদের গুপ্ত দলটির মধ্যে নাকি এমন আটজন স্পেশালি ট্রেন্ড কমান্ডোগোছের লোক ছিলেন যাদের একমাত্র কাজ ছিল পুঁথিটাকে রক্ষা করা। এদের বলা হতো অষ্ট মহাসিদ্ধ।
এতটা একদমে বলে তাপস থামল। সবার নজর এখন ওর দিকে।
তো যাই হোক, এই নিয়ে নাড়াঘাটা করতে করতে জেঠু ওই লাইব্রেরিতেই একজন পণ্ডিত মানুষের সংস্পর্শে আসেন। তিনিও বাংলার মধ্যযুগের ইতিহাস নিয়ে অনেক দিন ধরে গবেষণা করছিলেন। দুজনের আলাপ ঘনিয়ে আসতে ভদ্রলোক একদিন জেঠুকে জানান যে এই চক্র সম্বরের পুঁথি এবং অষ্টমহাসিদ্ধদের গল্পটা যে অকাট্য সত্যি তার প্রমাণ তাঁর কাছে রয়েছে। বলা বাহুল্য জেঠু তার কথাটা বিশ্বাস করেননি, তাকে চ্যালেঞ্জ করেন। তখন ভদ্রলোক এই বিষয়ে জেঠুর আগ্রহ ও নিষ্ঠা দেখে একদিন তার পৈতৃক বাড়িতে আমন্ত্রণ জানান। আর সেদিনই জেঠু জানতে পারেন যে তার পণ্ডিত বন্ধুটিও আসলে সেই অষ্ট মহাসিদ্ধদের মধ্যে একজন, এবং শুধু একজন নন, তাদের প্রধান পুরোহিত বটে।
সারা ঘরে আশ্চর্য নিস্তব্ধতা। আর চোখে একবার সবার দিকে তাকিয়ে নিলাম। নড়াচড়া তো দূরস্থান, কারো চোখের পলক অব্দি পড়ছে না।
সেখানেই জেঠুকে অষ্ট মহাসিদ্ধদের দলের বাকিদের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হয়। এসবের ব্যাপারে অনেক কথাই লেখা আছে ডায়েরিতে। এই অষ্ট মহাসিদ্ধদের অনেক গুপ্ত আচার পদ্ধতি, সাংগঠনিক কার্যকলাপ আর সংকেতের বিবরণ জেঠু দিয়েছেন। এখানে সেসবের উল্লেখ করার প্রয়োজন নেই, তবে এসবের মধ্যে একটা সংকেত বা চিহ্ন আপনারা অনেকেই গত দুদিনে একবার না একবার দেখেছেন। সেটা হচ্ছে অষ্ট মহাসিদ্ধদের এমব্লেম বা কোট অফ আর্মস। দেখতে ইংরেজি ওয়াই অক্ষরের মতো, মাথার দিকে সুর দুটো একটু বাঁকানো আর মধ্যিখানে স্টার সাইন আঁকা। ওটার নাম বজ্রচিহ্ন। এই বজ্রচিহ্ন আমরা গত তিন দিনে দুবার দেখেছি। এইবার কোথায় কোথায় দেখেছেন সেটা মনে করতে পারছেন দত্তবাবু?
হ্যাঁ, যে হুমকি চিঠিটা নারায়ণকে পাঠানো হয়েছিল তার চার কোনায় এই চিহ্নটা আঁকা ছিল।
কারেক্ট। সেই জন্যই চিঠিটাকে ফাঁকা হুমকি বলে উড়িয়ে দিতে পারেননি জেঠু, আমাদের ডেকে পাঠান। আর দ্বিতীয়বার এই চিহ্নটা দেখি তাসি দর্জের মৃতদেহের পাশে, তাসির রক্ত দিয়ে আঁকা। অতএব যে বা যারা এই পুঁথির ওপর নজর দিয়েছে, তাসি দর্জের হত্যার পেছনে যে তাদের হাতই আছে সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। ওরা নিশ্চয়ই জানত যে তাসির ডেড বডি শনাক্ত করতে জেঠুকে ডেকে আনা হবে, তাই ওই চিহ্নটা এঁকে রাখা জেঠুকে ওয়ার্নিং দেওয়ার জন্য। এইখানে আমি মিস্টার গুরুংকে দু একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন।
বলুন।
তাসি খুন হওয়ার পরে আপনি ওর বডি দেখার আগেই জেনে যান যে সেদিন দুপুরে ম্যালে ওর সঙ্গে জেঠুর কথা হয়, কারেক্ট?
হ্যাঁ, আমাকে আমার ইনফর্মাররা সেরকমই খবর দিয়েছিল।
মানে আপনার ইনফর্মাররা আগে থেকেই তাসির ওপর নজর রাখছিল, ঠিক কিনা?
ইয়েস।
কারণটা জানতে পারি?
আজ থেকে দু সপ্তাহ আগে বেঙ্গল পুলিশের কাছে সিবিআই থেকে একটা নোটিশ আসে। তাতে বলা হয় যে এমন একজন কুখ্যাত আর্ট স্মাগলার দার্জিলিং এ ঢুকেছে বা ঢুকতে চলেছে যার নাম পৃথিবীর বিভিন্ন দেশে ঐতিহাসিক সামগ্রী চুরি করায় জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে। এর নামে ইতিমধ্যে ইন্টারপোলের পক্ষ থেকে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে। আমাদের বলা হয়েছিল সতর্ক থাকতে। এমনকি দিল্লি থেকে নাকি একজন সিনিয়র পুলিশ অফিসার দার্জিলিং আসছেন এই সূত্রে।
এদিকে আমাদের ইন্টারনাল সোর্স থেকে খবর পায় যে তাশি দর্জি নামের একজন সন্দেহজনক চরিত্রের লোক ভুটান থেকে চোরাপথে নর্থ বেঙ্গলে ঢুকেছে। দুয়ে দুয়ে চার করতে আমাদের দেরি হয়নি, তাই ওকে চোখে চোখে রাখা হয়েছিল। কিন্তু তার মধ্যেও যে কে ওকে খুন করে গেল সেটাই বুঝতে পারছি না।
তা এই তাশি দর্জি যে সেই ইন্টারন্যাশনাল স্মাগলার, সে নিয়ে কোনো অকাট্য প্রমাণ ছিল আপনাদের হাতে?
না, তা ছিল না। ইনফ্যাক্ট কে যে এই মহাপুরুষ, তার নাম ধাম ঠিকানা কি, সেসব কিছুই আমাদের জানানো হয়নি। ইনি এতটাই ধূর্ত আর ধড়িবাজ যে সিবিআই এর কাছে এর কোন ছবি বা অন্য কোন ইনফরমেশনই নেই।
কিন্তু তাশি খুন হওয়ার পরেই জিজু কিডন্যাপড হন, রাইট? তার মানে তাশি যে সে লোক নয় সে তো বোঝাই যাচ্ছে। অথচ এই গল্পে তাশির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ জেঠুর ডায়েরি বলছে এই তাশি দর্জে হল অষ্টমহাসিদ্ধদের মধ্যে একজন।
আবার বোমা বিস্ফোরণ। এবার দেখলাম গুরুংয়ের মুখটাও হাঁ হয়ে গেছে।
জেঠু যখন এদের দলের মধ্যে আসেন তখন অষ্টমহাসিদ্ধদের মধ্যে চারজনের বেশি কেউ নেই। গুপ্ত সংগঠন ভেঙে চুরমার। একমাত্র যে জিনিসটা রয়ে গেছে সেটা হচ্ছে এই পুঁথিটা। ওই পুঁথিটা তখনও তারা নিজের প্রাণের চেয়েও বেশি যত্নে রক্ষা করেন। জেঠু অনেক চেষ্টায় আর পরিশ্রমে এই দলে ঢোকেন এবং সেই পণ্ডিত মানুষটির স্নেহধন্য হওয়ার সুবাদে দলের প্রায় সেকেন্ড ইন কমান্ড হয়ে ওঠেন। তখনও কিন্তু তিনি পুঁথিটি দেখার বা হাতে নেওয়ার সুযোগ পাননি। সে সুযোগ আসে এক চক্র সাধনার দিন। জেঠুর ডায়েরি অনুযায়ী বছরে দুটি পূর্ণিমার দিনে এই চক্র সাধনার আসর বসত এবং সেই দিনেই পুঁথিটি অষ্টমহাসিদ্ধরা দেখার বা হাতে নেওয়ার সুযোগ পেতেন। জেঠুকে সেই বিশেষ দিনে প্রথমবারের জন্য পুঁথিটি দেখার সুযোগ দেওয়া হয় এবং তিনি পুঁথিটি হাতে নিয়ে বুঝতে পারেন যে কি ঐশ্বর্য তার হাতে এসে পড়েছে। তখন তিনি সেই পণ্ডিত বন্ধু যাকে তিনি এবিডি বলে উল্লেখ করেছেন তাকে প্রস্তাব দেন পুঁথিটিকে বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের স্বার্থে জনসমক্ষে আনার। আচ্ছা দত্তবাবু, তিন দিন হল আপনার সঙ্গে কথাবার্তা হচ্ছে কিন্তু আপনার নামটা জানা হল না। কাইন্ডলি আপনার পুরো নামটা একবার জানাবেন প্লিজ।
কেন বলো তো, এর সঙ্গে তোমাদের এই গোয়েন্দাগিরির কোনো সম্পর্ক আছে নাকি?
থাকলেও থাকতে পারে, তাই না? কারণ জেঠু বলছেন যেখানে উনি অষ্টমহাসিদ্ধদের দলে যোগ দেন সেটা ওই এবিডির পৈতৃক বাসস্থান, আর সেটা হচ্ছে কুচবিহার রাজবাড়ি। আপনিও তো ওই ফ্যামিলিরই লোক, তাই না?
তাতে কি প্রমাণ হয়? হ্যাঁ, তোমার বক্তব্যটা কি হে ছোকরা? কুচবিহার রাজবাড়িতে ঘটা সমস্ত ঘটনার দায়ভার কি আমার?
না দত্তবাবু, আমি তো সেই দাবি করিনি, শুধু আপনার পুরো নাম জানতে চেয়েছি। সেটা জানাতে আপনার এত আপত্তি কেন?
তা আপনি হঠাৎ করে ওর পুরো নাম জানতে চাইছেনই বা কেন, সেটা জানতে পারি কি?
কারণ যে পণ্ডিত মানুষটি জেঠুকে অষ্টমহাসিদ্ধর দলে নিয়ে আসেন তিনিও কুচবিহার রাজবাড়ির সন্তান। তার নাম হচ্ছে অব্যয় বজ্র দত্ত, এ বি ডি। আমি খোঁজ খবর করে জেনেছি যে উনি আপনার নিজের বড় দাদা আর আপনার নাম হচ্ছে
অব্যয় বজ্র দত্ত।
সঙ্গে সঙ্গে গুরুংয়ের হাত চলে গেল কোমরে রাখা হোলস্টারে। সেদিকে তাকিয়ে হাত তুলে গুরুংকে শান্ত হতে ইশারা করল তাপস।
শুধু তাই নয় দত্তবাবু, নারায়ণ জেঠুর সঙ্গে আলাপ জমানোর পেছনে আপনার আসল উদ্দেশ্যটা এবার একটু খুলে বলবেন প্লিজ।
খানিকক্ষণ স্থির চোখে দত্তবাবু তাপসের দিকে চেয়ে রইলেন। তার মুখ দেখে মনে হচ্ছিল যেন অনেক কষ্ট করে ভেতরে থাকা আবেগটাকে চেপে রাখার চেষ্টা করছেন তিনি। তার মুখটা রাগে ঘৃণায় আর কষ্টে ভেঙে চড়ে যাচ্ছিল। তবে সে কয়েক মুহূর্তের জন্য, তারপরেই চেয়ারের হাতলে একটা ঘুষি মেরে চেঁচিয়ে উঠে বললেন,
এই নরনারায়ণ ভট্টাচার্য, দ্যাটস কাম অফ দি আর্থ, আমার দাদার বিশ্বাসের সুযোগ নিয়ে পুঁথিটা আমাদের রাজবাড়ি থেকে চুরি করে নিয়ে পালায়। আমি সেই সময়টা দিল্লিতে ছিলাম, তাই কিছু করতে পারিনি। এই শয়তানটা তারপর উধাও হয়ে যায় উইদাউট এনি ট্রেস। ওর জন্য আমার দাদা আত্মহত্যা করতে বাধ্য হয়, আমাদের দল ছত্রখান হয়ে যায়। আমি কত সাতটা বছর ধরে পাগলের মতো খুঁজে বেরিয়েছি লোকটাকে।
আর তারপর এখানে এসে তিন মাস আগে নারায়ণ জেঠুর খোঁজ পান, রাইট? আর তারপরই এখানে বাসা নেওয়া, জেঠুর সঙ্গে আলাপ জমানো, লোপসামকে কাজে ঢোকানো, এসবই শুরু হয়, ঠিক কিনা?
জ্বলন্ত চোখে তাপসের দিকে তাকিয়ে ফুঁসছিলেন দত্তবাবু। অসহ্য রাগে তার ফর্সা মুখখানা টকটকে লাল হয়ে উঠেছিল। তারপরেই নিজের মুখখানা দুহাতে ঢেকে দত্তবাবু মাথা নিচু করে ফেললেন। সেদিকে আমল না দিয়ে তাপস গম্ভীর মুখে বলে চলল,
আমি এ ব্যাপারে প্রায় পুরোটাই অনুমান করতে পেরেছি দত্তবাবু, এবং আমি এও জানি যে তাসির খুনটা আপনি করেননি, আর জেঠুকে কিডন্যাপ করার তো প্রশ্নই ওঠে না, কারণ শেষ অবধি আপনি একজন সিভিলিয়ান, ক্রিমিনাল নন। আপনি শুধু চেয়েছিলেন লোপসামকে দিয়ে জেঠুর ওপর গোয়েন্দাগিরি করাবেন, যাতে পুঁথিটা উদ্ধার করা যায়, তাই তো? চিঠিটাও যে আপনারই কীর্তি সেটা বুঝতেও বেশি মাথা লাগাতে হয় না, কারণ আর যাই হোক, বাংলা ভাষার ইতিহাসের ওপর আপনার ইন্টারেস্টটা খাঁটি। আপনি যে চর্যাপদের ভাষায় চিঠি লিখতে ভালোই পারেন, সেটাই আপনার ওই দুই পিরিয়ডের মধ্যবর্তী ভাষায় পদ রচনা করতে পারা দেখেই বোঝা যায়। কিন্তু যেটা আপনি বুঝতে পারেননি সেটা হচ্ছে যে আপনার এনগেজ করা এজেন্ট শ্রীমান লোভসাম কবেই তলে তলে ভিড়ে গেছে কুমিরের সঙ্গে।
কুমির? এখানে কুমিরের কথা এলো কি করে?
যে কুমিরটাকে আপনি খাল কেটে ঘরে এনেছেন দত্তবাবু, তাসির খুন থেকে শুরু করে জেঠুর কিডন্যাপ অবধি সবই যার অসামান্য প্রতিভার সামান্য নিদর্শন।
কিন্তু তাহলে লোভসাম আছে কোথায় এখন?
সেটা বলা খুব মুশকিল দত্তবাবু। খুব সম্ভবত গত রাতে বাংলোতে আততায়ীদের ঢোকার ব্যবস্থা সেই করে দেয়, এবং সেটাই ছিল তার লাস্ট ডিউটি। আমার ধারণা হচ্ছে এর পরেই তাকে গোপন কোথাও একটা পাঠিয়ে দেওয়া হয়েছে, অথবা কাজ ফুরিয়ে যাওয়ার পর তাকে আর তার নতুন মালিক বাঁচিয়ে রাখা সমীচীন বলে মনে করেননি। হয়তো তার দেহটা পড়ে আছে এই দার্জিলিং এরই কোনো খাদের নিচে।
আপনি শিওর?
না, আমি শিওর নই, এ আমার যুক্তি নির্ভর অনুমান। তবে এটুকু বলতে পারি এসব ব্যাপারে আজ পর্যন্ত আমার কোনো অনুমান ভুল প্রমাণিত হয়নি মিস্টার গুরু।
আর পুঁথিটা, ওটা কোথায় আছে?
কথাগুলো বলে সোজা হয়ে বসলেন দত্তবাবু, ওরফে শ্রী অদ্বয় বজ্র দত্ত।
ওটা আমার চাই, ওটা দত্ত ফ্যামিলির হেয়ারলুম।
ওটা এখন দেশের সম্পদ দত্তবাবু, আপনার ফ্যামিলি হেয়ারলুম নয়। তবে সত্যি কথাটা স্বীকার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা প্রফেসর যাদব, আপনি জেএনইউতে কোন বিভাগে পড়ান?
হিস্ট্রি, মিডিভাল পিরিয়ড ইন ইন্ডিয়ান হিস্ট্রি।
সত্যিই কি তাই?
কেন বলো তো, এতে আবার সন্দেহের কি পেলে?
কারণ আমার চেনা এক ভদ্রলোক জেএনইউতে পড়ান ইকোনমিক্স, তিনি ইউনিভার্সিটিতে তন্ন তন্ন করে খবর নিয়ে আমাকে জানিয়েছেন যে যোগেন্দ্র যাদব নামে হিস্ট্রি ডিপার্টমেন্টে কেউ পড়ান না, রাদার গোটা ইউনিভার্সিটিতেই ওই নামে কোনো প্রফেসর নেই।
কথাটা শুনে প্রত্যেকের মাথা ঘুরে গেল প্রফেসর যাদবের দিকে। তবে মানতেই হবে যে ভদ্রলোকের নার্ভটা স্টিলের তৈরি। তিনি পাল্টা চ্যালেঞ্জ করে বসলেন,
আপনি কি বলতে চাইছেন তাপস? আমি মিথ্যে কথা বলেছি আপনাদের?
না, আপনি ঠিক মিথ্যেবাদী নন, এই ব্যাপারে আরো অনেক তথ্য জোগাড় করেছি আমি। আমার ডেটা সোর্স বলছে যে আজ থেকে প্রায় বছর আটেক আগে যজুবেন্দ্র যাদব নামে একজন তরুণ শিক্ষক জেএনইউর হিস্ট্রি ডিপার্টমেন্টে জয়েন করেন। ভদ্রলোকের জন্ম, কর্ম, পড়াশোনা সবই কলকাতায়, রেজাল্টও ব্রিলিয়ান্ট। পড়ানোর গুণে তিনি খুব দ্রুত ছাত্র ও অন্যান্য শিক্ষকদের আস্থাভাজন ও প্রিয় হয়ে ওঠেন। পুরনো পুঁথি আইডেন্টিফাই বা সার্টিফাই করার ব্যাপারে আশ্চর্য প্রতিভা ছিল ভদ্রলোকের, গোটা দেশে এই সার্কিটে ওর সমকক্ষ কেউ ছিল না। সেই বাবদে ভদ্রলোককে দেশের বিভিন্ন মিউজিয়ামে ঘুরে বেড়াতে হতো। এর মধ্যে হঠাৎই কলকাতা ন্যাশনাল মিউজিয়াম থেকে গুপ্তযুগের একটা রেয়ার স্বর্ণমুদ্রা চুরি যায়। ব্যাপারটা পেপারেও বেরিয়েছিল, আমি জানি না আপনাদের মনে আছে কিনা। অনেক তদন্তের পর পুলিশ বের করে যে এর পেছনে একটি র্যাকেট আছে, এবং তার মাথা হিসেবে চিহ্নিত করে জেএনইউ এর সেই তরুণ অধ্যাপককে। ভদ্রলোকের জেল হওয়া অবধারিত ছিল, কিন্তু পুলিশের কাস্টাডি থেকে আশ্চর্যজনকভাবে উধাও হয়ে যান সেই প্রতিভাবান ইতিহাসবিদ। তারপর থেকে আজ অবধি তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার সেই চেনা ভদ্রলোক এও বলেছেন যে যজুবেন্দ্র যাদব প্রায় ১২টা দেশি বিদেশি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন, অন্যের গলার স্বর হুবহু নকল করতে পারতেন, আর ইউনিভার্সিটি ক্যাম্পাসে কোনো একটা নাটকে একেবারে নিখুঁত ছদ্মবেশ ধারণ করে নাকি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। অত্যন্ত প্রতিভাবান ক্রিমিনাল বলতে হবে।
প্রফেসর যাদবের চোখে এতদিন ধরে ঝুলে থাকা উদাস প্রফেসর সুলভ দৃষ্টিটা বদলে যাচ্ছিল রাগে আর তাচ্ছিল্যে। ঠোঁটটা সামান্য বেঁকিয়ে তিনি বলে উঠলেন,
আপনার কথা আমি বুঝতে পারছি না তাপসবাবু, আপনি কি ইন্ডিকেট করতে চাইছেন? আমি সেই গড নোজ হু ইয়াজুবেন্দ্র যাদব? এসব খুন জখম আর কিডন্যাপিং এর পেছনে আমার হাত আছে?
যদি তা নাই বা হবে ইয়োগেন্দ্রবাবু, প্রফেসর শব্দটার ব্যবহার করলাম না, একটা কথার জবাব দিন তো। কাল যখন আমরা থানা থেকে মিস্টার গুরুংকে নিয়ে আসছি, তখন আপনারা দুজন এই বাড়ির দরজায় দাঁড়িয়েছিলেন। আপনারা জিজ্ঞেস করলেন বাড়িতে লোক নেই কেন, কি হয়েছে? আমি জবাব দিলাম যে জেঠুকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার উত্তরটা কি ছিল মনে আছে?
প্রফেসর যাদব উত্তর দিলেন না। তার মুখ দেখে মনে হচ্ছিল যেন কোনো বিষধর কেউটে সাপ ফনা মেলার ঠিক আগের মুহূর্তে ফুঁসছে। সেদিকে দৃকপাত করল না তাপস।
আপনি বললেন
সে কি নারায়ণবাবুকে ধরে নিয়ে গেছে? কারা, কেন, কি করে?
এবার বলুন তো ইয়োগেন্দ্র যাদব ওরফে ইয়ুজুবেন্দ্র যাদব, আমি তো একবারও বলিনি যে জেঠু কিডন্যাপ্ড হয়েছেন। সকাল থেকে খুঁজে না পাওয়ার তো আরো অনেক মানে হয়, তাই না? ধরে নিয়ে যাওয়ার কথাটাই বা আপনার মাথায় এলো কেন?
স্প্রিং লাগানো পুতুলের মতো দাঁড়িয়ে পড়তে যাচ্ছিলেন যোগেন্দ্র ওরফে ইয়াজুবেন্দ্র যাদব। তাকে আটকালো গুরুং।
আপনি একজন রেসপেক্টেড প্রফেসরের বিরুদ্ধে যেসব গাঁজাখুরি অভিযোগ আনছেন, সেসব প্রমাণ করতে পারবেন তো?
সাবাস, এই না কালকেই আপনাদের মধ্যে থানায় চুলোচুলি থেকে শুরু করে হাতাহাতি হতে যাচ্ছিল, আর এখন এক রেসপেক্টেড প্রফেসরের প্রতি আপনার ভালোবাসা তো একেবারে টুইটুম্বুর দেখছি মিস্টার গুরুং। তা আপনাদের মধ্যে কবে থেকে এরকম ভাব ভালোবাসা চলছে শুনি? অন্তত মাস তিনেক তো হবেই, তাই না?
গুরুংকে দেখে মনে হল পারলে এখনই হোলস্টারে রাখা রিভলভারটা বের করে তাপসকে গুলি করে দেয় আর কি। অতি কষ্টে রাগ প্রশমিত করে দাঁতের দাঁত ঘষে বলল,
কবে থেকে ভাব ভালোবাসা মানে আপনি ঠিক কি বোঝাতে চাইছেন একটু খুলে বলবেন তাপসবাবু? আমি 3 মাস ধরে ওকে চিনি।
তবে পুরো গল্পটা আমিই বলি, আপনারা না হয় মাঝখানে ভুল হলে শুধরে দেবেন, কেমন? বেশ, আমাদের দত্তবাবু অনেক খুঁজে খুঁজে মাস তিনেক আগে দৈবাত নারায়ণ জেঠুর খোঁজ পান। নারায়ণ জেঠু আগে একে চিনতেন না, কোনো কালে দেখেন উনি, তবে ইনি কিন্তু নারায়ণ জেঠুকে চিনলেন, কি করে সেটা জানার বিষয় বটে। আমার ধারণা অব্যয়বজ্র দত্ত আত্মহত্যা করার আগে নারায়ণ জেঠুর নাম, ঠিকানা, ফটো, মায় ঠিকুজিকুষ্টি সবই জানিয়ে দিয়ে গেছিলেন নিজের ভাইকে। সেই সূত্র ধরেই দত্তবাবু অনেক ঘুরে ফিরে খবর টবর নিয়ে এই লেবং এ এসে আমাদের নারায়ণ জেঠুকে স্পট করলেন। এর আগে কিন্তু দত্তবাবু একজন শখের ইতিহাসবিদ হিসেবে মোটামুটি নাম কিনেছিলেন। এইভাবেই কোনো একটা সূত্রে ওর সঙ্গে আলাপ হয় প্রফেসর যাদবের। যজুবেন্দ্র তখন বোধহয় যোগেন্দ্র অবতারে বিরাজ করছিলেন। প্রতিভাবান ক্রিমিনালদের একটা বড় গুণ হচ্ছে খুব সহজে লোকের আস্থা অর্জন করে নেন। আমাদের দত্তবাবুও সেই ফাঁদে পড়লেন। একই সাবজেক্টের পণ্ডিত লোক পেয়ে বোধহয় খেয়াল করেননি কতটা বলা উচিত আর কতটা বলা উচিত নয়। একদিন কোনো বিষয়ে আলোচনা চলতে চলতে যজুবেন্দ্র ওরফে যোগেন্দ্রকে হড়হড় করে সব বলে দিলেন, মায়ে তার ফ্যামিলি এয়ারলুমের কথাটি। এই চক্র সম্বরের পুঁথির কথা শোনা মাত্র ইয়োগেন্দ্র বুঝতে পারে যে কত বড় একটা দাঁও এখন তার হাতের কাছে। ততদিনে সে ইন্টারন্যাশনাল আর্ট স্মাগলার হিসেবে কুখ্যাত হয়ে উঠেছে, তার নামে ইন্টারপোলের হুলিয়া পর্যন্ত বেরিয়েছে। তার উচিত ছিল কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকা, কিন্তু শাস্ত্রে বলেছে নিয়তি কেন বাধ্যতে। সে চট করে তার পুরনো নেটওয়ার্ক অ্যাক্টিভেট করে। পুলিশ প্রশাসনের মধ্যেও নিশ্চয়ই তার চর আছে, নইলে এতদিন ধরে সে গ্রেফতারি এড়িয়ে থাকছে কি করে? সেইভাবেই সে এমন একজনের সঙ্গে যোগাযোগ করে যাকে কেউ সন্দেহ করবে না, এবং সেই মানুষটি হচ্ছেন আপনি, মিস্টার গুরুং।
এসবের কোনো প্রমাণ আছে গোয়েন্দা মশাই?
আছে বই কি, নইলে আর সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বলছি কি করে? তা এতটাই যখন শুনলেন, কষ্ট করে না হয় বাকিটাও শুনে নিন। কোথাও ভুল হলে আপনারা দুই পার্টনার ইন ক্রাইম মিলে একটু শুধরে দেবেন। হ্যাঁ, প্ল্যানটা দুজনে মিলে যত্নেই সাজিয়েছিলেন। প্রথমে লোপসামকে হাত করা হয়, খুব সম্ভবত অবৈধভাবে এদেশে বসবাস করার অভিযোগে তাকে জেলে পাঠানো হবে এই ভয় দেখিয়ে। সে বেচারা ডাবল এজেন্ট হয়ে গেল, একই তথ্য দু জায়গায় সরবরাহ করতে লাগল, দত্তবাবুকে আর আপনাকে। এদিকে দত্তবাবু অনেক চেষ্টা করেও পুঁথিটার কোনো খোঁজ না পেয়ে অধৈর্য হয়ে ওঠেন।
ওই হুমকি চিঠিটা তারই ফলশ্রুতি। চিঠিটা পাওয়ার পর জেঠু পুঁথিটার নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েন। এদিকে ততদিনে পুঁথিটা নিয়ে তার একাডেমিক কাজ শেষ, ওটা তার হাতে রেখে আর লাভ নেই, তাই তিনি আমাদের ডেকে আনেন ওটাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য। খবরটা লোভসাম যথারীতি আপনাদের পৌঁছে দেয়। আপনারাও বুঝতে পারেন যে সেই মহেন্দ্র খন আগত। পুঁথিটা এবার তার গোপন লুকোনোর জায়গা থেকে সামান্য হলেও প্রকাশ্যে আসবে, অন্ততপক্ষে এই বাংলোতে তো বটেই, নইলে পরের দিন জেঠু ওটা আমাদের হাতে তুলে দেবেন কি করে। তাই সেই রাতেই পুঁথিটা সরাবার প্ল্যান হয়। লোভসামি বোধহয় খবর দেয় যে পুঁথিটা জেঠুর শোয়ার ঘরেই আছে, কিন্তু সেই মুহূর্তে সিনে এন্ট্রি নেয় আরেকজন, যার আগমন আপনাদের পুরো প্ল্যান চৌপাট করে দেওয়ার উপক্রম করে। তাসিও বোধহয় দত্তবাবুর মতোই নারায়ণ জেঠুকে অনেকদিন ধরে খুঁজছিল, এবং শেষ পর্যন্ত সেও দার্জিলিং এ আসে পুঁথিটা নারায়ণ জেঠুর কাছ থেকে উদ্ধার করতেই। আমার ধারণা সেদিন মেলেই সেই নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল দুজনের মধ্যে। যে মুহূর্তে তাসির সঙ্গে জেঠুর দেখা হওয়ার কথা, গুরুং এর ইনফর্মাররা গুরুংকে জানায়। সেই মুহূর্তে গুরুং এই তাসির সমস্ত ডিটেলস যোগেন্দ্রকে পাঠিয়ে দেন। যোগেন্দ্র বোঝেন যে পুঁথিটার আরেকজন দাবিদার এসে উপস্থিত, তাসি দর্জে যে অষ্টমহাসিদ্ধদের মধ্যে একজন, সে খবরটা নিশ্চয়ই দত্তবাবুই জানিয়েছিলেন যোগেন্দ্রকে। এদিকে সব প্ল্যান নিখুঁতভাবে ছকে ফেলা হয়েছে, পিছিয়ে আসার আর উপায় নেই, ফলে তাসিকে মরতে হল। কি ইন্সপেক্টর সাহেব, ঠিক বলছি তো?
তাপসবাবু, ভুলে যাবেন না যে আপনি একজন সরকারি অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনছেন। যদি প্রমাণ না করতে পারেন, আপনাকে কিন্তু এর ফল ভোগ করতে হবে।
মিস্টার গুরুং, আপনি যে সরকারি অফিসার তার উপর অতি বুদ্ধিমান একজন মানুষ সে আমরা জানি। মুশকিল হচ্ছে গত কয়েকদিনে আমাদের সামনে অন্তত দুবার এমন কিছু বেফাস বলেছেন বা করেছেন যা আপনার মুখোশ খুলতে আমাদের খুবই সাহায্য করেছে। এবার শুনবেন নাকি সেগুলো?
কোনোদিকে ঘাড় নাড়াবার ইচ্ছে বা সময় কিছুই ছিল না আমার। তবুও মনে হল আমার ইন্দ্রিয় গ্রাহ্য এলাকার মধ্যে কি যেন একটা সূক্ষ্ম পরিবর্তন হল। কারো বসার ভঙ্গিমায় একটু অতিরিক্ত সতর্কতা, শ্বাস প্রশ্বাস একটু ধীর হয়ে আসা, আর তারই সঙ্গে কোথাও থেকে চাপা এবং সতর্ক বুটের আওয়াজ ভেসে এলো কি?
খেয়াল করে দেখুন মিস্টার গুরু, যোগেন্দ্র ওরফে যজুবেন্দ্রবাবুর সঙ্গে আপনার আলাপ হয় গত পরশু এই বাড়িতে। আপনার সঙ্গে ওর পরিচয় করিয়ে দেওয়া হয় প্রফেসর যাদব বলে। ওর নাম যে যোগেন্দ্র সেটা আমরা জানতে পারি যখন ওরা বেরিয়ে যাচ্ছিলেন তখন। তার অনেক আগেই কিন্তু আপনি বেরিয়ে গেছেন, অথচ গতকাল যখন জেঠুর ঘর সিল করার পর আপনি দত্তবাবুকে থানায় হাজিরা দিতে বললেন, তখন আপনি ওকে কি বলে সম্বোধন করলেন? যোগেন্দ্রজি বলে, তাই না? আপনি কি কাইন্ডলি জানাবেন কি করে এক রাতের মধ্যে আপনি ওর ফার্স্ট নেমটা জেনে ফেললেন?
সমস্ত ঘরে বজ্রগর্ভ পরিস্থিতি। দত্তবাবু স্থানু হয়ে বসে আছেন, যোগেন্দ্র ওরফে যজুবেন্দ্রের মুখে শীতল ক্রোধ আর হিংসার ছায়া। আর চোখে দেখলাম যে ভদ্রলোকের ডান হাতটা ক্রমশ গুটিয়ে ওর কোমরের দিকে আসছে। গুরুং খর চোখে চেয়ে আছে তাপসের দিকে। তার চোখে যে দৃষ্টি, সেটাকে খুনে দৃষ্টি বললেও কম বলা হয়। তবে শুধু এই নয়, আমার ইন্দ্রিয়ের রেডারে আরও কয়েকটা ইঙ্গিত ধরা পড়ল। যেমন মনে হল বেশ কিছু পায়ের শব্দ ঘিরে ধরেছে এই ঘরটাকে। আকাশে এতক্ষণ ভেসে থাকা আধখানা চাঁদের আলো যেন হঠাৎ কিছুটা চাপা হয়ে এলো। কোথা থেকে যেন বেশ কয়েকজনের নিঃশ্বাস বন্ধ করার শব্দ, অতি ক্ষীণভাবে সতর্ক হওয়ার আওয়াজও পেলাম। আমার শরীরের প্রতিটি পেশি টান টান হয়ে এলো। মাথার মধ্যে কে যেন ফিসফিস করে বলে গেল, বিপদ আসছে, বিপদ। তাপস অবশ্য সেসব খুব একটা খেয়াল করল বলে মনে হল না, ও বলেই যেতে থাকল,
শুধু এই নয় মিস্টার গুরুং, আমার কবে থেকে আপনার উপর সন্দেহ হল জানেন? এখানে আসার পর দ্বিতীয় দিনের শেষে একটা খটকা আমার মাথায় গেঁথেছিল, যেটা আমি শত চেষ্টাতেও ভুলতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ যেন একটা বেফাস কথা বলেছে যেটা লজিক্যালি কারেক্ট হতে পারে না। কাল যে মুহূর্তে আপনি আপনার পুরনো সেনাতকে যোগেন্দ্রজি বলে ডাকলেন, ঠিক সেই মুহূর্তে সেই আগের খটকাটাও ক্লিয়ার হয়ে গেল। আর আপনি এত যত্নে জাল বিছানো সত্ত্বেও ধরা পড়ে গেলেন।
কারো চোখে কোনো পলক পড়ছে না, তবু খেয়াল করলাম গুরুং আর যাদব দুজনের বসার ভঙ্গি সম্পূর্ণ পাল্টে গেছে, এবং দেবাশিসদা স্থির আর ঋজু ভঙ্গিতে বসে আছেন। এখনো বুঝতে পারছি না এখানে ওর ভূমিকাটা ঠিক কি।
প্রথম দিন যখন জেঠু আপনাকে চিঠিটা দেখান, মানে হুমকি চিঠিটা, তখন আপনি বলেছিলেন যে আপনাকে থ্রেড দিয়ে সব চিঠি কে পাঠাবে, না আপনি কোনো বড় বিজনেসম্যান, না আপনি কোনো খাজানার মালিক হয়ে বসেছেন, যেন তখনও আপনি পুঁথিটার কথা জানেন না। অথচ পরের দিন তাসি দর্জের বডি দেখে এখানে যখন আমরা কথাবার্তা বলছি, জেঠু পুঁথিটার কথা উল্লেখ করা মাত্র আপনি বললেন, এটাই কি সেই পুঁথি যেটা নিয়ে আপনাকে হুমকি চিঠি পাঠানো হচ্ছে? এবার কাইন্ডলি এক্সপ্লেন মিস্টার গুরু, কোন অলৌকিক উপায়ে আপনি এক রাতের মধ্যেই জেনে গেলেন যে কোনো একটা পুঁথি নিয়েই?
তাপসের কথা শেষ হওয়ার আগেই চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল গুরু, হাতে উদ্যত রিভলভার। যোগেন্দ্র যাদব অবশ্য বসেই রইলেন তার সিটে, তার হাতেও এতক্ষণে উঠে এসেছে নাক ভোঁতা একটা বিদেশি পিস্তল। চুকচুক করতে করতে প্রথম কথাটা তিনিই বললেন,
বাঙালিদের এই একটাই দোষ বুঝলে গুরু, এরা বড্ড বেশি বোঝে, বড্ড বেশি বোঝে।
আরে বেওয়াকুফ, এতই যদি তোর বুদ্ধি হবে তো তোর জেঠুর কাছ থেকে পুঁথিটা ঝেঁপে দিয়ে আমাদের সঙ্গে সওদা করবি তো আগে, তাতে তোরও কিছু ফায়দা হতো, আমাদেরও কিছু ফায়দা হতো। হুম, কি বল গুরু?
আমার শরীরের প্রতিটি পেশি টান টান হয়ে উঠেছিল। খুব সতর্কভাবে বডিটাকে ডান দিকে হেলিয়ে রাখলাম, যাতে দরকার পড়লে বাঁদিকে জাম্প করতে পারি। আর চোখে দেখলাম দত্তবাবুর চোয়ালো ঝুলে পড়েছে, তবে তাপস কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। হাসিটাও অমলিন, যেন ও জানতই যে এই ঘটনাটা হবে। একমাত্র দেবাশীষ দাই দেখলাম চোখ বুজে আছেন।
তাহলে স্বীকার করছেন যে তাসির খুন আর জেঠুর কিডন্যাপ এর পেছনে আপনাদেরই হাত আছে, রাইট?
ইয়েস অফ কোর্স। সে কথাটা বুঝতে তোমার মাছ ভাত খাওয়া মাথা এত সময় নিল ব্রাদার?
হাতে রিভলভারটা নাচিয়ে বিশ্রীভাবে হাসল গুরু। ওকে চেনাই যাচ্ছিল না।
সে তো বটেই, নইলে আর পুলিশের নজরে থাকা অবস্থাতেও তাসিদর যে খুন হয় কি করে, যদি না তার পিছনে পুলিশের কারো হাত থাকে? তা খুনটা তো নিজের হাতে করেননি নিশ্চয়ই, কাকে দিয়ে করালেন? আপনার ওই দুই কনস্টেবলের কাউকে দিয়ে না, যারা এখন নিচে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে?
ধীরে সুস্থে এবার উঠে দাঁড়ালেন যোগেন্দ্র যাদব, হাতের উদ্যত পিস্তলটা সোজা তাপসের বুকের দিকে তাক করা।
আপনি ঠিক বলেছেন বটে, তবে কিনা সেসব আলোচনা না হয় আমাদের ডেরাতেই হবে, কেমন?
তা আপনাদের ডেরাটা কোথায় মিস্টার যাদব?
এতক্ষণ চুপ থাকার পর এই প্রথমবারের জন্য মুখ খুললেন দেবাশিষ দা।
গুরুংয়ের বাংলোয়, যেখানে মিস্টার নরনারায়ণ ভট্টাচার্যকে কিডন্যাপ করে রাখা হয়েছে। বেঙ্গল পুলিশ সারা দার্জিলিং খুঁড়ে ফেললেও যেখানে ঢুকেও দেখবে না। অবশ্য সেখানে এখন সিবিআই এর লোকজন আপনার পোষা কুত্তাদের ছাল ছাড়াচ্ছে।
বলে রিভলভারটা দেবাশিষ দার দিকে তুলল গুরুং। তাকিয়ে দেখলাম গুরুংয়ের হাত কাঁপছে, হয় রাগে অথবা ভয়, সম্ভবত দুটোতেই। এবার অতি ধীরে এবং শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালেন দেবাশিষ দা। তার চাউনি, দাঁড়ানোর ভঙ্গি, মুখের ভাব সবই বদলে গেছে। কঠিন ইস্পাতের ওপর বিষাক্ত মধু ঢেলে তিনি বললেন,
হাউ কুড আই? কারণ গুরুং বাবু, তুমি বাংলায় পড়াশোনা করলেও কোনোদিন বাংলার বাচ্চাদের সঙ্গে কানামাছি খেলোনি, তাই না? কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো, কোনোদিন খেলেছ গুরু? আমার লোকেরা কিন্তু এখন তোমার বাংলোর প্রতিটি ইঞ্চি খুঁড়ে দেখছে।
স্টপ ওয়েস্টিং আওয়ার টাইম, পুঁথিটা চুপচাপ বের করে আমাদের হাতে দাও, ওটা আমাদের চাই আর এক্ষুনি। মুভ শার্প বাঙালি বাবু, নইলে তোমাদের চারজনের জন্য আবার বারোখানা বুলেট খরচা করতে হবে আমাদের। হারি আপ, আমাদের টিম নিচে ওয়েট করছে গাড়ি নিয়ে, উই নিড টু মুভ নাও।
আমার শরীর তৈরি হয়েই ছিল, আগেও লক্ষ্য করেছি এসব ক্ষেত্রে মগজ থেকে পেশিতে নির্দেশ যাওয়ার আগেই আমার হাত আর পা কাজ করতে শুরু করে। ওরা অত্যাধিক উত্তেজনার জন্য সামান্য অন্যমনস্ক হয়ে পড়েছে বুঝেই আমার পুরো ভরটা ডান কাঁধে শিফট করে শরীরটাকে ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলাম বাঁ পাটা উঁচু করে। সেটা গুরুংয়ের হাতে আছড়ে পড়তেই ওর হাতের রিভলভারটা ছিটকে গেল দেওয়ালের দিকে। উঠে বসে দেখলাম যে দেবাশিষ দাও কম খেলুড়ে নন, আমাকে নড়তে দেখেই সামান্য নিচু হয়ে ডান হাতটা সপাটে চালিয়ে দিয়েছেন যোগেন্দ্রের তলপেটে। ভূতপূর্ব প্রফেসর সাহেব যেখানে ওঁক করে একটা আওয়াজ তুলে লুকিয়ে পড়লেন, গুরুংয়ের হাতে ধরা রিভলভারটাও সেইখানেই ছিটকে পড়েছিল। চকিতের মধ্যে দেখলাম যে গুরুং প্রাণপণে সেদিকে ঝাঁপ দিল রিভলভারটা উদ্ধার করতে। ইতিমধ্যে দেবাশিস দা যোগেন্দ্রকে পেড়ে ফেলে তার হাত দুটো পিছমোড়া করে ফেলেছেন। আমি গুরুংয়ের ওপর ঝাঁপিয়ে পড়তেই ওর একটা ঘুষি আছড়ে পড়ল আমার চোয়ালে। গুরুংয়ের ওপর থেকে গড়িয়ে পড়তে পড়তে শুনলাম তীক্ষ্ণ সিটি স্বর ভেসে উঠল দেবাশিস দার দিক থেকে। আর ঠিক তখনই চারজন আর্মি কমান্ডো দরজা আর জানলা থেকে ঘরের ভেতরে লাফিয়ে পড়ে হাতে ধরা ইনস্যাস তুলে পজিশন নিল। তার মানে এতক্ষণ ধরে আমার ইন্দ্রিয় আমাকে ভুল সিগন্যাল দিচ্ছিল না। জামার ভেতরে লুকিয়ে থাকা হোলস্টার থেকে নিজের রিভলভারটা বার করলেন দেবাশিস দা। তারপর সেটাকে গুরুংয়ের দিকে তাক করে বললেন,
No more hanky-panky, gentlemen. I am Major Devashish Bonik and we are Special Armed Forces from CBI. So please, surrender yourself to us peacefully. We don't want anybody to get harmed. Taposh, Shubodh, please stand aside. Let my team handle this. And Dotto Babu, apni please ei dui bondhuke niye. Dotto Babu! Oh, Dotto Babu!
আমরা সবাই একসঙ্গে দত্তবাবুর দিকে ফিরে তাকালাম। এতটা মানসিক শখ বোধহয় ভদ্রলোক একসঙ্গে নিতে পারেননি। উনি চেয়ারেই পড়ে আছেন বটে, তবে অজ্ঞান হয়ে। দুদিন বাদের ঘটনা। আমরা রাতের ট্রেনে কলকাতা ফিরে যাচ্ছি। আমরা বলতে অবশ্য আমরা তিনজন, আমি, তাপস আর নারায়ণ জেঠু। নারায়ণ জেঠুকে গুরুংয়ের বাংলো থেকে সেই রাতেই উদ্ধার করে সিবিআই এর টিম। সামান্য মেন্টাল ট্রমা ছাড়া বিন্দুমাত্র টসকাননি ভদ্রলোক। কিন্তু এত ঘটনার পর জেঠুকে আর দার্জিলিংয়ে রাখতে আমরা ভরসা পাইনি। দেবাশিসদার কাছ থেকে স্পেশাল পারমিশন বানিয়ে খানিকটা জোর করেই আমাদের সঙ্গে নিয়ে এসেছি।
আমি তো জানতামই এরকম কিছু একটা ঘটবে।
এসি কম্পার্টমেন্টে বসে জানলায় প্রতিবিম্বিত বাইরের অন্ধকার খুব মন দিয়ে দেখতে দেখতে বলছিলেন নারায়ণ জেঠু। পিঠের কাছে ওর নিজেরই স্পেশালি ডিজাইন করা একটা লম্বাটি কুশন।
তোমাদের ডেকে পাঠানো কেন?
কিন্তু তাই বলে এত দূর? আপনার যদি কিছু হয়ে যেত?
সে হতেই পারত, তবে বাঁচোয়া এটাই যে আমাকে মারধর শুরু করার আগে তোমরা ফাঁদটা সাকসেসফুলি পেতে ফেলেছিলে। তা না হলে কি যে হতো সেটা বলো অবশ্য সত্যি খুবই মুশকিল।
কিন্তু একটা কথা বুঝতে পারছি না তাপস, দেবাশিস দাকে তুই হাত করলি কি করে?
ওরই মিলিটারি বুট দেখেই বুঝি যে ভদ্রলোক সাধারণ টুরিস্ট নয়। তারপর আমাদের সঙ্গে মেলে দেখা হওয়ার দিন নিজেকে কিউরিও শপের মালিক প্রমাণ করতে গিয়ে গুচ্ছের ভুল ইনফরমেশন দিলেন। সন্দেহটা আমার তখনই হয়। কলকাতাতে খবর নিয়ে জানলাম নিজের দোকান বলে দোকানের যে নাম উনি আমাদের দিয়েছিলেন সেটা আসলে ওর এক বন্ধুর দোকান। আমি অবশ্য কম যাই না, সেই বন্ধুকে পটিয়ে পাটিয়ে অনেক কষ্টে জানলাম যে তার স্কুল ফ্রেন্ড শ্রী দেবাশিস বণিক আসলে একজন আইপিএস অফিসার, দিল্লিতে খুব উঁচু পোস্টে কাজ করেন। দুই দিয়ে চার করতে আমার দেরি হয়নি, আমি ভদ্রলোকের হোটেলে গিয়ে ওকে সরাসরি সব জানাই। তখনই জানতে পারি যে উনি এসেছেন সেই আন্তর্জাতিক চোরাচালানের পান্ডাটিকে খুঁজতে। ব্যাস বাকি অ্যাকশনের প্ল্যান তখনই ফাইনাল হয়ে যায়। যোগেন্দ্র অ্যান্ড কোং যখন জেঠুর লাইব্রেরিতে বসে তড়পাচ্ছে তখন গুরুংয়ের বাংলো সার্চ করানোটা ওরই কাজ।
কিন্তু একটা কথা বল, যেটা নিয়ে এত কাণ্ড সেই পুঁথিটা কোথায়? আর চোখে জেঠুর দিকে তাকালো তাপস, তারপর তাকালো জেঠুর পিঠের দিকে রাখা লম্বাটে কুশনটার দিকে, আর তারপর আমার কানের কাছে মুখ নিয়ে এসে খুব আস্তে করে বলল,
হ্যারে তেমন তেমন সাধন পিঠ হলে বোধ হয় পিঠের ব্যথাতেও সমান কাজ দেয়, তাই না রে?
এখনকার মতো গপ্প বিরের ছেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মীরে ঠেক, আপনার গপ্পের প্লে লিস্ট।